exclusively on FusionBD.com.
কোন আনসার টান্সার কিছুই দেন না আরকি, মানে ঘুরে যে ফিরে যে টাকা পেন সেরকমও কোন রেসপন্স করেন না উনি মোটের উপরে। তো তারপর হচ্ছে আমার খালাতো বোন আর কি, তো ওনাকে গিয়ে হচ্ছে যখন ডাকেন তখন প্রায় সন্ধ্যা মতো বা বিকেল আর সন্ধ্যা আর কি এরকম মাঝে মাঝে একটা সময়ে যখন উনি ডাকতে যাবেন তখন উনি বলেন যে উনার খিদা পেয়েছে মানে খেতে দেওয়ার জন্য আর কি, বা হচ্ছে আমার মানে খালামুনি শ্বশুর বাড়িতে যারা আছেন তারা সবাই তার সাথে মিট করতে চাচ্ছিলেন আরকি, এরকম কিছু একটা বলে ওনাকে যখন ডাকতে যাই তখন হঠাৎ করে উনি কেমন যেন একটা অট্টহাসি দিয়ে উঠেন আর কি, হঠাৎ করে মানে কোনো কারণ নাই,
কোন
রিজন আর কি, মানে এরকম একটা হঠাৎ করে একটা ঘটনা একটা ঘটে যায় আর কি। তো তার ঠিক পরক্ষণে একসময় কাঁদেন একসময় হাসেন, মানে অন্যরকম একটা পরিবেশ আর কি, একটা মানে ভয়ঙ্কর একটা পরিবেশ আর কি, উনি
মানে ন্যাচারালি এরকম থাকে
না, ন্যাচারাল উনি একদমই মানে এরকমটা থাকেন না, উনি মোট উনি বেশ হাসি খুশি অনেক। তো তারপর হচ্ছে এই ব্যাপারটা দেখে সবাই একটু আটকে যায় আর কি, একটু চমকে যায়। তারপর হচ্ছে উনি এরকমই থাকেন, থাকার পরে রাতের বেলাতে তখন রাত 8টা থেকে 9টা বাজে আর কি, তো তখন হচ্ছেন আবার আমার খালামণির শাশুড়ি আর কি ওনাকে হচ্ছে যখন ডাকতে আসেন খাওয়ার জন্য, তারপরে কোনো কথাবার্তা না বলে উনি হচ্ছেন চুপ করে বসে আছেন একটা রুমের একটা কোনাতে আর কি, জাস্ট মানে সাইলেন্ট একটা মুডে আর কি, ওখানে গিয়ে মাথাটা নিচু করে ওখানে জাস্ট বসে আছেন আর কি। তো এরকম মানে অ্যাটিটিউড আর কি, এরকম বিহেভিয়ার আমার মানে খালামণির শাশুড়ির বাড়ির আর কি, তারা কেউ আসলে ব্যাপারটাকে একটু মানে অন্যভাবে দেখলেন আর কি, ব্যাপারটা আসলে কি হয়েছে, হয়তো বা প্যারানর কোনো কিছু কিনা। তারপর হচ্ছে একটা হুজুরকে ডাকা হয়, স্থানীয় একটা হুজুরকে ডাকা হয়, অ্যান্ড দেন উনি আসার পর উনি কিছু দোয়া, তারপর দোয়া কালাম পড়ে পানিতে ফুঁক দিয়ে তারপর হচ্ছে ওনার উপরে ছিটিয়ে দেন, তারপর হচ্ছে ওনার সাথে বিভিন্ন কথা বলার চেষ্টা করেন। আর যখন হুজুরটা আসে আর কি তখন আমার খালামণি অনেক রেগে যায় এবং যখন পানিটা ছুড়ে মারে তখন আর কি খালামণির চোখ দুটো একদম লাল হয়ে যায় আর কি, লাল
হয়ে চাচ্ছিলেন যে হুজুর যেন থাকে,
জি উনি আর কি একদমই চাচ্ছিলেন না যে আসলে হুজুরটা ওখানে স্টে করুক আর কি। তারপর হচ্ছেন উনি হুজুরকে অনেকবার করে ওয়ার্নিং ও দেন আর কি, যে আপনি চলে যান। তো তখন খালামণি যে ভয়েসটা আসলে কথা বলছিলেন সে ভয়েসটা আসলে ওনার না, ভয়েসটা একটু মোটা টাইপের মানে একটু অ্যাবনর্মাল টাইপের আর কি, একদমই ওনার ভয়েস ছিল না তখন। তখন উনি হুজুরটা বারবার করে চেষ্টা করে যাচ্ছেন আর কি, এই মানে কি হয়েছে আর কি এটা ইয়া করার জন্য। পরবর্তীতে যখন খালামণিকে যখন আবার তার গায়ের পানি ছিটানো হয় তখন খালামণি আবার বেশি রেগে যায়, অ্যান্ড হুজুরকে মানে অনেক গালিগালাজ মানে অকথ্য ভাষায় আর কি গালিগালাজ শুরু করে দেয়, তারপর ইভেন ওনাকে মেরে ফেলার হুমকিও দেন আর কি। তো তারপর হুজুরটা তখন আর বুঝতে বাকি রইল না যে আসলে তার সাথে সত্যি প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস আর কি মানে ঘটছে আর কি এরকম কিছু একটা। পরবর্তীতে হুজুরটা যখন মানে আরো কিছু আর কি ওনার মানে আরো পাওয়ারফুল কোনো কিছু আর কি, মানে যেটাকে আমরা মন্ত্র বা আসলে দাঁড়ানোর জন্য আসলে যে ইয়াগুলো আমরা ইউজ করে থাকি মানে তারা ইউজ করে থাকে আর কি, তো উনি যখন অ্যাপ্লাই করেন পরবর্তীতে উনি আর কি ওনার সাথে খুব ভালোভাবে কথা বলা শুরু করেন, অ্যান্ড ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কোথেকে আসছেন বা কিভাবে আসলে এখানে আসা হয়েছে এই সেই এগুলো জিজ্ঞাসা করেন। তো পরবর্তীতে উনি আর কি বলেন যে উনি ওই বটগাছটা যখন ক্রস করেছে না তখন আর কি উনি ওখান থেকে আর কি ওনার উপরে মানে পজেস করেন, অ্যান্ড দেন হচ্ছে তার পেছনে একটা কারণ তিনি উল্লেখ করেন সেটা হচ্ছে তার মাথার চুল খোলা ছিল আর কি, ভরদুপুরের বেলাতে নাকি এটা জিনেরা পছন্দ করে না বা জিন বা প্রেতাত্ম যেটাই বলে তারা কিন্তু পছন্দ করে না, এজন্য আর কি খালামণির মানে ডিস্টার্ব করার জন্য আর কি তার উপরে মানে খালামণি আর কি সেই জিনটা দ্বারা পজেসড হয়। পরবর্তীতে ওই জিনটা যখন ওনাকে যখন বলে আর কি যে ছেড়ে দেওয়ার জন্য, তারপর উনি বলেন যে আচ্ছা আমি ছেড়ে দিব বাট কিছু শর্ত আছে আর কি, উনি কিছু শর্ত দিয়ে যান, তার মধ্যে একটা শর্ত ছিল যে কোনো সময় দুপুর বেলাতে খোল মানে চুল কখনো খোলা রাখা যাবে না, তারপর হচ্ছে কিছু খাবার দাবার কিছু আছেন যেগুলো তিনি নিষিদ্ধ করে যান আর কি, তার মধ্যে একটা হচ্ছে শুটকি আছে, তারপর গরু মাংস আছে, তারপর মৃত বাড়িতে আর কি না যাওয়াটা, তারপর হচ্ছেন উনি মানে কোনো মানে বেবি মানে নিউ বর্ন কোনো বেবিকে দেখতে না যাওয়াটা, মানে এরকম কিছু আর কি উনি রেস্ট্রিকশন উনি দিয়ে যান আর কি। পরবর্তী থেকে আমার খেলা উনি বেশ এখন মোটামুটি সুস্থ জীবন
এখন সুস্থ
জি
ওকে। তো আরো একটা অদ্ভুত ঘটনা আমরা শুনলাম, একটা অন্যরকম এক্সপেরিয়েন্স আপনি পেলেন এবং দিস ইজ পোস্টলিও, এখানটায় সব ধরনের এক্সপেরিয়েন্স গুলোই আপনারা পান, বিকজ এখানটায় সবসময় যে ভূত রিলেটেড ভৌতিক কোন স্টোরি হতে হবে, নট লাইক দ্যাট, এমনও হতে পারে যে জিন দ্বারা পজেস কোন একটা মানুষকে নিয়ে কোন ঘটনা সেটা হতে পারে, যেটা আমরা বিভিন্ন এপিসোডে শুনিয়েছি, হতেই পারে একটা শ্মশান ঘাট বা একটা শ্মশান এলাকা নিয়ে, শ্মশানের এলাকা নিয়ে কোন একটা ঘটনা, কিংবা একদমই সাধারণ একটা জায়গা, বাট সেই সাধারণ জায়গাটা বলবো না অসাধারণ, বলবো অদ্ভুত, বলবো ভুতুড়ে, সেই এক্সপেরিয়েন্স গুলো আমরা চাই প্রচার করতে। বাট তার জন্য আপনাকে আসতে হবে প্রথমত জাগো এফএম 94.4 এ। বাট কিভাবে আসবেন, করবেন আপনি রেজিস্ট্রেশন RBSG, আবারও বলছি আপনাকে, লিখতে হবে RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 6969 নম্বরে। শুভ্রা বলছিলেন তিনি আছেন আর ঘটনাগুলো জোশ লাগছে, এই মুহূর্তে দাদুকে নিয়ে শুনছি, ধন্যবাদ আপনাকে। রুবিনা আছেন ওদের সাথে, এসএমএস করেছেন সভ্যতা ফার্মগেট থেকে তিনি আছেন যেমনটা। রুমি আছেন ওদের সাথে, বিশাল বলছিলেন তিনি শুনছেন ফার্মগেট থেকে, এসএমএস করেছেন কাব্য ফ্রম শাহজাদপুরের কাব্য তিনি, এবং ভালো লাগে ফুস্টুডিও, ওকে ধন্যবাদ আপনাকে যেমনটা। আচ্ছা কনা এসএমএস করেছেন, তিনি আছেন এই মুহূর্তে। আচ্ছা মিরপুর এক থেকে জহির এসএমএস করেছেন, তিনি শুনছেন এই মুহূর্তে, কলাবাগান থেকে তিনি আছেন। সো এভাবে কিন্তু ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে অনেকেই লিখছেন যেমনটা। আচ্ছা টাঙ্গাইল মির্জাপুর থেকে আছেন আমাদেরকে, আচ্ছা ওয়াহিদুল রহমান, এবং তিনি একটা জব করেন এবং তার পাশাপাশি তিনি সবটা সময় এই ব্যাপার স্যাপারগুলোর পিছিয়ে একটু সময় দেন, বাট কেন যেন কয়েকদিন ধরে মনে হচ্ছে যে তিনি সিক হয়ে যাচ্ছেন, রাইট? সো এটা আজকে একটাবার বলা হয়েছিল যে এই ব্যাপার স্যাপারগুলো আসলে সবাই যে নাড়াচাড়া করাটা যে ঠিক, মানে প্রথমত নাড়াচাড়া করাটাই ঠিক না, বিকজ যে যার যেখানে থাকা প্রয়োজন সে সেখানেই থাকাটা উচিত, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যখনই আপনি এই ধরনের ব্যাপার স্যাপারগুলো একটু ফ্যাসিনেশন দেখাবেন তখন কেন যেন মনে হয় যে কিছু না কিছু আপনি ফেস করতে পারেন। তানজিব এসএমএস করেছেন, তিনি আছেন আমাদের সাথে। আচ্ছা রূপগঞ্জ থেকে তিনি শুনছেন, এসএমএস করেছেন ওয়াহিদা। মিরপুর থেকে তিনি আমাদেরকে আছেন। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন জন এক এক করে বেশ কিছু ঘটনা আমরা শুনছি। প্রথম ঘটনা অলমোস্ট, মানে প্রথম ঘন্টা অলমোস্ট শেষের দিকে ঘড়িতে সময়টা বলছে আমাকে 10:45। তো সময়টা আপাতত যেটা করব, সময়টা নেব যেটা যেই কাজে, সেটা হচ্ছে গল্প শুনবো আবারও, এবং একের পর এক এভাবে বেশ কিছু ঘটনা আপনাকে শুনতে হলে থাকতে হবে পুরোটা সময় জাগো এফএম 94.4 এবং ফেসবুকে। দুটো পেজে পোস্ট এই মুহূর্তে অ্যাভেলেবল, facebook.com/apurbo.fm APURBO.FM এবং facebook.com/jagofm, রাইট? সো দুটো পেজে দুটো পোস্ট দুটোতে লাইক করবেন এন্ড শেয়ার করতে ভুলবেন না, মোস্ট ইম্পর্টেন্টলি। আর একই সাথে আমরা যেটা করবো, বিজয়ের নেক্সট ঘটনাটা আমরা শুনবো এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন 6969 নম্বরের মাধ্যমে।
বিজয় অ্যাগেইন। এখন আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা বেসিক্যালি আমার নিজের সাথেই ঘটে যাওয়া। গ্রীষ্মের ছুটিতে, সামার ভ্যাকেশনে যখন আমার স্কুল কলেজ ছুটি হয়, তো আমি যাচ্ছিলাম গ্রামের বাড়ি যাওয়ার জন্য, রওনা হলাম। তো গ্রামের বাড়ি যাওয়ার আগে আমি আমার কিছু শপিং, প্রয়োজনীয় শপিং করার জন্য মার্কেটে গিয়েছিলাম। তো শপিং শেষে আস্তে আস্তে স্টেশনে আস্তে আস্তে আমার প্রায় অনেক দেরি হয়ে গেছিল, প্রায় রাত সন্ধ্যা বয়ে গিয়েছিল। তো আমার ওই রাস্তায়, গ্রামের রাস্তায় রাত 8টার পর থেকে আর বাস চলে না তেমন, তো শেষ বাসটা আমি ধরতে পারিনি। তো লাইক কি করব, আমার গ্রামে যাওয়ার পথে যে হাইওয়ের একটা স্থান গৌরীপুর, তো সেখানে সব ধরনের বাসই চলাচল করে রাতভর। তো আমি সেখান থেকে একটা বাসে উঠে গৌরীপুর গেলাম। তো ভাবলাম যে সেখান থেকে যে কোনো একটা কিছু সিএনজি অথবা অটো যে আমি আমার গ্রামের বাড়িতে পৌঁছাবো। আমি রওনা হলাম। রওনা হওয়ার পর আমি স্বাভাবিকভাবেই গৌরীপুর গিয়ে পৌঁছালাম। তো গৌরীপুর গিয়ে পৌঁছানোর পর আমার রাত প্রায় 10টা বেজে গেল। তো সেখান থেকে আমার গ্রামের বাড়ি মোটামুটি অনেক দূরে ছিল, হাইওয়ে, যেহেতু হাইওয়েতে চলার সময় লিসেনাররা তো জানবেন যে অত টাইম লাগে না, কিন্তু গ্রামের পথে যখনই আমরা মোড় নিব তো ওই পথগুলোতে যেতে টাইম লাগে, গ্রামের পথগুলো। তো আমি সিএনজি বা অটোর জন্য অপেক্ষা করলাম, তো দেখলাম তেমন কিছুই নেই। একটা সিএনজি পেলাম, তো তাকে বললাম যে যাওয়ার জন্য আমার গন্তব্যস্থলে। তো তিনি বললেন যাবে না। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম, আমার আশেপাশে কিছু ছিল না, তো যে গ্রামে পৌঁছতে হবেই। তো তাকে বলার পরে সে রাজি হলো একটা সময়, কিন্তু আমার কাছে যে ভাড়া হিসেবে অ্যামাউন্টটা একটু বেশি ছিল, তো বাধ্য হয়ে আমি তাতেই রাজি হলাম। তো আমি রওনা হলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে যাচ্ছি কিছু না, তো হঠাৎ করে সিএনজিটাতে সমস্যা দেখা দিল। তো নামলাম, নামার পর সিএনজি যে চালক তিনি বললেন যে ইঞ্জিনে সমস্যা হয়েছে। তো তিনি চেষ্টা করলেন সেটা সারানোর জন্য, অনেকক্ষণ বয়ে গেল, তারপর তিনি সারাতে পারলেন না সিএনজিটা। তো আমাকে বললো এরপর আপনি কি করবেন, এখন আপনাকে হেঁটেই যেতে হবে। তো আমি বললাম এত রাত পথ হেঁটে যাওয়া সম্ভব না, কিছু একটা ব্যবস্থা করেন। তো তিনি বললো
না কিছুই তো করার নেই, আর আশেপাশে দেখেন আপনি এত রাতে কিছুই পাবেন না, আপনি হেঁটেই যান। তো আমি বাধ্য হেঁটেই রওনা হলাম। তো যাচ্ছি, হেঁটে যাচ্ছি। তো গ্রামে যারা থাকেন তারা হয়তো জানবেন যে রাস্তা, মেইন যে রাস্তা যেতে গ্রামে পৌঁছায়, এর পাশে যে খাল, যারা খাল থাকে খালের পাশে শর্টকাট রাস্তা, খালের পাশে যে আইল দিয়ে, আইল দিয়ে গ্রামে পৌঁছে যাওয়ার জন্য। তো আমি কিছু দূর হেঁটে যাওয়ার পরে ভাবলাম যে সেখান দিয়ে যাওয়া হোক, তবে আমি গ্রামে খুব কম যাই, তো সে কারণে গ্রামের রাস্তাটা অতটা ভালো চিনতাম না। তো আমি সামনে একজন ব্যক্তিকে দেখলাম যে উনি দাঁড়িয়ে আছে। তো আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে মানে আমি এইখানে যাব, তো এখানে শর্টকাট রাস্তাটা যদি আমাকে দেখে দেন। তো তিনি আমাকে সাইড দিয়ে বললেন, হ্যাঁ আচ্ছা আমি ওইদিকে যাব, তো আমার সাথেই চলো। তো আমি তার সাথে রওনা হলাম। তো রওনা হওয়ার মাঝখানে তার সাথে কমিউনিকেট করার জন্য, পরিচয় হওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন করলাম, তার ব্যাপারে জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি আমার থেকে ডিস্টেন্সে ছিলেন, প্রায় ভালো একটা ডিস্টেন্সে ছিলেন। তো সে কারণে আমি তার সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারছিলাম না। তো আমি যত সামনে গেছিলাম তার আর আমার মাঝখানে ডিস্টেন্স একই ছিল প্রায়। তো তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করার ফলে তিনি উত্তর দিচ্ছেন না, শুধু মাঝে মাঝে হু হু করছেন। তো যাচ্ছি যাচ্ছি, তো আমার যে গ্রাম, গ্রামের পরিবেশটা আমার তো চেনা, তো কিন্তু উনি আমাকে নিয়ে যাচ্ছিলেন অন্য একটা দিকে, জাস্ট লাইক দ্যাট, আমার গ্রামের মতো না পরিবেশটা। তো আমি আমার পাশে যে গ্রামটা, তো আমি দেখে ভাবলাম যে ওই দিকটা। তো আমি ওনাকে বলার জন্য, যে থামানোর জন্য বললাম, যে বলার জন্য বললাম, যে থামার জন্য বললাম, তো উনি থামছে না। তো আমি তার কাছে আরো এগিয়ে গেলাম, তারপরও তিনি থামছেন না। তো একটা সময় তার কাছাকাছি যখন যাব, তো এর পাশেই ছিল একটা বড় গাছ, তো তিনি গাছের এক সাইডে গিয়ে আস্তে করে আড়াল হয়ে গেলেন, তো জাস্ট ভ্যানিশ। আমি তারপরে দেখলামই না, আমার তখন আমার মনে হলো যে সামথিং ইজ রং, মানে হঠাৎ করে একটা ব্যক্তি কোথাও উধাও হয়ে যাবে। তো এরপর আমি কি করবো, একা হয়ে গেলাম, আর মানে এক পথ মানে অন্যরকম হয়ে গেলাম, স্ট্যাচু হয়ে গেলাম যে কোথায় গেল ব্যক্তিটা, এখন আমি কি করবো, তেমন রাস্তা বেছে না ছিল না। তো হঠাৎ করে দেখলাম যে গাছের উপরে কিসের যেন পা দুটো ঝুলছে। তো আমি জাস্ট মানে লক্ষ্য করে উপরে তাকালাম, তো দেখলাম যে দুটো পা ঝুলে কেউ বসে আছে। তো জাস্ট এটা দেখার পরে আমি একদম থক হয়ে গেলাম যে কি হচ্ছে এসব। তো জাস্ট আমি সৃষ্টিকর্তার নাম বলছি, নাম বলার একটু পর তাকিয়ে দেখি জাস্ট কিছুই নেই। তো আমি কি করব, তো আমার দৌড় দেওয়া ছাড়ার কোনো কিছুই করা ছিল না, আমার ইচ্ছে ছিল যে যেই দিকেই যাবো এক দৌড় দিব। তো আইলের পাশে যখন আমি সাইডটাকে দৌড় দিব, এমন সময় এক ব্যক্তি সাদা কাপড় পরা তিনি এসে আমার হাতটা ধরলেন, ধরার পরে এই তুই এখানে এত রাতে কি করছো। তো আমি বললাম, কিছুই বলতে পারছিলাম না, আমার কথা বন্ধ হয়ে যাচ্ছিল যে কি ঘটলো আমার সাথে। তো আমি ওনাকে বললাম, স্থির হলাম, স্থির হওয়ার পর বললাম যে আমার সাথে এসব এসব ঘটলো। তো বললো, আচ্ছা তুমি আমার সাথে আসো, তুমি দেখতেছিলে সামনে কি। আমি যখনই মানে দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিব, এর পাশে আমি তাকিয়ে দেখলাম যে পাশে বড় একটা খাত করা, কারণ সেটা আমি লক্ষ্য করে বুঝলাম যে মানে সামনে আমার তখন দুর্ঘটনা ঘটতে পারছে। তো আমি উনি বললো যে আচ্ছা চলো আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। উনি আজিজুল ওনার সাথে যাচ্ছি, যাওয়ার পথে আমার আমি তো আগের ঘটনা নিয়ে ভাবছি যে কি হচ্ছে আমার সাথে। আমি তো ভাবতে ভাবতে এক সময় উনি আমাকে প্রায় আমার গ্রামের কাছাকাছি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর উনি বললেন যে যা হয়েছে জাস্ট ভুলে যাও, এটা এমনি অনেক কিছুই তো হইতে পারে অনেকের সাথে, তো জাস্ট এতটুকু বলে উনি বলে আচ্ছা থাকো আল্লাহ হাফেজ, এই কথা বলে
চলে যায়।
আমি জাস্ট মানে ঘাটটা ঘুরিয়ে আমার যে ধন্যবাদ দেওয়া উচিত, মানে স্ট্যাচু হয়ে গেছে ধন্যবাদ দিন, তো আমার সেন্স আসলো যে জাস্ট এক মিনিট পর যে তাকে ধন্যবাদ দিব আমাকে পৌঁছে দিলেন। আমি জাস্ট মাথাটা ঘুরালাম, লম্বা মানে গ্রাম রাস্তা লম্বা হয় আশেপাশে গাছপালা থেকে, আমি তাকিয়ে দেখলাম উনি আর নেই।
একটা মানুষ মানে যদি দ্রুত দৌড়ে পালায়ও যায়,
তারপরও দেখা যায় জাস্ট, আর রাত্রে বেলা শুনশান থাকে, তিনি দৌড়ে পালান আমি তো সাউন্ডটা শুনবো, জাস্ট আমি মাথাটা ঘুরে ধন্যবাদ দিব এমন সময় জাস্ট উনি উধাও।
ওকে, একদমই ডিফারেন্ট, বিকজ একটা মানুষ আপনাকে হেল্প করছে, সে মানুষকে হেল্প করতে করতে যখন আপনার ডেস্টিনেশন সেখানটা আপনাকে পৌঁছে দেয়, পৌঁছে দেওয়ার পর যদি এমনটা আপনি দেখেন, সেম এরকম একটা ঘটনা, মানে আমি যখন অ্যাজ আ গেস্ট ভূ স্টুডিওতে আমার বসার একটা সৌভাগ্য হয়েছিল উইথ ভাই, তখন আমি বলছিলাম যে একটা সিএনজি রিলেটেড ঘটনা আমি আমার শেয়ার করেছিলাম যে আমার বাসায় আসার পর আমি সিএনজি ড্রাইভারকে পে করার পর যখন আমি ফিরে তাকাবো তাকায় দেখলাম যে সিএনজিটা নাই। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটা সিএনজি যদি যায় ডেফিনেটলি, বা একটা মানুষ যখন হেঁটে যায় একটা আওয়াজ শব্দ পাওয়া যায়। সো সেম এরকম একটা ঘটনা আমি নিজেও পার্সোনালি ফেস করেছিলাম, এবং সেটা ফেস করার পর মানে আমার পার্সোনালি বেশ অনেকগুলো দিন একটু না অনেকটাই এলোমেলো যায়। বাট কিছু কিছু সময় মনে হয় এই ধরনের ঘটনাগুলো একটু পজিটিভ ভাইভ নিয়ে আসে আমাদের লাইফে, একটু পজিটিভ একটা ফিডব্যাক নিয়ে আসে, কখনো কখনো পজিটিভ একটা দিক নিয়ে আসে। বিকজ হতে পারত এমনটাও যে বিজয় যে ঘটনাটা শুনছিলাম, বিজয় সেখানে আসার সময় কোনো না কোনো একটা বড় প্রবলেমে সে পড়তে পারতো, কিংবা এমন একটা ঘটনা তার সাথে ঘটতে পারতো যে ঘটনাটা হয়তো বা আপনার তাকে এখন পর্যন্ত বই বেড়াতে হতো, রাইট? তো সেই জায়গা থেকে তিনি তাকে সেফ করে নিয়ে আসছেন। সো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, তিনি সেফলি পৌঁছেছিলেন তার বাসে এবং পৌঁছে দিয়েছিলেন। বাট এখন কোশ্চেনটা এটা হতে পারে যে হু ইজ দ্য পার্সন যে সেফ করলো কে তাহলে? ওকে, ওই যে কিছু কিছু প্রশ্নের, কিছু কিছু মানুষের হয়তো বা কোনো অস্তিত্ব আপনি খুঁজলেও পাবেন না, আবার যখন খুঁজবেন খুঁজে পাবেনও, পাওয়ার পর মনে হবে যে না এটা তো আসলে সম্ভব না, রাইট? তো সম্ভব কিংবা অসম্ভব প্রত্যেকটা ব্যাপার নিয়ে, প্রত্যেকটা বিষয় নিয়ে এভাবে করে চলছে ভূত স্টুডিও, আর এভাবে করে চলবে রাত একটা পর্যন্ত। অপূর্বর সাথে ঝটপট করে লিখে ফেলবেন, নাম্বারটা 6969, চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে হচ্ছে ব্রজ্জুবাই প্রাণ ঝালচানা সূর্য প্রাণী সাহস যোগায়। সো এক এক করে SMS গুলো পড়ব, ফেসবুকের কমেন্টস গুলো পড়ব। জুলেখা SMS করছিলেন, তিনি আছেন আমাদের সাথে ইব্রাহিমপুর থেকে SMS করেছিলেন, ময় তার কাছে বেশ ভালো লাগছে। আর ইভানা বলছেন তিনি আছেন এই মুহূর্তে আমাদের সাথে, যেমনটা আচ্ছা স্বপ্ন SMS করেছেন তিনি শুনছেন। সো এক এক করে আপনিও পার্টিসিপেট করে ফেলতে পারেন, নাম্বারটা আবারও বলবো আপনাকে 6969 RBS। যদি আপনি আগামী পর্বে আসতে চান তার জন্য আপনাকে টাইপ করতে হবে RBS, তারপর আপনার নাম আর তারপর আপনার লোকেশন এবং প্রফেশন ঝটপট করে লিখে পাঠাবেন যে নাম্বারে, সেই নাম্বারটা হচ্ছে 6969। আবার বলছি RBS, তারপর তো নাম, তারপর তো লোকেশন এবং প্রফেশনটা লিখে যে নাম্বারটা পাঠিয়ে দিবেন সেই নাম্বারটা হচ্ছে 6969। এবং চলছে কিন্তু ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও ব্রজ্জু বাই প্রাণ ঝালচানা চুক যা প্রাণে সাহস যোগায়। আর এই মুহূর্তে সময়টা আমাকে বলছে ঘড়িতে 10:55, সো গুনে গুনে 2:10 একটা বিরতি নিব, তারপর আবারও ফিরব। সো থাকুন জাগরে ফ্রম 94.4, চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে হচ্ছে ব্রজ্জু বাই প্রাণ ঝালচানা চুক। That's right, welcome back once again, এবং শুনছেন আপনি সবসময় জাগরে ফ্রম 94.4 এবং চলছে ভূ স্টুডিও, আর ভূ স্টুডিও মানে হচ্ছে ব্রজ্জু বাই প্রাণ ঝালচানাচুর যা প্রাণে সাহস যোগায়। চানাচুর আর স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচ পেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ, মারবিউর আল মুখে আনে জোশ আর প্রাণে যোগায় সাহস, যার নাম প্রাণ ঝালচানাচুর যা প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে আপনাকে থাকতে হবে পুরোটা সময় জুড়ে রাত একটা পর্যন্ত। সো নতুন একটা ঘন্টা শুরু হয়ে গেল, নতুন যে ঘন্টাটা সেটা হচ্ছে রাত 11টার ঘন্টা, এবং 11টা থেকে 12টা পর্যন্ত আরো বেশ কিছু ঘটনা, তারপর 12টা থেকে 1টা সেখানেও আরো বেশ কিছু ঘটনা। তো সবকিছু মিলে বৃহস্পতিবারটা আপনার কাছে কম বেশি বেশ ভালোই যাচ্ছে আপনার। তো ঝটপট করে লিখে পাঠাবেন, নাম্বারটা 6969, JFM, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে যে নাম্বারটা পাঠাবেন সেই নাম্বারটা হচ্ছে 6969 নাম্বারে। আর বৃহস্পতিবার আসলেই যেটা হয় আপনার বাসার কাজগুলো একটু আগে ভাগে শেষ হয়ে যায়। সো গৃহিণী যে বন্ধুগুলো আছেন এই মুহূর্তে বাসায় কাজকর্ম শেষ করে এই রেডিওটা টিউন করে আছেন, কিংবা কেউ কেউ এই মাত্র হয়তো বা টিউন করলেন, ভীষণ ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারাই টিউন করেন, সবটা সময় পাশে থাকেন, আপনাদের একটু একটু SMS, কখনো কমেন্টস, কখনো কখনো আবার একটা ফোন কল আমাদেরকে ভীষণভাবে ইন্সপায়ার করে। যেমনটা একটু আগে প্রিন্স তিনি বলছিলেন, তিনি আছেন আমাদের সাথে এবং সবটা সময় থাকেন, যেমনটা MSF ফারহান তিনি শুনছেন আমাদের সাথে এবং শুভরাত্রি তিনি জানিয়েছেন। আর দেখতে পাচ্ছি আলামিন হোসেন তিনিও আছেন এই মুহূর্তে। তো এক এক করে আপনি ঝটপট করে বলে ফেলতে পারেন আপনার কথাবার্তাগুলো, যেমনটা হৃদয় মোল্লা অনেক বলছেন আমার SMS পড়েন না কেন, বিকজ আপনি কমেন্ট করেছেন, দিস ইজ নট SMS, SMS করতে হলে লিখতে হয় JFM। আর সিদ্দিকুর সঞ্জি বলছেন অপূর্ব ভাই শুনতে বেশ ভালো লাগছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যেমনটা MD রশিদুল তিনি বলছেন আচ্ছা কমেন্টটা কখন পড়বেন? কমেন্টটা পড়ে দিয়েছি শামিম, তিনিও আছেন সাথে, যেমন রুবেল বলছেন। আর কারা 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 এসএমএস আছেন? আচ্ছা এসএমএস যেমনটা হচ্ছে ফিহা, ওকে ধন্যবাদ আপনাকে ফিহা এসএমএস এর জন্য, ভীষণ ভালো লাগলো। আর যেমনটা চকলেট বয় তিনিও শুনছেন, এবং অরিত্র বলছেন ভয় লাগে অনেক প্রাণ ঝালচানাচুর এবং ওকে তো প্রাণ ঝালচানাচুর খেতে হবে তাহলে সাহসটা বাড়বে এবং সাহসটা আসবে তারপর। যেমনটা ওয়াহিদ তিনিও শুনছেন তার মাকে নিয়ে, সেভাবে করে আপনিও পার্টিসিপেট করে ফেলতে পারেন। নাম্বারটা 6969 জে এফ এম স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর আপনার কথাগুলো লিখবেন, লিখে পাঠাবেন 6969 নাম্বারে। আর শুধুমাত্র আরবিএস তারা লিখবেন যারা আগামী পর্বে এখানে আসবেন, যারা 100% শিওর থাকবেন যে না আপনি আগামী সপ্তাহে আসবেন, এটা 200% শিওর, তারপর শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করবেন। লিখতে হবে আপনাকে আরবিএস, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, আর তারপর আপনার প্রফেশনটা লিখে যে নাম্বারটা পাঠাবেন, সেই নাম্বারটা হচ্ছে 6969। এবং চলছে ইন দ্য মিন টাইম ভূ স্টুডিও, আর ভূ স্টুডিও মানে ব্রাচি বাই প্রাণ ঝালচানাচুর, যা প্রাণে সাহস যোগায়। সো ইন দ্য মিন টাইম আমরা যেটা করবো, আবারও বিজয়ের কাছে যাবো, তার নেক্সট ঘটনাটা এখন আমরা শুনবো।
তো ভাইয়া এখন আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করা। ঘটনাটা বেসিক্যালি ওর বাবার সাথে ঘটে যায়। তো ওর ফ্রেন্ডের বাবা যখন হাফিজে পড়তো মাদ্রাসায় তখনকার ঘটনা এটা। তো ওর ফ্রেন্ডের বাবা, আমার ফ্রেন্ডের বাবা খুব ভালো কোরআন শরীফ পড়তো এবং জাস্ট হ্যাঁ খুব ধার্মিক ছিল। তো হেফজখানায় পড়ার সময় ওর সাথে ওনার সাথে প্রায় অনেক ঘটনাই ঘটে গেছে। তা আমি এর মাঝখান থেকে একটা ঘটনা শেয়ার করছি। তিনি মাঝে মাঝে কোথাও যেন উধাও হয়ে যেতেন মাদ্রাসা থেকে। তো তার যে ফ্যামিলির লোকজন খবর দেওয়া হতো যে আপনার ছেলে তো হঠাৎ করে উধাও, তো এমন করে মাঝে মাঝে উধাও হয়ে যেতেন। তো একদিন তো তার বাবা, ফ্রেন্ডের বাবা মাদ্রাসাতে কোরআন যে আবাসিক কোরআন পড়ছিলেন, তো হঠাৎ তিনি একজনকে দেখলেন লম্বা জোব্বা পরা অনেক বুজুর্গ একজন ব্যক্তির মতো। তো তাকে দেখার পর তিনি ডাকলেন তাকে কাছে। তো কাছে ডাকার পর জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন, তো বললেন যে তুমি দেখি এখানে কোরআন শরীফ পড়ো, তো তোমার খুব ভাল লাগে, আমার এটা এটা আমার শুনতে খুব ভাল লাগে। তো এরপর থেকেই জাস্ট ঘটনাটা শুরু। তো উনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তার ফ্যামিলিতে সরগোল পড়ে গেল যে উনি কোথায় গেল, তার ফ্যামিলি সবাই চিন্তিত। তো এরকম তার যে দাদা, ফ্রেন্ডের দাদা, তারা খোঁজ খবর লাগালো কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরকম প্রায় তিনি 3 মাস নিখোঁজ ছিলেন। তো 3 মাস নিখোঁজ থাকার পর তার ফ্যামিলির অবস্থা খুবই করুণ। তার যে ফ্রেন্ডের মা, তার ফ্রেন্ডের যে বাবার বাবা, তারা খুব শোকাহত হয়ে পড়লেন। তো তারা কি করে ঠিক করলেন যে তাদের পাশের গ্রামে একজন কবিরাজ আছে, তিনি কি খুব নাম করা, তার কাছে গেলেন সমস্যাটার জন্য। তাই গিয়ে জিজ্ঞাসা করলেন, সব ঘটনা বললেন যে এই ঘটনা। তো তারপর ওই কবিরাজটা বলল একটা কাগজে কিছু লিখলেন, লেখার পরে বললেন একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট তারিখ দিলেন যে এই সময় এই তারিখে রাত 12টার পর এই একটা কাগজ লিখে তিনি কাগজটা এই খালে বা এই পুকুরে ফেলে দিয়ে আসছে। তো তারা এরা কন্ডিশন দিয়ে যদি এই কাগজটা উঠে আসে খাল থেকে বা পুকুর থেকে, তো ভাববেন যে আপনার ছেলে ফিরে আসবে, আর যদি কাগজটা না আসে তো ভাববেন যে আর কখনই হয়তো বা আসবে না। তো তারা এক্স্যাক্টলি ওই ওই সময় তারিখে গেলেন সেখানে। তো কাগজটা ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর একটা সময় সবাই অপেক্ষা করেছেন, তো হঠাৎ করে উঠে আসলো কাগজটা। তো সবাই খুব এ হলেন। তো তারপর কবিরাজ কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে কাগজটা, তো বলল যে হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই, আপনার ছেলে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তো বলল যে আপনি আপনাদের বাড়িতে একটা বাড়ির পাশে একটা ছোট ঝোপঝাড়ের মতো ছিল, সেখানে একটা পেয়ারা গাছ ছিল। তো বলল যে এই পেয়ারা গাছে আগামীকাল একটা সময় একজন ফকির আসবেন, তো ওই ফকির কে দেখে কেউ কোন রকম কোশ্চেন করবেন না, জাস্ট তাকে নিয়ে ঘরে আসবেন, তার যথাযথ আপ্যায়ন করবেন, জাস্ট এতটুকুই। তো আর কোনো কিছু তিনি যদি স্বেচ্ছা কিছু নাও বলেন তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না, কোনো কিছু মানে জোর করে কোনো কিছু জানা যাবে জানার জন্য না করা হয়েছে, তার মতো তাকে জাস্ট। তো এরপর তার ওই তারা ওই পরের দিন ওই দিনে অপেক্ষা করছে, তো তোর দাদা সবাই ফ্রেন্ডের দাদা তো কখন আসছে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় সন্ধ্যা গধূলির সময় কেউ আসছে না আসছে না আসছে না, তো বাইরের মধ্যে একটা ইয়ে হয়ে গেল তো আসছে না। তো এমন সময় হঠাৎ করে আমার আমার যার সাথে ঘটনা ঘটেছে তার মা দেখলো যে একজন ফকির জাস্ট একটা পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে আছে কাঁধে একটা ঝুলির মতো নিয়ে। তো ওই একই ঘটনায় যে কবিরাজ বলেছিল মিলেছে, তো তারা তাকে নিয়ে ঘরে আসলেন, ঘরে নিয়ে এসে তার খাবার দাবার সবকিছুর আপ্যায়নের ব্যবস্থা করলেন, জাস্ট খাওয়া দাওয়া হলো। তো উনি এতটা সময় ধরে স্টে করেছেন কিন্তু কারোর সাথে কোন রকম কথা বলে নেই, হ্যাঁ, আর উনার একটা নিষেধাজ্ঞা ছিল যে উনি কারো মুখ দেখবেন না, মেয়ের মুখ দেখবেন না কোনো। তো যখন আপনার তুমি যখন চলে যাবেন উঠে যাবেন তো এমন সময় কিছুই বলছে না, তো যে আমার ফ্রেন্ডের মানে বাবা তার যে বাবা ছিল তো তিনি হঠাৎ করে কান্না করে দিলেন, হ্যাঁ। তখন ওই ফকিরটা জিজ্ঞাসা করলো যে তুমি কাঁদছো কেন, তখন বলল আমার ছেলে তিন মাস ধরে নিখোঁজ, এই ঘটনা যা ঘটেছে তা তো বলল, তো বলল যে উনি একটা পেয়ারা দিলেন ওনার ঝুলি থেকে, পেয়ারা ফল জাতীয় একটা কিছু দিলেন, দেওয়ার পরে বললেন এটা রাখো আর তোমার ছেলে খুব শীঘ্রই ফিরে আসবে, জাস্ট এতটুকু বলে তিনি চলে গেলেন। আর কিছু কিছু কন্ডিশন দিয়ে গেলেন যে তোমার ছেলে যখন আসবে কোনো মেয়ে তার কাছে যাবে না, এবং আসার সময় এক ঘন্টা বা দুই ঘন্টা এই সময়ের মধ্যে তার গায়ে কেউ স্পর্শ করবে না, তাই কেউ ছুতে পারবে না, হ্যাঁ, জাস্ট তাকে নিয়ে এসে এই পেয়ারাটা যে দিয়েছিল পেয়ারাটা খাওয়াবে, এটা খাওয়ানোর পর এক গ্লাস দুধ খাওয়াবে, জাস্ট এতটুকুই। তো তাকে তো হঠাৎ একদিন উনার কয়েকদিন পর হঠাৎ একদিন তার বাবাকে দেখা গেল গ্রামের রাস্তায়, তো সবাই নিয়ে আসলো তাকে বাড়িতে, সবাই চিনত, খুব প্রভাবশালী ফ্যামিলি ছিল তারা গ্রামে, তাদের বাড়িতে নিয়ে আসার পর কেউ এক ঘন্টার মধ্যে আশ্চর্য একটা ব্যাপার ঘটলো, মানে তার ধারে কাছে কেউ যেতে পারছে না, একটা মানে ভয়ে প্লাস কেমন যেন মানে সেটা ফিলিং হচ্ছে যে তার কাছে যাওয়া যাবে না, জাস্ট কবিরাজের কন্ডিশন দেখে তার কাছে কেউ যেতে পারবে না এক ঘন্টা বা দুই ঘন্টা, তো কেউ যেতে পারছে না, তো জাস্ট তার বাবা মানে কথা বলে তাকে জাস্ট ঘরে নিয়ে আসলো। ঘরে নিয়ে এসে কোনো মহিলাও ছিল না, তো তাকে ওই কবিরাজ যে পেয়ারাটা ওই ফকির যে পেয়ারাটা দিয়েছিল পেয়ারাটা খাওয়ালো এবং এক গ্লাস দুধ খাওয়ালো। দুধ খাওয়ানোর পর আর ফকিরটা আরেকটা কন্ডিশন দিয়েছিল যে ওকে ও কোথায় গিয়েছিল বা কি করেছিল মানে কেউ জিজ্ঞাসা করবে না জোরপূর্বক, তো তারা জিজ্ঞাসা করলো না, জাস্ট ওনাকে ঘুম পাড়িয়ে রাখলো। তো ঘুমালো রাতের বেলা। এর মধ্যে আরেকটা কাহিনী ঘটে গেল যে উনি ওনার বাবা লক্ষ্য করলেন যে হঠাৎ মানে বাবার পাশে শুয়েছিল, বাবার হঠাৎ ঘুম ভাঙতে মানে লক্ষ্য করলেন যে তার ছেলে পাশে নেই, তখন আনুমানিক রাত তিনটা। তো তিনি আজিজুলি ঘুম থেকে উঠে সবাইকে বললেন যে আমার ছেলে কোথায় ছেলে কোথায়, তো জাস্ট বাড়ির আশেপাশে গ্রামের লোকজন নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল যে তিনি কোথায় গেলেন, তো এরপর কোথাও খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো লাস্ট তিনি যে মাদ্রাসাতে পড়তেন হাফেজ খানায়, তো সেখানে খোঁজ নেওয়া হয় মাদ্রাসায়, তারা খুঁজতে খুঁজতে যখন মাদ্রাসার কাছে যান, মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার পাশে একটা বাগানের মতো ছিল, তো সেখানে গিয়ে দেখলেন তার ছেলে সেন্সলেস অবস্থায় পড়ে আছে, তো সবাই গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে বাসায় আসলেন। বাসায় আসার পর জিজ্ঞাসা করলেন যে কি কি হয়েছে, তিনি একদম স্ট্যাচুর মতো মানে প্রথমত তিনি যেমন ছিলেন একদম মানে ওই নিখোঁজ হওয়ার পর থেকে একদম অন্যরকম হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলে না, অন্যরকম, জাস্ট তার আচরণটা অস্বাভাবিক রকমের ছিল,
একটু চুপচাপ বা খুব একটা কোনো দিকে অ্যাটেনশন নাই,
গম্ভীর ছিল। তো তাকে জাস্ট আর কিছু করেনি, এরপর থেকে তার আর কোনো ঘটনা ঘটেনি। তো এরপর আমার ফ্রেন্ড যে ঘটনা আমার সাথে শেয়ার করেছিল সে তার বাবাকে কিছুদিন পর জিজ্ঞাসা করেছিল যে বাবা তুমি কোথায় গিয়েছিলে বা কি হয়েছিল তোমার সাথে, তো বলল যে আমি যেখানে গিয়েছিলাম আমাকে যেখানে নিয়েছিল ওটা হচ্ছে জিনেদের শহর, ওই শহরের নাম হচ্ছে কুকাপ শহর।
আচ্ছা,
তো তারা তিনি বললেন যে সেখানে গিয়ে আমি প্রায় তিন মাস ছিলাম, তিন মাসের মধ্যে আমি সেখানে গিয়ে আমরা যেমন অ্যাজ ইউজুয়াল ভাত খাই বা হ্যাঁ এগুলো খাই, তো উনি যখন গেলেন তাকে কিচ্ছু জাস্ট তিনি ফল খেয়েছেন, আর তিনি আরো কিছু বললেন যে যে ফলগুলো খেয়েছেন তার কাছে আননোন, একদম আননোন, মানে
পৃথিবীতে
কখনই খান নাই, দেখেন নাই। হ্যাঁ, তেগুলো খেয়েছেন। আর বলেছেন যদি আমি ওইখানে ভাত বা এরকম যদি কিছু খেতাম তো আমি আর ফিরে আসতে পারতাম না হয়তোবা।
ওকে, এবং এই ধরনের ঘটনাগুলো আগে একটা সময় আমরা ভূ স্টুডিওতে শুনতাম, এই ব্যাপার স্যাপারগুলো যে জিনের দেশে নিয়ে যায় বা পরীদের দেশে নিয়ে যায়। এবং ছোটবেলা অনেকেই আমরা এই ধরনের গল্পগুলো শুনেছি এবং এই ঘটনাগুলো হয়তো বা এখনো ঘটে, এবং যদি নাই ঘটতো আজকে এখানটায় ভূ স্টুডিওতে আমাদেরকে শুনতে হতো না। এনিওয়েজ, চলছে কিন্তু ভূ স্টুডিও আর চলবে রাত একটা পর্যন্ত। আর ভূ স্টুডিও মানে ব্রট টু ইউ বাই প্রাণ চালচালাচুর, যা প্রাণে সাহস যোগায়। আর প্রাণের সাহস নিয়ে আপনাকে অনেকটা সময় আরো থাকতে হবে, যেটা বলছিলাম প্রায় রাত একটা পর্যন্ত। তো ঘটনাগুলো কেমন লাগছে আজকের এই সপ্তাহের ঘটনাগুলো আপনার কাছে, ভালো নাকি মন্দ, সেই ফিডব্যাকটা জানিয়ে ফেলবেন। নাম্বারটা 6969 JFM, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর আপনার যে কোনো প্রশ্ন, আপনার যে কোনো মতামত, ভালো লাগা কিংবা মন্দ লাগা, লিখে পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। আর গজী শুভ্র, তিনি আছেন আমাদের সাথে, ওয়েলকাম ব্যাক চিটাগং থেকে, থ্যাংক ইউ। এবং চিটাগংয়ের ফ্যান যারা রয়েছেন, চিটাগং অডিয়েন্স যারা রয়েছেন, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। অনেকদিন পর অনেকে জয়েন করছেন, যেমনটা বিভু চাকমা, তিনি শুনছেন এবং বলছেন খাগড়াছড়ির বেশ কিছু গল্প তোমাদেরকে শোনাতে চাই। ওকে, তো সেক্ষেত্রে বিভু তোমাকে আসতে হবে, আর রেজিস্ট্রেশনের নিয়মটা তো অবশ্যই জানো। বাট আবারও বলছি, RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন, ব্যাস, তারপর পাঠিয়ে দিতে হবে 6969 নম্বরে। যদি আগামী পর্বে আপনি জাগো FM এর স্টুডিওতে এসে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক, হতে পারে অদ্ভুত, হতে পারে অন্যরকম, সেই ঘটনাগুলো শোনাতে চান। ইব্রাহিম আছেন আমাদের সাথে, যেমনটা এসএমএস করেছেন তানজিন, ওকে ওয়েলকাম টু দ্য শো। আর আচ্ছা, সাহা শুধুমাত্র রাজুটুকু লিখেছেন, তিনিও শুনছেন এই মুহূর্তে। রবিন আছেন, আচ্ছা পিঙ্ক সিটি থেকে তিনি আমাদেরকে শুনছিলেন, এবং ভূ স্টুডিও কবে কবে হয় যেমনটা জানতে চেয়েছিলেন সিফাত। ওকে, ভূ স্টুডিও হয় প্রত্যেক বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার রাত 10টা থেকে 1টা পর্যন্ত আমাদের এই আয়োজনটা হয়ে থাকে। এবং আরো অনেকে রয়েছেন, যেমনটা আমার এসএমএস কেন পড়ছো না, সীমান্ত এসএমএস করছিলেন আমাদেরকে, যাত্রাবাড়ি থেকে তিনি আছেন, এবং তার বেস্ট ফ্রেন্ড অনামিকাকে যেন আমি বলে দিই, তিনিও যেন ভূ স্টুডিও শুনেন এই মুহূর্তে। ওকে, অনামিকা যদি শুনে থাকেন এই মুহূর্তে, ডেফিনেটলি আপনিও শুনবেন, এবং ডিফারেন্ট কিছু এক্সপেরিয়েন্স হয়তো আপনার ঝুড়িতে ধরা পড়বে। আর এদিকে এসএমএস করছিলেন, আচ্ছা তৌসিফ, ওকে, তিনি একজন মাদ্রাসার স্টুডেন্ট, এবং তার মাদ্রাসায় নাকি মাঝে মাঝে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যে এই ঘটনাগুলো ঘটার কারণে তিনি মাদ্রাসায় এখন খুব একটা রেগুলার হয় না, হচ্ছেন না। সো ডেফিনেটলি ওয়াই নট, আপনিও আসতে পারেন আগামী পর্বে, যদি আপনার মনে হয় যে আপনি আসবেন, সেক্ষেত্রে আপনাকে প্রয়োজন, আপনি আপনার মাদ্রাসার নামটাও গোপন করতে পারেন, নিজের নামটা গোপন করতে পারেন, নো প্রবলেম। বাট যদি গল্প বলতে চান সেক্ষেত্রে RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন, আর পাঠাবেন 6969 নম্বরে। ফেসবুকে অসংখ্য বন্ধু আছেন, facebook.com/JagoFM, জাগোর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ, উইচ ইজ ভেরিফাইড বাই ফেসবুক, facebook.com/JagoFM। সো ঝটপট করে এই নাম্বারের মাধ্যমে আপনি যেটা করে ফেলবেন, আপনার কমেন্টটা করে ফেলবেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো অনেকে জয়েন করছেন, যেমনটা জাগোর অফিসিয়াল ফেসবুক পেজটায় দেখা যাক কে কে বা কারা কারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে। অরিত্র লিখেই যাচ্ছেন, পুরোটা সময় জুড়ে তিনি শুনছেন, যেমনটা দেখতে পাচ্ছি। সাদিয়া নূর, তিনিও আছেন আমাদের সাথে, যেমনটা ক্রিস্টোফার আর ইভান্স, তিনি শুনছেন, এবং আজকে থেকেই তিনি স্টার্ট করলেন শোনা, সো ওয়েলকাম টু দ্য শো। অ্যান্ড এদিকে আজিজ শুনছেন আমাদেরকে, MD রাশেদুল বলছেন তিনি আছেন, শামিম আছেন আমাদের সাথে, একদম শুরু থেকে অনেকেই ছিলেন, যেমনটা মাইনুর ভাই, তিনি হাই জানিয়েছেন, যেমনটা পারভেজ বলছেন আগামীকাল আচ্ছা ফাইনাল এক্সাম, ওকে, বাট আগামীকাল সোফার আই নো ফ্রাইডে, রাইট, সো ফ্রাইডে তে হতে পারে, ইউনিভার্সিটির এক্সাম থাকে, আজকাল স্কুলের মাঝে মাঝে এক্সামগুলো পড়ে যায়, বাট আগামীকাল এক্সাম এনিওয়েজ হলেও হতে পারে, কিছুটা ফুজুরি লাগলো আমার কাছে কমেন্টটা। আর বাইজিদ, তিনি আছেন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে বাইজিদ ভাই, যেমনটা সাইফুল নারায়ণগঞ্জ থেকে তিনি শুনছেন এই মুহূর্তে। ফাহমিদ আলম বলছেন প্রাণ ঝালচানাচুর খাচ্ছেন, এবং আচ্ছা ভূত স্টুডিও শুনছেন, ধন্যবাদ আপনাকে। আহমেদ আলী বলছেন ওকে, তার কাছেও বেশ ভালো লাগছে আজকে ভূ স্টুডিও, এবং
আর কারা কারা রয়েছেন, যেমন ফাহমিদ আলম খুব চমৎকার কাজ তিনি করেছেন। আমি যেই রেজিস্ট্রেশনের নিয়মটা বারবার বলছি, সেই নিয়মটা হচ্ছে তিনি যেটা করেছেন খুব চমৎকার করে কমেন্টের মাধ্যমে পাঠিয়েছেন। ইয়াস, আগামী সপ্তাহে আসতে চাইলে লিখবেন RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন, আর পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। ধন্যবাদ ফাহমিদ ভাই। এবং আপনি, আমি, আমরা হচ্ছে একটা ভূত স্টুডিও পরিবার, এবং পরিবারের সবাই যখন কোনো একটা কাজে হেল্প করে তখন ডেফিনেটলি দিন শেষে ভালো কিছু হয়। যেমন মনোয়ার মঈন তিনি বলছেন 300 ফিট থেকে আছেন। ওরে বাবা, 300 ফিট এত দূর থেকে আপনি এই মুহূর্তে! আচ্ছা, 300 ফিট কোথায় আছেন এবং কিভাবে আছেন একটু কাইন্ডলি জানাবেন। আর এদিকে দেখতে পাচ্ছি রেদওয়ান, ওকে, তিনিও নিউ মেম্বার ভূত স্টুডিও, সো ওয়েলকাম আপনাকে জাগো এফএম 94.4 এ। প্রত্যেক বৃহস্পতিবার আমরা বেশ কিছু অদ্ভুত, অন্যরকম, অদ্ভুতের কিছু ঘটনা নিয়ে আমরা যে আয়োজনটা করি তার নাম ভূত স্টুডিও, সেখানটা আপনি আসেন আপনাদের ভৌতিক এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। তো আবারও যেটা করবো, আমরা তানজিরের কাছে যাবো, তানজিরের নেক্সট ঘটনাটা আমরা এই মধ্যে শুনবো।
ধন্যবাদ আবারও অপূর্ব হেমাকে, মানে নেক্সট একটা ঘটনা শেয়ার করতে, মানে শেয়ার করে দেওয়ার একটা সুযোগ দেওয়ার জন্য আর কি। ঘটনাটি ঘটে যায় হচ্ছে আমাদের সবার সাথে, আমাদের আমাদের ফ্যামিলি মেম্বার্স আছে, বিশেষ করে আমাদের আমার নানা বাড়ির আর কি সবাই। আর তাছাড়া আমি আমাদের দাদি বাড়ি থেকে আমার নানা বাড়ি খুব একটা বেশি দূর না আর কি। তো সেই সুবাদে আমাদের অধিকাংশ সময় আমি আমার নানি বাড়িতে থাকা হতো আর কি। তো ওখানে যখন আমি থাকতাম, সেই ঘটনাটার সাথে আমরা আমার নানা আর কি জিন পালতেন আর কি। আমার নানা একজন কবিরা ছিলেন, তো বিভিন্ন জিনের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আর কি উনি করতেন আর কি, গ্রামের মানুষদের বা বিভিন্ন শহর থেকে আসা মানে লোকদেরকে। তো এই ঘটনাটা আমরা সবাই আর কি সচক্ষে দেখেছি আর কি, বিশেষ করে আমি, আমার আমার ছোট খালামণি এবং আমার আম্মু, তারপর আমার মামা, তারপর আমার নানি আছেন, তারা সবাই আর কি এই ঘটনার প্রত্যক্ষ প্রত্যক্ষ দর্শী আর কি। তো প্রথম যেই দিন আর কি আমি এই ঘটনাটা, মানে একটা অ্যাবনর্মাল একটা ব্যাপার আর কি, যেটা হচ্ছে আমি আমার নানা বাড়িতে খেয়াল করি, সেটা হচ্ছে আমি আমার খালামণি আর কি, তো শুয়ে আছি, তখন অ্যাবাউট সন্ধ্যা 7টা মতো বাজে, তখন হচ্ছে আমি আর খালামণি শুয়ে আছি। অ্যান্ড আমাদের নানা বাড়িতে যেই রুমটাতে আমি শুয়েছিলাম আর কি, তো সেই রুমটা মানে তার পেছনে হচ্ছে তাদের, মানে আমাদের নানাদের আর কি পারিবারিক কবরস্থান, যেটা হচ্ছে জানালা খোলা ছিল, জানালা দিয়ে সুন্দরভাবে দেখা যায়। আর তখন লোডশেডিং চলছিল আর কি, তো এই জন্য ইলেকট্রিসিটিও ছিল না। তো জানালাটা খোলা রেখে আমরা, আমি আর আমার ছোট খালামণি আর কি, তখন আমি আমরা শুয়ে আছি, তখন হচ্ছে আমরা হঠাৎ করে একটা শব্দ খেয়াল করি, যে এবং একটা জিনিসটাকে লক্ষ্য করি, যে আমাদের মাথার সামনে দিয়ে কিছু একটা উড়ে গেল। জানালা ছিল, জানালার গ্রিল ছিল, গ্রিলের স্পেসগুলো একটু কম কম আর কি, তো এরকম একটা ইয়ের মধ্যে দিয়ে কিছু একটা চলে গেল আর কি। তো খানিকক্ষণ পর আমরা একটা সাউন্ড শুনতে পেলাম, যেটা হচ্ছে আমরা জিকিরের শব্দ বলে থাকি, আল্লাহ আল্লাহ এরকম একটা সাউন্ড আর কি শুনতে পাই। আর তার খানিকক্ষণ পর আমরা যখন খেয়াল করে দেখি কবরস্থানের দিকে আর কি, যখন খেয়াল করে দেখি, তখন দেখি যে ওইখানে কোন একটা কবরের উপরে আর কি একটা লোক আর কি শুয়ে এরকম জিকির করছেন। আর যে লোকটা শুয়ে জিকির করছিলেন, তার ভয়েসটা হচ্ছে আমার নানার ভয়েস। তো এরকম একটা ইয়ে আমরা শুনতে পাই। তারপর আমরা যারা ছিলাম আর কি ওই মুহূর্তে, তখন আমার মামা, তারপর আমার আম্মু, তারপর আমরা সবাই মিলে আর কি টর্চ লাইট নিয়ে আমরা হচ্ছে আমার নানাকে আর কি উদ্ধার করি। তো এরকম আরো অসংখ্য রকমের অ্যাবনর্মাল ইভেন্ট আর কি আমাদের চোখে পড়েছে আর কি। তার মধ্যে আরেকদিন আর কি আমার খুব যতটুকু মনে পড়ে আর কি, সেদিন হচ্ছে আমি নামাজ পড়তে যাচ্ছিলাম আর কি, এশার নামাজ। তখন আমার মানে মসজিদে যেতে হতো আমার নানার যে ঘরটা ছিল সেই ঘরটার পাশ দিয়ে আর কি। তো নানার ঘরটা হচ্ছে মূলত সবসময় নানা যখন থাকতেন না, তখন অলমোস্ট অল দ্য টাইম লক করাই থাকতো আর কি। তো নানা সেই মুহূর্তে ছিল না বাড়িতে, ঘরটা লক করা এবং অন্ধকারাচ্ছন্ন আর কি। তখন হচ্ছে আমি যখন নামাজ পড়তে যাব, তখন নানা জানালাটা খোলা ছিল আর কি। তো খোলা জানালা দিয়ে তখন আমি যখন নানার রুমের দিকে যখন আমি তাকালাম, তখন আমি দেখলাম যে নানার রুমের চারদিকে চারটা কোনাতে চারটা মোমবাতি জ্বালানো। তখন আমার একটা সেন্স একটা ভিতরে কাজ করলো, যে এরকম রুমের মধ্যে কেউ নেই, রুমটা তালাবদ্ধ, তাহলে এখানে চারটা মোমবাতি কিভাবে এলো আর কি। তো এই ব্যাপারটা আমাকে খুব বেশি নাড়া দেয়। আর পরবর্তীতে নানাকে যখন জিজ্ঞাসা করি আর কি, তখন নানা আমাকে বলেন যে এই ব্যাপারগুলোতে আসলে জাস্ট দেখে যাওয়ার জন্য, কোনো কিছু না করার জন্য বা এটা দেখেও না দেখার ভান করার জন্য আর কি। তো এরকম কিছু একটা বললেন আর কি। তারপর হচ্ছে আমার নানার হচ্ছে গরু মাংস খাওয়া নিষেধ ছিল, তারপর মৃত বাড়িতে যাওয়া, এটাও
মানে এই জিনিসগুলো কেন, মানে বিফ খাওয়া নিষেধটা কেন ছিল?
এটা হচ্ছে আমার নানার কাছে যেই জিনটা ছিল আর কি, মানে যে জিনগুলো ছিল আর কি, তাদের মধ্যে একটা জিন ছিল হচ্ছে হিন্দু আর কি। আর আমরা জানি যে হিন্দুরা গরুর মাংস মানে গরুকে আর কি মা মানেন আর কি, সো তারা এই গরু মাংসটাকে অনেক মানে স্যাক্রেড হিসেবে দেখে আর কি, এই জন্য হলি হিসেবে দেখে আর কি। তো গরু মাংস খাওয়াটাকে ওই জিনটা পছন্দ করতেন না। তারপর হচ্ছে উনি যেদিন গরু মানে গরু মাংস খেতেন আর কি, তখন হচ্ছে ওনার অসম্ভব ধরনের সমস্যা হতো আর কি। বিশেষ করে আমরা তখন রাতে শুনতে পেতাম হচ্ছে অনেক মানে জিকিরের শব্দ আমার নানার রুম থেকে ভেসে আসছে। তখন আমি আমার নানি তখন কি মোস্তাদ টাইম কি আগরবাতি আর কি যেটা আমরা বলে থাকি, তো এটা আমরা জ্বালিয়ে দিয়ে আসতাম। তারপর একটা অসম্ভব একটা মানে অন্যরকম একটা সাউন্ড আর কি, সে সাউন্ডটা আসলে আমার নানার ভয়েস না, আসলে অন্য একটা ভয়েস আর কি। আমি আমার নানা হচ্ছে জিকিরের এক অংশ বলেন আর ওই ভয়েসটা জিকিরের আরেক অংশ বলেন আর কি। তো এইভাবেই চলছিল আর কি। তারপর আমার নানাকে মাঝে মধ্যে মারধর করা হতো আর কি, মানে ওই জিন আর কি, মানে যদি তাদের দেওয়া শর্তাবলী তিনি ভাঙতেন আর কি বা ভঙ্গ করতেন, তখনই তাকে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হতো। বিশেষ করে তাকে মারধর করা, তারপরে ধরে মানে ছুড়ে মারা, তারপর হচ্ছে আরো বেশ কিছু ধরনের সমস্যা কি হতো আর কি। মানে আমাদের নানা বাড়িতে ওই গরু মাংসটা আসলে রান্নাই হতো না, আসলে কখনো রান্নাই হতো না। যদি রান্না করা হতো তাহলে এই ধরনের প্রবলেম গুলো আসলে আমার নানা ফেস করতেন। তারপর হচ্ছে আরেকদিনের ঘটনা আমার মনে আছে, সেটা হচ্ছে আমার ছোট খালামণির সাথে ঘটে যাওয়া তখন একটা ঘটনা। তখন আমার ছোট খালামণি হচ্ছে জাস্ট সন্ধ্যার দিকে আর কি, তখন আমার নানার রুমে যখন বাতি জ্বালাতে যাবেন তখন উনি যান, আর আমার নানা হচ্ছেন মানে ওই কবিরাজি কর্মকাণ্ডগুলো চালানোর জন্য তার কাছে বেশ কিছু মানে উপকরণ ছিল আর কি। তার মধ্যে একটা ছিল হচ্ছে চারামের মেয়ের হার আর কি, তো এরকম কিছু একটা ছিল যেটা দিয়ে তিনি অনেক কাজ মানে কাজকর্মগুলো করতেন। তখন আমার খালামণি যখন ওই রুমটাতে বাতি জ্বালাতে যাবেন তখন তিনি এক ধরনের সাউন্ড শুনতে পান, যে সাউন্ডটা আসলে মানে সাউন্ড সেট আমরা বলে থাকি, যেটা গ্রামের ঘরগুলোর যে ইয়ে দেওয়ালের সাথে লাগানো থাকে। তো ওখান থেকে আসছিল, ওখানে একটা ছোট একটা ব্যাগ ঝুলি আর কি যেটা বলে থাকি ওখানে রাখা ছিল, ওখান থেকে আর কি একটা সাউন্ড আর কি মানে অদ্ভুত মানে উদ্ভট ধরনের একটা সাউন্ড আর কি আমার খালা তখন ওটা শুনে শেষ করেন। এটা হচ্ছে মানে কিছু একটা আমার খালাকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে চাচ্ছিল আর কি, এরকম কিছু একটা মানে কিছু একটা উদ্দেশ্য করে বলতে আমার খালা আমার স্বামী মা তখন উনি মানে এরকম কিছু একটা যে স্বামী মা মানে কিছু একটা বলছিলেন আর কি কিছু একটা। তো খালা এই সাউন্ডটা শোনার পর থেকে মানে একদম নিজেকে স্থির রাখতে পারেন না, একদম রুম থেকে দ্রুত বের হয়ে আসে উঠানের উপরে সেন্সলেস হয়ে পড়ে যান।
অলরাইট, এবং আপনার নানা কত বছর যাবত জিন পালতেন তিনি?
আচ্ছা, উনি হচ্ছেন যখন ওনার বয়স যখন ছিল 25 ইয়ার্স, আর 25 কি 24 আর কি এরকম। আর এই আরেকটা ছোট একটা কথা আর কি, যেটা হচ্ছে আমার নানার যে জিন পালতেন আর কি, তো তার পেছনে একটা ছোট একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমার নানার দাদি আর কি, তো তিনি হচ্ছেন জিন পালতেন মূলত। তারপর হচ্ছে আমার নানার দাদি মানে মানে সিস্টেমই
মানে বংশানুক্রমে হচ্ছে তার
বংশানুক্রমে আর কি এটা আসলে হতো আর কি। এখন পর্যন্ত আমার নানা হচ্ছেন এই ধরনের কাজকর্মগুলো
এখনো করেন,
এখনো যদি মানে তাদের যে মানে জিনদের দেওয়া আসলে যে রেস্ট্রিকশন গুলো আছে আর কি, তো এগুলো কোন রকম ভঙ্গ করলে তখন আমার নানাকে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয়। এখনো আমরা দেখি আর কি, যখন আমার নানা বাড়িতে যাই আর কি, এই ধরনের ঘটনাকে আমরা এখনো ফেস করি।
এখন তিনি সুস্থ আছেন?
এখন তিনি সুস্থ।
অলরাইট, এবং ডেফিনেটলি বেশ একটা উইয়ার্ড ব্যাপার স্যাপার, মানে মেইনলি আমরা যখন স্টুডেন্ট যারা একটা মানে ভ্যাকেশন যখন হয় তো দাদু বাড়ি এবং নানু বাড়িটা ভীষণ ইম্পর্টেন্ট ঘুরতে যাওয়ার জন্য। তো কারণ নানু বাড়ি যদি এমনটা হয়ে যায় তো একটু কমপ্লিকেটেড, তো সেই ব্যাপার স্যাপারগুলো আমরা শুনছিলাম যে ব্যাপার স্যাপারগুলো কোথাও না কোথাও ঘটে, সেই ঘটনাগুলো ভূস্টুডিও টিম আপনার জন্য তুলে নিয়ে আসে প্রত্যেক বৃহস্পতিবার, এবং এখানে আপনারাই পার্টিসিপেট করেন। নাম্বারটা 6969 এবং facebook.com/jagofm এই পেজের থ্রুতে আপনি যেটা করতে পারবেন কমেন্ট করতে পারবেন, একই সাথে facebook.com/apurbo.fm এই পেজের মাধ্যমে আপনি কমেন্ট করতে পারবেন আমাদেরকে। সো থাকুন, ইন দ্য মিনটাইম যেটা করবো আবার একটা শর্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। সো ব্রেক থেকে যখন ফিরবো আপনাদের পাঠানো SMS আপনাদের পাঠানো কমেন্টগুলো আমরা পড়বো। সো পুরোটা সময় আপনাকে থাকতে হবে জাগোএফএম 94.4 এর সাথে, বিকজ চলছে কিন্তু ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ সাহায্য নাচুর, যা প্রাণে সাহস যোগায়। এবং তানজিরের লাস্ট ঘটনাটা কেমন লাগলো সেটা কিন্তু ফেসবুকের থ্রুতে কিংবা SMS এর থ্রুতে জানিয়ে ফেলবেন 6969 নম্বরে। চলছে অপূর্বর সাথে ভূত স্টুডিও, ব্রট টু বাই প্রাণ সাহায্য নাচুর, যা প্রাণে সাহস যোগায়।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, এবং চলছে ভূত স্টুডিও। আর ভূত স্টুডিও মানে ব্রট টু ইউ বাই প্রাণ ঝালচানা চর্যা প্রাণী সাহস যোগায়। ঘড়িতে এই সময়টা বলছে আমাদেরকে 11:29 এবং আরেকটা ঘন্টারও অলমোস্ট হাফ অ্যান আওয়ার শেষ। দেড়টা ঘন্টা কিভাবে যে চলে যায় এটা কিন্তু আসলে বোঝাটা খুব টাফ, যারা আসলে ভূত স্টুডিওর ফ্যান, যারা ভূত স্টুডিও লাভার, যারা সময়টা এখানে কিভাবে যেন চলে যায়, রাইট? সো এভাবে করি আর সময়টা যাবে। বাট এর মধ্যে আপনি যেটা করে ফেলতে পারেন, আগামী সপ্তাহে যদি আপনার মনে হয় যে আপনি আসবেন, তার জন্য করতে হবে রেজিস্ট্রেশন। আর রেজিস্ট্রেশনের নিয়মটা হচ্ছে RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন। আর পাঠাতে হবে যে নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে 6969। সো ফেসবুকে দুটো পেজ রয়েছে, facebook.com/apurbo.fm এবং facebook.com/jagofm। দুটো পেজের মাধ্যমে আপনি কমেন্ট করতে পারবেন। অনেকেই রয়েছে facebook.com/jagofm এবং আমার যে পেজ facebook.com/apurbo.fm, দুটো পেজে। সো এক এক করে দেখা যাক এই মুহূর্তে পেজের থ্রুতে কারা কারা লিখছেন, তাতে কথাবার্তাগুলো একটু পড়বো। যেমনটা রাসেল বলছেন, তিনি গাজীপুর থেকে শুনছেন এবং ভূত স্টুডিও অনেক ফেভারিট তার। যেমনটা নাসিম হোসেন বলছেন, শুনতে ভালো লাগে আবার ভয়ও লাগে, এক্ষেত্রে প্রাণ ঝালচানাচুর খেয়েছি এবং ভয়টা কেটে যায়। ওকে, থ্যাংক ইউ। আর শরীফ বলছেন, তিনি আছেন আমাদের সাথে, যেমনটা দেখতে পাচ্ছি। আরিয়ান হায়দার, তিনি শুনছেন মান্ডা থেকে, আর অসীম দেশের রাজকুমার বা আসল নাম লিখলে ভালো হতো, রাত একটা পর্যন্ত তিনি শুনবেন। এস কে সোভান বলছেন, তিনি আছেন আমাদের সাথে। ইমন বলছেন, ভালো লাগে ভূত স্টুডিও। শরীফুল আছেন আমাদের সাথে লস্করপুর থেকে, তিনি শুনছেন, বাট লস্করপুরটা কোথায় একটু কাইন্ডলি আমাকে জানাবেন। আর এদিকে আসিফ আল আকাশ বলছেন, টাঙ্গাইল মির্জাপুর থেকে, তিনিও শুনছেন। জয় বলছেন, প্রত্যেক বৃহস্পতিবার শুনি, বাট SMS করলাম প্রথমবার। ওকে, গাজীপুর বোর্ড বাজার থেকে, ধন্যবাদ আপনাকে। অ্যালেক্স বলছেন, তিনি আছেন মেরুল থেকে, তিনি শুনছেন। মিম বলছেন, তিনি ঢাকা থেকে আছেন। এরকমটা আরো অনেকেই জয়েন করছেন এবং ভালো লাগছে আজকের গল্পগুলো। যেমনটা সিআর আদিব বলছেন, প্রথমবার শুনছি এবং ফ্রেন্ডকে নিয়ে ভয় লাগছে, মজাও পাচ্ছি। বাহ, অ্যামেজিং। এভাবে করেই আপনারা পুরোটা সময় বাসে থাকবেন, কমেন্ট করবেন এবং পোস্টটাকে শেয়ার করবেন facebook.com/jagofm, একই সাথে facebook.com/apurbo.fm। দিস ইজ মাই পেজ, এই পেজে আপনি যে কোনো সময় আমাকে ইনবক্স করতে পারবেন, যে কোনো কোয়েশ্চেন করতে পারবেন, বিকজ এই পেজটা আমি টোটালি নিজে একা আপাতত মেনটেন করছি। সো নট মি এনি টাইম। সো রাইট নাও যেটা করবো, আবার আমরা বিজয়ের কাছে যাবো, তার নেক্সট ঘটনাটা আমরা শুনবো। এর মধ্যে আপনি যেটা করে ফেলতে পারবেন, RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন, আর পাঠাবেন যে নাম্বারে, সেই নাম্বারটা হচ্ছে 6969। সো বিজয়, নেক্সট কোন ঘটনাটা শুনছি এখন আমরা?
থ্যাংক ইউ অপূর্ব ভাই। হ্যালো লিসনার্স, এখন আমি যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি মূলত আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া। তোমার বড় আপু, আমার বড় আপুর কিছু ফ্রেন্ড এবং আমার কিছু কাজিনের সাথে বরিশাল সাতলায় সাপলা বিল সেখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। তো তারা রওনা হয়, কথা মতো কাজ, তো রওনা হয়। তো তারা সেখানে গিয়ে যখন পৌঁছায়, পৌঁছানোর পর তারা ওই দিন আর তেমন কোন প্ল্যান ছিল না, তো তারা এজিলি রাতে ঘুমিয়ে যায়। তো সকালবেলা তাদের ইচ্ছে ছিল সাপলা বিলে, যে সাপলা বিলে যাবে, তো সেটা সেখান থেকে ডিস্টেন্স থাকার কারণে তারা গেল না। তাদের কিছু কাজ ছিল সেখানে, তো সেটা শেষ করতে বেরিয়ে গেছে, তারা সেখানে গেল না। তো সেদিন রাতে তারা বললো যে আজকে তো কোথাও যাওয়া হলো না, তো সেখানে তারা বললো যে আচ্ছা রাত্রেবেলা আমরা একটু আশেপাশে পরিবেশটা উপভোগ করি। তো তারা বের হলো, তো তারা শুনলো যে সামনে এই তারা যেখানে ছিল সেখান থেকে একটু ডিস্টেন্সে একটা পরিত্যক্ত বাড়ি আছে, তো তারা সিদ্ধান্ত নিল যে সেখানে যাবে। তো তারা সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। তো যাচ্ছে, তো বাড়িটা এমন ছিল বরিশালে ওইখানকার আশেপাশে কোথাও বাড়ি ছিল না, ওই বাড়িটা ছিল মাঝখানে আর আশেপাশে বঞ্জ মানে ঝোপঝাড়ের মতো ছিল, আর বাড়িটার অনেক পরিত্যক্ত ছিল, অনেক আগের একটা বাড়ি ছিল। তো বাড়িটার আশেপাশে শ্যাওলা মানে অনেকটা অন্যরকম ছিল। তো তারা গেল, তো যাওয়ার পরপরই তাদের যেমন কেমন একটা গুমট গুমট ভাব, এমন একটা ভাব আশেপাশের পরিবেশ মনে হলো। তো তারা জাস্ট গেল, তো তারা সবাই মিলে বাড়িটার ভিতরে প্রবেশ করার জন্য সিদ্ধান্ত নিল। তো সবাই নীল ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পর তারা বাড়িটা ঘুরে দেখছে, তো বাড়িটা ছিল দুইতলা। তো তারা প্রথম তার দ্বিতীয়তলা যখন উঠছিল, ওঠার পর ছাদে যখন উঠলো, উঠলো তো ছাদে থেকে তারা কতক্ষণ গল্প আড্ডা দেওয়ার পরে তারা সবাই নিচে নামলো। তো আমার বড় আপুর একটা ফোন আসছিল, তো সে ফোনটা রিসিভ করার জন্য তারা সবাই মানে ভাগ ভাগ হয়ে যায়, অনেকেই ছিল, প্রায় সাত আট জন ছিল, তো তিনজন তিনজন চারজন এরকম ভাগ হয়ে যায়। তো আমার আবু ফোনটা রিসিভ করার জন্য জাস্ট সাইডে গিয়ে কথা বলছিল, তো পেছন থেকে তারা যারা ছিল তারা চলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তো তারা তিনজন যারা ভাগ হয়ে গেছিল তারা সামনের দিকে যাচ্ছে, তো সামনে যারা ছিল তারা ভাবছে আমার আপু হয়তো পিছনে পিছনের সারিতে আসছে, আর পিছনে যারা ছিল তারা ভাবছে যে হয়তো সামনের সাথে আমার আপু চলে গেছে। তো আমার আপু যখন ফোন কল করা শেষ, যখন কথা বললো জাস্ট চার থেকে পাঁচ মিনিট কথা বললো, তো এর মাধ্যমে শেষ, তারা আপু আশেপাশে থাকাও দেখলো কেউ নেই, সবাই চলে গেছে। তো আপু নিচে নামলো, নিচে নামার পর সে বের হবে বাড়ি থেকে, সেও চলে যাবে তার গন্তব্যস্থলে। তো বের হয়ে তো হঠাৎ করে আপু লক্ষ্য করলেন যে একটা ঘরে মিটি মিটি করে আলো জ্বলছে। তো আপু ভাবলেন হয়তো বা তার ফ্রেন্ডরা ওই ঘরে থাকতে পারে, হ্যাঁ, কারণ পরিত্যক্ত একটা বাড়ি আলো জ্বলবে। তো সে আজকালি ঘরটার ভিতরে প্রবেশ করলো। তো প্রবেশ করার পর ঘরটা এমন ছিল, মানে আমরা সাধারণত যে আশেপাশের বাড়িঘরগুলো যেরকম দেখি যে একটা ঘর এর সাথে অ্যাটাচ একটা ঘর থাকে, এরকম না, জাস্ট মানে ঘরগুলো আমরা হয়তো বা শুনেছি এমন যে কোন রাজা বাচ্চাদের বাড়িতে একটা একটা ঘরে মানে প্রবেশ করার পর আশেপাশে অনেকগুলো পথে বিভক্ত হয়ে যায়, এরকম জাস্ট ঘরটা এরকম ছিল। তো তিনি ওই ঘরটা যাওয়ার পর দেখলো তিন চারটা ডোরের মতো, মানে রাস্তার মতো, ডোর বলবো না, রাস্তার মতো চলে গেছে। তো সেদিকে একটা রাস্তা ধরে সোজা যেটা ছিল সেটাও ধরে সামনের দিকে আগালো। এগানোর পর দেখলো, প্রথমে একটু যাওয়ার পরই দেখলো একজন লোক সেই ঘরে চাদর, কালো একটা চাদর পরা, সে বসে আছে, বসে বসে ফ্লোরে কিছু একটা আঁকছে, কিছু একটা করছে। তো আপু ওনাকে ডাক দিল যে আপনি কি আমাদের ফ্রেন্ডরা, আমরা এখানে ঘুরতে আসছিলাম, তো আপনি কি তাদেরকে দেখেছেন এমন একটা কিছু? তো বললো, তো তিনি কথা বললেন না, জাস্ট আঙুল দিয়ে একটা দিকে ইশারা করে দিলেন। তো ইশারা করে দেওয়ার পর আপু দেখলেন সেখানে একটা বসার জায়গার মতো উঁচু একটা জায়গা। তো আপু বুঝলেন যে বসার জন্য বলছেন, তো আপু জাস্ট ওখানে গিয়ে বসলেন। তো ভাবলেন হয়তো বসার জন্য বসে তোমার ফ্রেন্ডরা আছে আশেপাশে কোথাও আসবে। তো আপু বসে আছেন, বসে আছেন, তো আপু ফোনটা বের, ভাবলেন আসবে, তো ফোনটা বের করে ফেসবুকিং করছিলেন। তো হঠাৎ আপুর মনে হলো যে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, তার আনিজি ফিল লাগছে। তো তিনি বললো এখনো আসছে না, তো তিনি জাস্ট ফোন করার জন্য ফ্রেন্ডদেরকে ফোন করবে। আশ্চর্যের বিষয় এটা যে যখন ফোন করবে ফোনের ভেতর তার ফ্রেন্ডদের যে নাম্বার সেভ করা ছিল একটা নাম্বারও নেই, আর সাথে সাথে ফোনটা ভাইব্রেট করা শুরু করলো আর অফ অন হতে শুরু করলো, কিন্তু চার্জ ছিল, মোটামুটি চার্জ ছিল মোবাইলে, অফ অন অফ করছে আবার অন হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো আপু নেটওয়ার্কও পাচ্ছিল না তেমন, ফোন করা হচ্ছিল না। তো আপু আবার জিজ্ঞেস করলেন আপনি কি আমাদের ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ডকে দেখেছেন, ফ্রেন্ডদেরকে? তো লোকটা এবারও কিছু বললো না, তো আপু জাস্ট বেরিয়ে যাবে। এমন সময় উঠলেন, উঠে যখনই যাবেন তিনি অনুভব করলেন তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তাকে তার কাঁধে হাত রেখেছে। তো তিনি পেছন দিকে তাকালেন, তাকানোর পর দেখলেন ওই লোকটা দাঁড়িয়ে আছে তার সামনে মুখোমুখি হয়ে। তিনি এটা দেখে থতমত খেয়ে একটু পিছনে সরে যান, পিছনের দিকে সরে যাওয়ার পর তিনি হঠাৎ ওই লোকটার চাদরটা গা থেকে পড়ে যায়, গা থেকে পড়ে যাওয়ার পর তিনি জাস্ট মানে কি দেখলেন হঠাৎ, মানে যা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না, ওই লোকের দুই হাত দুই দিকে প্রসারিত করা, আর দুই হাত থেকে মানে একটা মানুষ যদি অনেকদিন থাকে, আমরা তো মানে পচে যদি যায়, গলে যদি যায়, তো তার হাত থেকে মাংস গলে গলে পড়ছে এমন একটা কিছু। আর তিনি উৎকট হাসি মারছেন, হাসির দাঁতে দাঁত থেকে আলো সাদা ওখানে ঠিকরা ঠিকরা পড়ছে এমন একটা পরিস্থিতি। তো আপু দেখে জাস্ট মানে সেন্সলেস হওয়ার মতো অবস্থা, কিছুই করতে পারছেন না, একদম মানে প্যারালাইজের মতো হয়ে গেছেন ওই জায়গাতে। তো ওই লোকটার মানে অ্যাট্রাকশনটা ছিল এমন যে উনি আপুর উপর আক্রমণ করবে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল তিনি অনেক উইক, মানে নড়াচড়া করতে পারছেন না, খুব ধীর গতি। তো আস্তে আস্তে আপুর সামনের দিকে আসছেন, তো আপু মানে কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ পর আপু যা কয় সৃষ্টিকর্তার নামে, যা সৃষ্টিকর্তার নামে শুরু করেন, কিছুই মনে পড়ছিল না। তো যখন সৃষ্টিকর্তার নামে একসময় চোখ বন্ধ করে ফেললেন, চোখ খোলার পর দেখলেন তার পাশে আর কিছুই নেই, জাস্ট ভ্যানিশ। তো তিনি সেখান থেকে মানে দৌড় দিবেন, দৌড় দেওয়ার শক্তিটাও পাচ্ছিলেন না। তো আস্তে করে মানে দরজা থেকে বের হয়ে যখন বাইরে যাবেন, বাইরে গিয়ে দেখেন ওই ওই লোকটাই চাদর মুড় দিয়ে সামনে দাঁড়িয়ে আছে। জাস্ট এটা দেখে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তারপর আর আপুর ফ্রেন্ডরা যখন মানে বাড়িতে গিয়েছিল, তো বাড়িতে যাওয়ার পর সবাই নোটিস করলো যে আমাদের ওই ফ্রেন্ড কোথায়। অপুকে বললো যে ওই ফ্রেন্ড কোথায়। তো সবাই তো বললো যে এই ওকে বাড়িতে রয়ে গেল নাকি ওই বাড়িতে। তো সবাই আবার জাস্ট ত্রিশ মিনিটের ব্যবধান আবার আসলো, এসে দেখলো যে আপু কোথাও নেই। হ্যাঁ, আশেপাশের যত ঘর ছিল সব খোঁজা হয়ে গেছে, কোথাও নেই। তো আর আপুর যখন সেন্সলেস হয়ে যান, তো আপুর সেন্স যখন ফেরে, তো তিনি দেখেন ভোরবেলা, তো তখন একজন নামাজ পড়তে যাচ্ছিলেন, তো তার সাথে দেখা হচ্ছিল। তো তিনি উদ্ধার মানে ওনাকে আপুকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর ওনার জ্ঞান ফেরালেন। তারপর বললেন আমার সাথে এই ঘটনা ঘটেছে। তো বলল যে এই বাড়িটা তো অনেক আগের, তো এই বাড়ির পাশ দিয়ে যারা যায় বা রাতের বেলা যারা চলাচল করে তারা এই জিনিসটাই দেখে, যে অনেক কিছু অনুভব করে এই বাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময়। আর আরেকটা ফোকাস পয়েন্ট ছিল এখানে, আপু যখন ওই বাড়িতে ছিলেন, তো আপু একটা যে পাশের রুমটা আপু এরপর দিন গিয়েছিলেন ফ্রেন্ডদের নিয়ে আবার, যে আমি এই রুমটা দিয়েছিলাম, কিন্তু
যেখানে প্রবলেম হয়,
হ্যাঁ প্রবলেমটা হয়েছে, কিন্তু জাস্ট ওই রুমে গিয়ে দেখলেন ছোট একটা রুম, আর কিছুই নেই আশেপাশে। তো আপু যখন বললাম এই রুমে সেন্সলেস হয়েছিলাম, মানে ওই রুম থেকে যে রাস্তাগুলো ছিল, রাস্তাগুলো কোনো কিছুই নেই বলে যে এমন ছিল। তো আপুর একটা কোশ্চেন ছিল যে আমি তাহলে কোথায় ছিলাম, আমাকে যখন খুঁজতে আসা হয়েছিল তারা কেউ আমাকে খুঁজে পায়নি, কিন্তু আমি জাস্ট এই রুম দিয়ে সামনে দিয়ে গিয়েছিলাম, তো আমি কোন জগতে ছিলাম।
সো ডেফিনেটলি বেশ অদ্ভুত, ডেফিনেটলি বেশ অন্যরকম একটা এক্সপেরিয়েন্স আমরা শুনলাম। সো সেই এক্সপেরিয়েন্সটা কেমন লাগলো, ভালো নাকি বন্ধু, সেই অপিনিয়নটা জানিয়ে ফেলবেন 6969 নাম্বার এবং facebook.com/jagofm। ইয়াস ডিয়ার লিসনার্স, চলছে কিন্তু ভূস্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ হেলথ এন্ড আচার্য প্রাণী সাহস যোগায়। সো এক এক করে অনেকগুলো ঘটনা কিন্তু আমরা শুনছি, ঘটনাগুলো কেমন লাগছে। বিজয় এবং তানজির আছে এই মুহূর্তে স্টুডিওতে জাগোএফএম 94.4 এ, চলছে চলে পুরোটা সময়। সো এর মধ্যে আপনাকে যেটা করে ফেলতে হবে, যদি আগামী সপ্তাহে আপনিও এরকম করে কিছু অদ্ভুত কিংবা অন্যরকম ঘটনা আপনি শেয়ার করতে চান, সেক্ষেত্রে RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন আর লিখে পাঠাবেন 6969 নম্বরে। আবারও বলছি, RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন আর পাঠিয়ে দিবেন যে নাম্বারটা, সেই নাম্বারটা 6969। অনেকেই রয়েছেন সাথে, যেমনটা ইভা বলছেন তিনি আছেন শাহজাহানপুর থেকে তিনি আমাদেরকে শুনছেন, যেমনটা রৌনক ধর্মমন্ডল থেকে আছেন, বাড্ডা থেকে ইব্রাহিম আছেন আমাদের সাথে, নোবেল, ওকে থ্যাংক ইউ সো মাচ নোবেল ভাই, তিনি শুনছেন এই মুহূর্তে সবার থেকে, থ্যাংক ইউ। আর আচ্ছা রৌনক তিনি আছেন জি রং থেকে আমাদের সাথে, সম্রাট এসএমএস করেছেন তিনি, বাড্ডা থেকে আছেন এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, অমি ধর্মমন্ডল থেকে তিনি আছেন, বিশাল তিনি জয়েন করেছেন ধর্মমন্ডল থেকে এসএমএস করেছেন, মালিবাগ থেকে স্বপন, সো ওয়েলকাম টু দ্য শো, কিভাবে সবসময় ফুল স্টুডিওতে শুনতে পারবো, ওকে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 10টা থেকে 1টা পর্যন্ত অদ্ভুত অন্যরকম যেই অভিজ্ঞতাগুলো আপনারা পান যেই শোটা থেকে, তার নাম হচ্ছে ভূত স্টুডিও। আর ভূত স্টুডিও মানে ব্রট টু ইউ বাই প্রাণ হেলথ এন্ড আচার্য প্রাণী সাহস যোগায়। যেমন রাজ্য এসএমএস করেছেন সিদ্ধেশ্বরী থেকে, তিনি আছেন এবং তার ফ্রেন্ড ক্যাথির সাথে বেশ কিছু স্টোরি আছে, বাট ওকে কিভাবে আসবো, ডেফিনেটলি আপনি চাইলে আপনার ফ্রেন্ডকেও ইনভাইট করতে পারেন এখানে, বাট তার জন্য প্রয়োজন রেজিস্ট্রেশন, RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 6969 নাম্বারে। আচ্ছা অগাস্টিন তিনি শুনছেন এই মুহূর্তে আমাদের সাথে, যেমন তার যুব এসএমএস করেছেন, ফারহান এসএমএস করেছেন, সামিউল আছে আমাদের সাথে এসএমএস করেছেন, সাবরিনা মিম বলছেন ভালো লাগে ভূত স্টুডিও, সেভাবে করে বিভিন্ন জন আছেন বিভিন্ন প্রান্ত থেকে, এক এক করে সেই এসএমএস গুলো পড়বো, কমেন্ট গুলো পড়বো, বাট ইন দ্য মিন টাইম যেটা করবো আবারও গল্পে প্রবেশ করবো আমরা। তানজিরের নেক্সট ঘটনাটা এখন আমরা শুনবো।
থ্যাংকস এগেইন অপূর্ব ভাইয়া। আমার হচ্ছে যে ঘটনাটা এখন আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আর বাবার সাথে একটা ঘটে যাওয়া একটা ঘটনা। আর তখন আমরা ঢাকাতে আসিনি, তখন আমি খুবই ছোট ছিলাম, আমার বয়স ছিল তখন নিয়ার অ্যাবাউট 10-11 আর কি এরকম বয়স ছিল তখন। তখন হচ্ছে আমি দাদি বাড়িতেই ছিলাম, তখন হচ্ছে একদিন রাতের ঘটনা আর কি। তো আমাদের বাড়িটার একটু বিবরণ একটু দিয়ে নিই ভাইয়া। তখন আমাদের বাড়িটা মানে পাকা ছিল কিন্তু গেটটা তখন পর্যন্ত লাগানো আসলে হয়নি, মানে যে একটা ওই যে লোহার যে গেট আর কি, মানে মেইন
মেইন গেট যেটাকে বলা হয়
ওটাকে আসলে ঠিকভাবে লাগানো হয়েছিল না তখন। তখন হচ্ছে একদিন রাতের ঘটনা, আমরা শুয়ে আছি রাত তখন নিয়ার অ্যাবাউট 3-4 বাজে এরকম একটা সময় আর কি। তো বাড়ির উঠানে এসে কুকুর অনেক ঘেউ ঘেউ করে না কি, তো আমার পাশে আমার বাবা ঘুমিয়েছিলেন, তখন বাবা এই ব্যাপারটাতে বিরক্ত হয়ে কুকুরটাকে তাড়া দেন। তো তেড়ে বাড়ির মানে মানে ভেতর থেকে বের করে বাহিরে নিয়ে চলে যান কুকুরটা, রাস্তা দিয়ে একদম চলে যান অনেক দূর পর্যন্ত, এবং রাস্তা দিয়ে আমাদের বাড়ির সামনেই আর কি একটা রাস্তা, রাস্তার সাথে আর কি একটা অনেক বড় একটা পুকুর আর কি, আর তার পাশেই হচ্ছে একটা বাগান, তার পাশে একটা বাগান, সেখানে হচ্ছে কাঁঠাল গাছ, আম গাছ, এরকম কিছু গাছ আছে আর কি। তো আব্বু যখন কুকুরটাকে ওখানে তেড়ে দিয়ে যখন বাড়ির দিকে ফিরবেন, তখন হচ্ছেন উনি একটা কাঁঠাল গাছের দিকে আর কি লক্ষ্য করে দেখেন যে ওখানে কিছু একটা ওখানে কিছু একটা এক্সিস্ট করছে আর কি, এরকম কিছু একটা দেখেন আর কি। তো দেখার পর আব্বু ওখানে ভালো করে যখন দেখেন, তখন দেখেন যে কিছু একটা মানে মানে এটাকে বলা যায় ঘোড়া এবং গাধা আর কি, মানে এরকম মাঝামাঝি আর কি, এরকম সাইজ
ধরনের কোন প্রাণী,
হ্যাঁ কোন একটা প্রাণী আর কি, ওই
গাছে
ওই গাছের গুড়িটার উপরে আর কি ওখানে দাঁড়িয়ে আছে এরকম কিছু একটা। তো পরবর্তীতে আব্বু এই ব্যাপারটা দেখে একটু চমকে যান, তো উনি ব্যাপারটাকে অনেকক্ষণ ধরে আরকি লক্ষ্য করতে থাকেন আর কি একটা আগ্রহ নিয়ে। পরবর্তীতে উনি তারপর আবার অন্যদিকে তাকিয়ে আবার যখন ওইদিকে আবার লক্ষ্য করছেন, তখন মানে সেটা চেঞ্জ আর কি, তখন এর আগের বার যে দেখেছেন ঘোড়া, এখন দেখতে পাচ্ছেন উনি ছোট একটা বিড়াল আর কি, এরকম কিছু একটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে বিভিন্ন বেশ কিছু প্রাণী আর কি উনি ওখানে দেখতে পান আর কি। পাওয়ার পর উনি হচ্ছেন বেশ ভয় পেয়ে জানেন, ভয় পেয়ে যখন বাসাতে ফিরেন তখন হচ্ছেন এই ঘটনাটা আমাদের সবাইকে বলেন, দেন বাবা অনেক বেশি ভয় পেয়ে জানেন। আমাদের গ্রামে একটা মানে সুপারস্টিশন আছে, সেটা হচ্ছে ভয় পেলে লবণ খাওয়া আর কি। তো আর এই যে ঘটনা হ্যাঁ, এই ঘটনার পেছনে একটা ছোট একটা প্রেক্ষাপট আছে আর কি। তো সেটা হচ্ছে আমি এখন বলছি, সেটা হচ্ছে মানে ওই যে বাগানটা আর কি, যে বাগানটার মালিক আর কি, মূল মালিক অনেকদিন আগেকার, এখন উনি তো অনেক আগে মারা গেছেন, তো উনি আর কি ওই জিন পালতেন বা একটা কবিরাজ টাইপের কিছু একটা ছিলেন। তো উনি মারা যাওয়ার আগে ওনার কাছে যে জিনগুলো ছিল সেগুলো যাতে অন্য কারো ক্ষতি না করতে পারে, বিশেষ করে তার ফ্যামিলি মেম্বার্স দের কোনো ক্ষতি না করতে পারে, এজন্য উনি হচ্ছেন ওই জিনগুলোকে ওই একটা গাছ আর কি, তার বাগানের একটা গাছ, গাছের সাথে বেঁধে দিয়ে যায় নাকি কোন একটা সিস্টেমে। তো এবং ওই গাছের দিকে আর কি উনি সবাইকে, উনি মারা যাওয়ার আগে আর কি সবাইকে, যারা যারা তার পাশে ছিল, গ্রামের যারা, তারপর তার পরিবারের যারা সবাই ছিল আর কি, তো তাদের সবাইকে একটা নসিহত করে যান, সেটা হচ্ছে ওই গাছের দিকে রাত্রিবেলাতে কেউ যদি চলাফেরা করে রাস্তা দিয়ে, তাহলে ওই দিকে লক্ষ্য মানে দৃষ্টিপাত না করার জন্য আর কি,
কোনো কিছু দেখতে পারে
জি। তো এই জন্য আর কি আমার বাবা আর কি এরকম কিছু একটা ফেস করেছে।
সেই গাছটাকে এখনো আছে
জি, গাছটা এখনো আছে এবং হ্যাঁ এখনো আছে।
সেই গাছ থেকে কোনো কেউ এক্সপিরিয়েন্স কেউ করে এখনো?
এখন করে বলতে হ্যাঁ আমিও করেছি আর কি, কিন্তু ওইভাবে না, আমি 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 যেটা করেছি আর কি, আমি এশার নামাজ পড়তে যাচ্ছিলাম তখন মানে এরকম কিছু একটা আর কি, ওখান থেকে কিছু একটা সাউন্ড আর কি আমার কানে ভেসে আসছিল আর কি, তখন এশার নামাজ তো
কেউ কিছু যেন বলতে চাচ্ছে
না, কেউ কিছু বলতে চাচ্ছে বলতে ওখানে কিছু একটা সাউন্ড আর কি, লাইক যে মানে কোন একটা প্রাণী আর কি, যে সাউন্ড করলে যেমনটা হয় আর কি। তো আমি একাই যাচ্ছিলাম আর গ্রামের রাস্তাগুলো একটু শুনশান টাইপের, মানে রাত 8-9 হলেই একদম নির্জীব হয়ে যায় আর কি, একদম কোনো সাউন্ড নাই, আর ওখান থেকে যে সাউন্ডটা ভেসে আসছিল সেটা আসলে আমি মানে তাকিয়ে দেখার মতো আসলে সাহস আমার হয়নি, আমি সোজা চলে গেছি আর কি মুখেতে। পরবর্তীতে আমার নানার কাছে ব্যাপারটার ব্যাখ্যা আমি যখন জানতে চাই, তখন আর কি উনি মানে আমাকে এই ঘটনাকে বলেন আর কি, মানে যে এই ঘটনা কেন হচ্ছে, তারপর ওখানে জিন বেঁধে রাখার ব্যাপারটা, তারপর ইনি আর কি মানে এই ব্যাপারটাকে আমার নানার কাছ থেকে আমি শুনি আর কি।
এবং নানার কাছ থেকে শোনার পর ফাইনালি হচ্ছে আপনি আজকে জাগতে আসলেন এবং আপনার ঘটনাগুলো শেয়ার করলেন। ওকে, তো তানজির ভাই ধন্যবাদ আপনাকে, একই সাথে লিসেনার যারা রয়েছেন তাদেরকেও বলছি এভাবে করে এমনটাও হতে পারে সবসময় যে নিজের ঘটনা ঘটতে হবে, নট লাইক দ্যাট। যদি এরকমটা হয়, বেশ কিছু ঘটনা আপনি কালেক্ট করেছেন যে ঘটনাগুলো আপনার জায়গা থেকে মনে হচ্ছে না প্রচারযোগ্য, যেগুলো আপনি লাইভে এসে শেয়ার করতে পারবেন, সেক্ষেত্রে এই শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করবেন।
আদারওয়াইজ রেজিস্ট্রেশন করার কোন দরকার নাই আপনার। মোবাইল ফোনের রেজিস্ট্রেশনে যাবেন, যাবার পর লিখতে হবে RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং আপনার প্রফেশনটা লিখে যে নাম্বারটি আপনি পাঠাবেন সেই নাম্বারটা হচ্ছে 6969। এবং চলছে কিন্তু এই মুহূর্তে ভূস্টুডিও, আর ভূস্টুডিও মানে ব্রাত্রী ভাই প্রাণ ছাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং মনে রাখবেন রাত একটা পর্যন্ত আজকে আমরা থাকবো ভূস্টুডিও নিয়ে, একটার আগে ভাগেই হচ্ছে আমরা বাড়ি ফিরব। বাট ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো নাকি মন্দ, কেমন লাগছে আজকের ভূস্টুডিও। যেমনটা বাইজিদ বলছেন তিনি আছেন এবং শুনছেন তিনি এই মুহূর্তে, ফাহমিদ তিনিও আছেন কমেন্ট করেই যাচ্ছেন, মাসুদ রহমান অনেকদিন যাবৎ শুনি মুন্সিগঞ্জ থেকে, আর পার্থ দাস তিনি আছেন গাজীপুর কালিয়াকৌর থেকে, যেমনটা আলিফ নূর তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, অর্ণব আহমেদ সীমান্ত বলছেন তিনিও শুনছেন এই মুহূর্তে। অলরাইট, সো পারভেজ হোসেন বলছেন তার আগামীকাল এক্সামের রেজাল্ট দিবে, অল দ্য ভেরি বেস্ট, এবং ভালো একটা রেজাল্ট আমরা আশা করছি আপনার। আজিম মল্লিক তিনি বলছেন ভেরি নাইস স্টোরি। সো এভাবে এক এক করে এক একজন কমেন্ট করছেন, তাদের কথাবার্তাগুলো আমরা পড়ছি, ফেসবুক এবং SMS এ আছেন অনেকেই কানেক্টেড। বাট মনে রাখবেন আগামী সপ্তাহে যদি আপনি আসতে চান, এই মুহূর্তে আপনি হয়তো বা ঢাকা কিংবা ঢাকার আশপাশে রয়েছেন, বাট যদি লাইভে পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন এবং প্রফেশন, আর পাঠিয়ে দিবেন যে নাম্বারে, সেই নাম্বারটা হচ্ছে 6969। আবার বলছি আগামী সপ্তাহে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন, মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাওয়ার পর লিখতে হবে আপনাকে RBS। শুধুমাত্র ভূত স্টুডিওতে যারা আগামী পর্বে আসবেন তারাই লিখবেন RBS, তারপর নাম, তারপর আপনার লোকেশন এবং প্রফেশন, আর পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। এভাবে করেই ভূত স্টুডিও চলবে। বাট ইন দ্য মিন টাইম যেটা করব, আবারও একটা শর্ট ব্রেক নিব। বাট ব্রেক নেওয়ার আগে একটা ঘটনা আমরা শুনব, তারপর ব্রেকটা নিচ্ছি। সো থাকতে হবে জাগো ফিল্মারি 4.4 এর সাথে। সো নেক্সট কোন ঘটনাটা আমরা এই মুহূর্তে শুনছি বিজয়?
থ্যাংক ইউ অর্ণব অবরূপ ভাইয়া। এখন আমি শ্মশান কেন্দ্রিক একটা ঘটনা বলবো, এটা আমার গ্রামে ঘটে যাওয়া। তো ঘটনাটা ঘটে আমার এক দুঃসম্পর্কের মামার সাথে। তো তিনি আমাদের গ্রাম থেকে, আমাদের যে হাটটা মূলগঞ্জ হাট সেটা একটু দূরে, অনেক দূরে, প্রায় 2-3 কিলো। তো সেখানে তিনি গিয়েছিলেন তার কাজের জন্য। তো কাজ শেষে যখন ফিরছেন, তো ফিরতে ফিরতে তার প্রায় রাত হয়ে যাচ্ছিল, রাত 7-8টা। আর গ্রামের দিকে রাত 7-8টা মানে 7-8টা মানে অনেক কিছু। তো তিনি আসছেন, আসার পথে একটা শ্মশান পড়ে, যে শ্মশান সম্পর্কে অনেক ঘটনা প্রচলিত আছে। তো তিনি আসছেন, শ্মশানটার কাছে যখন আসবেন, তো এমন সময় তার নাকে একটা গন্ধ ভেসে আসলো, যে কাউকে যদি পোড়ানো হয় তো সেই গন্ধটা, একটা একটা গন্ধ, পোড়া পোড়া গন্ধ তার নাকে ভেসে আসলো। তো তিনি জাস্ট লক্ষণ দিয়ে লক্ষ্য করলেন, লক্ষ্য করার পর দেখলেন যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, জাস্ট ঘুমটা দিয়ে কাপড় পরে দাঁড়িয়ে আছে। তো তিনি অ্যাজ ইউজুয়ালি সেখানে কৌতূহল বাড়লো যে এত রাতে শ্মশানে একটা মেয়ে কি করে,
মানে মেয়ে শ্মশান ঘাটে থাকাটা আসলে অস্বাভাবিক।
হ্যাঁ হ্যাঁ, তো তিনি কৌতূহল নিয়ে যে তার সাথে কি কথা বলবেন। তো তিনি এই নিয়ে সামনের দিকে যান, শ্মশানের দিকে যান। তো তিনি শ্মশানের দিকে যাচ্ছেন, তো মেয়েটা জাস্ট যখন তিনি যাচ্ছেন জাস্ট একবার ঘুরে তাকালেন পিছন দিকে, তার দিকে তাকিয়েই আবার মাথা ঘুরিয়ে তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন। তো তখন ওই আমার মামারও মানে কৌতূহল জাগলো যে সে কি করে সে দেখবে। তো তিনিও তার পিছন পিছন চলছেন। তো পিছন পিছন চলতে চলতে তিনি মানে বললেন যে তিনি তার সম্মোহনের মতো, আমরা যদি বলি সম্মোহনের মতো হয়ে গিয়েছিলেন। তো তিনি তার পিছন পিছনই যাচ্ছে, তো হঠাৎ তিনি হঠাৎ তার যখন মানে নিয়ন্ত্রণ আসলো, তো তখন তিনি দেখলেন যে তিনি মানে একটা ক্ষেতের মাঝখানে এসে পড়েছেন, আর ওই যে যেই মেয়েকে দেখেছেন সেই মেয়েটা দূরে একটা গাছ দেখা যাচ্ছে, তো সেখান দিয়ে আস্তে আস্তে যেতে যেতে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো তিনি জাস্ট লক্ষ্য করলেন যে আমি কোন কোথায় যাচ্ছি, হ্যাঁ এতক্ষণ কি করছিলাম, সামথিং ইজ রং। তো তিনি জাস্ট ব্যাক করবেন, এই ইয়ে করে ফিরলেন, পিছন দিকে ফিরলেন। তো পিছন দিকে ফিরে তিনি জাস্ট রওনা হলেন শ্মশানতে, আর শ্মশানটা ছিল অনেক বড়, অনেক বড় জায়গা নিয়ে। তো তিনি শ্মশান থেকে রওনা হচ্ছেন, তো রওনা হওয়ার পথে তিনি দেখলেন যে গাছের মতো দুটা দণ্ড, মানে দেখলেন দুই পাশে খুব ডিস্টেন্সে, যা তিনি আগে দেখেননি। তো তিনি জাস্ট মানে গাছগুলো দিকে তাকানোর জন্য উপর দিকে তাকালেন, মানে তিনি অন্ধকার দেখতে পেলেন না, জাস্ট একটা বডির মতো দেখলেন, তার দুই পা দুই পাশে রাখা, মানে অনেক ডিস্টেন্সে রাখা দুই পা। তো তিনি মানে দেখলেন, দেখার পরে জাস্ট অন্যরকম হয়ে গেলেন। তো তিনি সামনের দিকে যা কিভাবে যাবেন এখন, তার নিজ দিকে ওই পায়ের নিজ দিকে যাওয়া সম্ভব, তো তিনি ভাবলেন যে কিভাবে। তো তিনি কিছু না ভেবে জাস্ট চোখ বন্ধ করে একটা দৌড় দিলেন। তো দৌড় দিয়ে তিনি দৌড়াচ্ছেন, তো চোখ প্রায় পাঁচ মিনিট ধরে তিনি চোখ খুলছেন, অথচ দেখছেন তিনি শ্মশানে যে মাঠটা, মাঠটা পার হতে পারছেন না, মানে একটা জায়গায় মানে মানে তার গতি বাড়ছে না, প্লাস তিনি একটা জায়গায় ঘুরপাক খাচ্ছেন এমন। তো এমনটা হওয়ার পরে তিনি মানে কি করবেন কিছু বুঝে উঠতে পারলেন না। তো এরপর তিনি সেন্সলেস হয়ে গেলেন। সেন্সলেস হয়ে যাওয়ার পরদিন সকালে শ্মশান যে পুরোহিত থাকেন তিনি আসলেন, আসার পরে তাকে দেখলেন ওই অবস্থায় পড়ে থাকা। তো তিনি সেখান থেকে তাকে উদ্ধার করে নেওয়া হলো। তার যখন জ্ঞান ফিরল তো তাকে জিজ্ঞেস করেছিল কি কি, তারপর তিনি বললেন। এরপর তিনি একজন কবিরাজের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে যাওয়ার পরে বলল যে কি বলে যে তুমি ওই দিন রাতের বেলা দিনের বেলা একটা মেয়েকে পোড়ানো হয়েছিল সেই শ্মশানে। তো জাস্ট এরকম একটা ঘটনা ঘটেছে, ওই মেয়েটি হয়তো বা এসেছিল। তো এরকম হওয়ার পরে তিনি তার এই একদিন পর তার খুব জ্বর, তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে যাওয়ার পর তার কোনোভাবে রোগ সার ছিল না। তো দুই থেকে তিন মাসের মাথায় তিনি মারা যান।
মানে রোগগুলো কোনোভাবে রিকভার হচ্ছিল,
রিকভার হচ্ছিল না
শ্মশান থেকে আসার পর।
হ্যাঁ, আর উনি যখন ঢাকায় এই বিভিন্ন ভালো ডায়াগনোসিস চেক আপ করালেন, তার কোনো প্রবলেম নেই, ফুল বডি ওকে।
অলরাইট, এই ব্যাপারটা আসলেই বেশ অদ্ভুত। আপনি যখন আপনার ফিজিক্যাল বেশ যত ধরনের টেস্টগুলো করানো হয়, সবগুলো টেস্ট করানোর পর যখন আসলে এই ব্যাপার স্যাপারগুলো ঘটে, তখন কেন যেন একবার হলেও মনে হয় যে সবকিছুর বাইরেও কিছু একটা রয়েছে, সবকিছুর বাইরে কেউ না কেউ রয়েছে। এনিওয়েজ, আরো বেশ কিছু ঘটনা আমাদের জন্য ওয়েট করছে ভূত স্টুডিওতে, এবং অসংখ্য ধন্যবাদ বিজয়কে। বেশ কিছু ঘটনা আমরা শুনছিলাম, বাট ঘটনাগুলো শুনতে শুনতে প্রথম পর্বের লিসেনার গেস্টদের জন্য যে বরাদ্দকৃত সময়টা ছিল সেই সময়টা আপাতত শেষ। আরো একজন নতুন বন্ধু আমাদের সাথে যুক্ত হবেন আজকের ভূত স্টুডিওতে, এবং কেমন লাগলো বিজয়ের লাস্ট ঘটনাটা সেই ফিডব্যাকটা জানাবেন। এবং বিজয় অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, আবারও কখনো না কখনো এখানে দেখা হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।
থ্যাংক ইউ অপূর্ব ভাই আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ জাগো এফএমকে। আর বিশেষ করে আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার দুজন ফ্রেন্ড যারা আমাকে ইন্সপায়ার করেছে দিশা এবং ঋতু, থ্যাংক ইউ।
অলরাইট, সো প্রত্যেককে ধন্যবাদ যারা পুরোটা সময় জুড়ে আছেন, এবং এভাবে করে আমরা আরো বেশ কিছু ঘটনা এক এক করে শুনবো। বাট তার জন্য RBS যদি আগামী পর্বে আপনি আসতে চান, আবার বলছি RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। ইয়াস, দিস ইজ বিআর জি অপূর্ব। আজকে রাতে একটা পর্যন্ত একের পর এক আরো বেশ কিছু ঘটনা, আরো নতুন কিছু এক্সপেরিয়েন্স আপনাদেরকে শোনাবো। তার জন্য যে কাজটা করতে হবে, লিখতে হবে RBS যদি আগামী পর্বে আপনি আসতে চান, তার জন্য RBS, তারপর নাম, লোকেশন এবং প্রফেশন, আর পাঠাবেন 6969 নম্বরে। সুমি বলছেন তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে, তিনি একজন আইনজীবী এবং সবসময় ভূ স্টুডিও শোনেন, এবং ভূ স্টুডিও তার ভীষণ রকম ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। যেমনটা ফাহমিদা তিনি বলছিলেন, তিনি বরিশাল থেকে সবসময় থাকেন, ধন্যবাদ আপনাকে ফাহমিদা। ঠিক একইভাবে আপনি যেখানে থাকেন না কেন, জাগ্রফিমের মোবাইল অ্যাপটা যদি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করা থাকে, সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হওয়ার আমার মনে হয় না কথা। যদি আপনার মোবাইল ফোনে থাকে জাগো এফএমের অ্যাপ, তাহলে আপনার আমার মধ্যে থাকবে না কোনো গ্যাপ। সো আমরা চাই না যে কোনো ধরনের গ্যাপ থাকুক, রাত একটা পর্যন্ত বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স, কখনো সেই এক্সপেরিয়েন্সগুলো আমরা ঢাকায় বসে করি, আবার কখনো কখনো সেই এক্সপেরিয়েন্সগুলো ঢাকার বাইরেও ঘটে। তো সবকিছু মিলিয়ে আপনার সময়টা কেমন কাটছে সেই কথাবার্তাগুলো জানিয়ে ফেলবেন 6969 নম্বরে। আগামী পর্বে যদি আপনি আসতে চান, তার জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাবার পর লিখতে হবে RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন, আর পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। আর কেমন লাগছে আজকের এপিসোডটা সেই কথাবার্তাগুলো বলতে চাইলে লিখতে হবে RBS JFM, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, এবং কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। ফেসবুকে আমরা দুটো পেজই অ্যাক্টিভ আছি ইন দ্য মেইন টাইম, facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm। একই সাথে ইনস্টাগ্রামে রয়েছে অ্যাক্টিভ, সো প্রত্যেকটা জায়গায় আপনি চাইলে আমাদেরকে নক করতে পারেন, আপনার এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করতে পারেন। বাট মনে রাখবেন যদি ভৌতিক এক্সপেরিয়েন্স গুলো লাইভে শেয়ার করতে চান সেক্ষেত্রে আমাদের এখানে কোন মেইলের ব্যবস্থা নাই বা কোন চিঠির ব্যবস্থা নেই, ডিরেক্টলি আপনাকে স্টুডিওতে এসেই আপনার ঘটনাগুলো শেয়ার করতে হবে। সো তার জন্য প্রিপারেশনটা মাস্ট। এবং এই মুহূর্তে যেটা করবো, ছোট্ট একটা বিরতি নিব, আমরা বিরতির ওপারে যখন ফিরছি আরো বেশ কিছু ঘটনা নিয়ে ফিরছি। সো থাকুন জগফুন্দারি 4.4 এ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। এবং চলছে ফুড স্টুডিও, আর ফুড স্টুডিও মানে ব্যাক টু বাই প্রাঞ্জল চ্যানাচুর্য প্রাণী সাহস যোগায়। ঘড়িতে সময়টা আমাকে বলছে অলমোস্ট এই মুহূর্তে রাত 12টা তো বেজে গেছে, 12:01 এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সময়টা। এবং চানাচুর আর স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে। হ্যাঁ, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জায়গায় সাহস, যার নাম প্রাঞ্জল চ্যানাচুর্য প্রাণী সাহস যোগায়। তো প্রাণে সাহস নিয়ে আপনি পুরোটা সময় থাকবেন। নতুন একটা ঘন্টা, নতুন একটা ঘন্টায় আপনাকে আরেকটাবার ওয়েলকাম করছি। যিনি এখন মাত্র জয়েন করলেন তাকে বলবো যে শেষ ঘন্টায় আপনি জয়েন করলেন এই মুহূর্তে আমাদের সাথে। এবং শেষ ঘন্টায় আরো একজন নতুন বন্ধু আমাদের সাথে জয়েন করেছেন, যিনি এসছেন তার জীবনে ঘটে যাওয়া কিংবা তার জানা বেশ কিছু ভৌতিক এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। সো ইন দ্য মিন টাইম আরিফ ভাইকে আমরা স্টুডিওতে ওয়েলকাম করছি। ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো।
ওকে, আরিফ ভাই কি করেন প্রফেশনালি?
আমি প্রফেশনালি আমি টিচার, সায়েন্স টিচার, এবার পাবলিক স্কুল সবার গেন্ডা সবারই।
ওকে, সো সায়েন্স টিচার অনেকে মানে সায়েন্স নিয়ে যাদের ঘাটাঘাটি সায়েন্স নিয়ে যারা থাকেন তারা আসলে এই ব্যাপার স্যাপার গুলোতে খুব একটা বিলিভ করে না বা ট্রাস্ট করে না, কেন?
আসলে সায়েন্স সায়েন্সের সংজ্ঞা অনুযায়ী এটা বিলিভ করে না, এই জন্য সায়েন্সের সংজ্ঞা যদি আমি প্রুভ না পাই তাহলে সেটা বিশ্বাস করবো না। দ্যাটস মিন এই নয় যে সেটা নেই, সেটা এক্সিস্ট করে না, এটা এরকম কিছু নয়। কিন্তু
আপনি বিলিভ করছেন স্যার যে কিছু এক্সিস্ট করে?
রাইট। এক হচ্ছে যেহেতু প্রাথমিকভাবে আমি যেহেতু ইসলাম ধর্মের ই, তো সেক্ষেত্রে এটা তো সরাসরি কোরআনে আছেই এবং তার কিছু প্রমাণ আছে। এবং জিনরা জিনজের আছে, জিনজাতি পৃথিবীতে কিন্তু আমরা প্রথম না, মানে মানুষের আগে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে। তো সেক্ষেত্রে জিনরা এক্সিস্ট করে এবং জিনদের খাবার তারা কি ধরনের খাবার খায় সেটাও কিন্তু কোরআনে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমার কিছু এক্সপিরিয়েন্স যেহেতু এখানে আছে, এরপরে আমি সায়েন্স টিচার হিসেবে যেহেতু এক্সপিরিয়েন্স এবং কিছু বাস্তব প্রমাণ পেয়েছি, তারপরে কিন্তু আমি অবশ্যই সেটাকে আরো বেশি মানে বিশ্বাস করছি যে হ্যাঁ কিছু সেরকমই একটা ঘটনা আমি এট ফার্স্ট বলতে চাচ্ছি। সে ঘটনাটা হচ্ছে সেটা আমার দেশের বাড়ি, আমি একটু বলি, আমার দেশের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ নাটোরে। নাটোরে তো নাটোরের শহর থেকে 13 কিলো উত্তরে আমাদের সেই জায়গাটার নাম হচ্ছে নলডাঙ্গা। তো নলডাঙ্গা সেই গ্রামে আমাদের বাসায় আমার ছোট চাচির সঙ্গে ঘুরে যাওয়ার একটা ঘটনা আমি এখন শেয়ার করবো আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে যে আমার চাচা এবং চাচি শুয়ে থাকার পর যখন রাত্রে মধ্যরাত্রে চাচি দেখা যাচ্ছে বাইরে গ্রামে যেটা হয় আর কি, গ্রামে বাথরুমটা একটু বাড়ির একটা সাইড একটা কর্নারে হয়ে থাকে। তো সেক্ষেত্রে চাচি উঠে বাথরুমে যাওয়ার পর তো চাচা যায় নাই, চাচি একাই গিয়েছে যেহেতু বাড়ির ভেতরেই মানে উঠানটা পার হলে আর কি। তো তারপরে ওইখান থেকে আসার সময় যে ঘটনাগুলো ঘটছে চাষির সঙ্গে সেটা আমরা অবশ্য পরে শুনছি চাষির মুখে যখন সুস্থ হয়েছে আর কি তারপরে। তো সেক্ষেত্রে চাষি ওখান থেকে বাথরুম শেষ করে উঠে এসে দরজা জোরে করে লাগিয়ে দিয়ে চাচা ওখানে শুয়ে আছে, পাশে এসে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর চাচা দেখতেছে একটু পরে কি ব্যাপার কি হলো, এত দরজা আটকালে কেন, কথা হচ্ছে, কিন্তু চাষি কোনো উত্তর আসছে না, কোন রেসপন্স করে না। কিন্তু একটু পরে যেটা শুরু হলো সেটা হলো চাচি দেখা যাচ্ছে যে কি হাসতেছে, অদ্ভুত ভাবে হাসতেছে। এরপরে চাচা বলতেছে যে কি ব্যাপার তুমি হাসতেছো কেন,
কোন রিজন ছাড়াই হাসছে,
কোন রিজন ছাড়াই। এরপরে কোনো কথা বলছে না, কোনো কথা বলছে না। এরপরে আবার কান্না করছে, একটু পরে হাসতেছে কান্না করতেছে। তো চাচা তো বুঝতে পারলো তাহলে কিছু একটা হয়েছে, যেহেতু বাইরে গিয়েছে তো কিছু একটা হয়েছে। তো সেক্ষেত্রে তারপরে আর আমার চাচার ঘরটা আর আমার বাবার ঘরটা পাশাপাশি। তো চাচা বের হয়ে গিয়ে আমার বাবাকে ডাকে, আমি তো বাড়ির আরেকটা ঘরে শুয়েছিলাম। তো তারপরে আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখি আমাদের বাসায় অনেক মানুষ, আমার ঘুমটা আমি ভাঙছে এইভাবে যে আমি কিছু হাসার শব্দ শুনতে পাচ্ছি, কান্নার শব্দ শুনতে পাচ্ছি এবং অনেক মানুষের আনাগোনা হলে যেরকম কথাবার্তা হয় সেই কথাগুলো আমি শুনতে পাচ্ছি। তারপরে ঘুম ভেঙে উঠে আসার পরে এই এই কথাগুলো শোনা হলো। আমি ঘুম ভেঙে উঠে আসার পরে চাচা যেটা বারবার মানুষকে বলছিল যে আমি এই ঘটনাটুকু দেখেছি যে এরকম এই বাইরে থেকে এসে জাস্ট দরজা জোরে করে বিরিয়ে দিল এবং আমার পাশে শুয়ে পড়লো। এই ঘটনাগুলো সবাইকে বলছি আর কি। তো চাচির ওই অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস গুলো কিন্তু তখনও চলছে, হাসতেছে একবার কান্দতেছে একবার, আর তার তাকানো তার চোখ মানে 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 দেখলে ভয় লাগে এমন একটা ভয় ভয়ঙ্কর ভাবে সে তাকাচ্ছিল এবং মাঝে মধ্যে কারো উপর রেগে যাচ্ছিল। তো আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে একটা এরকম কবিরাজ বলে বা আমাদের দেশীয় ভাষায় ফকির বলা হয়, তো তাকে ডেকে নিয়ে আসা হলো বা ডাকতে চলে গেছে। তারপরে এই ওই জায়গা থেকে উঠানে বাড়ির উঠানে নিয়ে আসবে, বাড়ির বারান্দায় ছিল চাচি দাঁড়ানো, সেখান থেকে উঠানে নিয়ে আসবে, কিন্তু তিন চারজনে ধরে তাকে আনতে পারছে না,
অনেক ভার হয়ে গেছে,
অনেক ভার না সে অনেক শক্তি দেখাচ্ছে। এবং একটা জিনিস হয় কি, অনেকে দেখা যাচ্ছে যে ওই দিন ভূতের ই হলে তখন তার ভিতরে একটা শক্তি একটা এক্সট্রা এনার্জি কিন্তু সে ক্লেম করে, তো সেই এনার্জির জন্য দেখা যাচ্ছে অনেকেই পারে না। কিন্তু একটা মানে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটছিল, সেটা কি, যখন কবিরাজ আসলো, কবিরাজ আসার পর সে জাস্ট একটা ছোট্ট ছোট একটা হার যাকে কবিরাজ বলে রাউত চান্দালের হার, ছোট্ট একটা হার।
আচ্ছা আচ্ছা,
এই হারগুলা ওরা কালেক্ট করে নাকি ওই যে অমাবস্যা রাতে ওই ইয়ে থেকে
শ্মশান থেকে
শ্মশান থেকে। তো সেই হারটা জাস্ট নাকের কাছে একটু ধরলো, সবাইকে বললো যে আপনারা ছেড়ে দেন, দৌড়াদৌড়ি করার দরকার নেই, জাস্ট নাকের কাছে একটু ধরলো চাচি। এরপরে কবিরাজ হেঁটে চলে গেল আর চাচি তাকে অনুসরণ করে পিছু পিছু, কিছু কাউ করে ধরতেও হলো না কোনো কিছুই না, পিছনে পিছনে চলে গেল জায়গায়। তো ওখানে গিয়ে সবাই একটা ডাক দিয়ে দিল, রাউন্ড করে দেওয়ার ডাক দিয়ে দিল, এর ভিতরে কোনো মানুষকে আসতে দেবে না, বলল যে আপনারা বাইরে দাঁড়ান। অনেক মানুষ গ্রামের ব্যাপার, এদিকে ভোর হয়ে গেছে, ঘটনা ঘটছিল রাত তিনটার দিকে, ভোর হয়ে গেছে, সকাল সূর্য এখনো ওঠে নাই কিন্তু আলো ফর্সা হয়ে গেছে। আর তারপরে সে কি করলো, একটু এই মানুষের আকৃতি কিছু ছবি আঁকালো কবিরাজ, এবং তাকে তাকেও একটা আলাদা রাউন্ড করে দিয়ে দিল চাষিকে আর কি, একটা ডাক দিয়ে দিল। এবং একটা কোন মানে একটা বাঁশের, যেটা আমাদের দেশের ভাষায় কঞ্চি বলে,
কঞ্চি
বাঁশের কঞ্চি, জাস্ট হাত দেড়েক লম্বা হবে এরকম একটা কঞ্চি আনতে বললো, ওটাও অ্যারেস্ট করা হলো। এবং সবাই বসে আছে, সবাই দেখতেছে, একটা মানুষের যেমন একটা সমস্যা, বা কিন্তু গ্রামে এই জিনিসগুলো অনেকে আবার উপভোগ করে কিন্তু জিনিসগুলো। তো এখন চাষির সঙ্গে এখন কবিরাজ কথা বলছে, আর কবিরাজ যখন ওখানে ডাক দিয়ে ছবি টবি আঁকাচ্ছে আর কথা বলছে, কবিরাজ তো খুবই ঠান্ডা মাথা, মানে আসে না কিছু কিছু কবিরাজ ভাবে কথাবার্তা বলে সেরকম না, সুন্দরভাবে তোকে বলছে যে কেন আসছ, কেন ধরছো ওকে। তো সে রিজন হিসেবে বলল যে বাথরুমে যাওয়ার পরে, বাথরুমে যাওয়ার পরে বাথরুমে সে ভালোভাবে যে আমাদের পানি যে নেওয়া সেটা ঠিক মতো নেওয়া হয় নাই, দ্যাটস মিন সেই কারণে সে ধরছে। তো তুমি কোথায় ছিলে, আমাদের বাসার ঠিক পিছনের দিকে, অনেকটুক পিছনে একটা বাগান, বাগানের পরেই আমার একটা নদী, ছোট একটা নদী, তো নদীর তীরে এই সে নাকি বসেছিল, নদীর তীরে বসেছিল, মানে জিনটা, জিনটা না সে আসলে তার নামটা ছিল হলো পাখি, সে নাম তার নাম বলেছিল যে আমার পাখি, এবং আমার দুই ভাই আছে, দুই ভাইয়ের নাম হচ্ছে একটা আলাল একটা দুলাল, তো আলাল আর দুলাল তার ভাই, দুই ভাই আর তার নাম পাখি। তো সে তো পরী হিসেবে আমাদের দুটো মেয়ে ফিমেল, তো সেক্ষেত্রে সে বলছে যে আমি ওখানে চুল শুকাইতেছিলাম, তো আমি দেখলাম সে এরকম করতেছে, তো যার জন্য আমি তাকে ধরছি। তো কবিরাজ বলল যে কেন, এই বাসা তো মানে আমাদের যে আমরা আমার বাবার আট ভাই, তো আমাদের এই পুরো ইটা বন বন করা থাকে আর কি, ছিল অনেক আগে, কারণ এর বন করার কারণ হচ্ছে যে আমার দাদার বাবা যখন ছিল বেঁচে তখন ওই আমাদের এই ভিটার পাশ দিয়ে, আমাদের ভিটার পাশ দিয়ে ওই মাঝে মাঝে মানে প্রতি রাতেই দেখা যাচ্ছে যে ওই যে পুরীরা যে হেঁটে যায়, হেঁটে গেলে নপুরের যে শব্দ, এই শব্দগুলো পাওয়া যেত। তো তখন কিছু এই এরকম ঘটনা ঘটার কারণে তখন ওই তখনকার সময়কার কবিরাজ দিয়ে এটা বন করে নেয়, কিন্তু সে বনটা তো বললো যে তো বন করা ছিল, তুমি আসতে পারলে কিভাবে, বলে যে এই বনটা নষ্ট হয়ে গেছে।
মানে যেটা বন্ধ করা হয় সেটা কার্যকারিতা শেষ,
হ্যাঁ সেটা নষ্ট হয়েছে এবং সেটা আমাদের কার্য মানে আমাদের আমাদেরই কারো কার্যক্রমে এটা নষ্ট হয়েছে। তো তারপরে সে বলছে তুমি একে ধরলে কেন, তোমাকে এখানে কে আনছে? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের বাসার কয়েক বছর পরে একটা লোক আমরা আগে থেকেই জানি যে এই দিনটিন পালে বা দিনটিন রাখে, হ্যাঁ তো সেও কিন্তু ওই জায়গায় উপস্থিত ছিল, সে চেয়ারে বসেছিল, সে একটা মুড়ো উপায় আছে, তার বয়স অনেক বেশি হয়ে গেছে এবং তার হাত পা ওই যে মৃগী রোগের মতো মানে কাঁপে, তার হাত পা কাঁপে, তো সে ওখানে বসে রয়েছে। তো তারপর এখন বলছে কে আনছে তোমাকে, বা তুমি কি এখানে ওই ওখানে কি একা একাই আসছো না তোমাকে কেউ আনছে? তো বলছে যে আমাকে ওই লোকটার নাম ছিল হানিফ, তো বলছে আমাকে হানিফ আনছে। যখন হানিফ আনছে বলছে তখন দেখলাম মানে ওই হানিফ নামের লোকটি তো ওখানে উপস্থিত,
একটু আনিজি সে ফিল করছে,
আনিজি ফিল করে সে আস্তে আস্তে চেয়ার থেকে উঠে চলে গেল, উঠে চলে গেল। এখন বলছে হানিফ আনছে তোমাকে, যে তুমি একে ধরছো করে খাবার পাই না আমরা, খাবার পাও না তো হানিফের কাছ থেকে খাবার নিবা, ওই কবিরাজ বলছে। তো বলছে যে আমি খাবার আগে দিত এখন দেয় না। তো কি খাবার দিত? তো খাবার হচ্ছে যে খাসির মাথাগুলো রক্ত হাড় এগুলো আগে দিত, তো এখন দেয় না। তো এখন আমার চাচা বলছে যে তুমি যে তোমাদের যে খাবার দেয় না তাহলে তো তুমি ওদেরকে ধরে কিছু বলো, ওদেরকে কিছু বলো না, হানিফদেরকে কিছু বলো না। তখন বলছে যে বলি তো দেখেন না, ওই দেখো না ইয়ে করছি ওই যে হাত পা ধরাইতে পারে না, আর হচ্ছে যে ওই ওর বউকে মানে ওর স্ত্রীকে ই করে রাতে মারে বিছানায় আচরায় বা মারে। আর এটা কিন্তু আমরা জানি যে ও কোনো সময় হানিফের স্ত্রী কোনো সময় বলে না কোনো দিন যে আমি সুস্থ আছি, সব সময় তার মানে অসুস্থতা, এই জিনিসগুলো আমরা কিন্তু আগে থেকে দেখে আসছি। তো তারপরে এখন বলছে ঠিক আছে তোমাকে আনছে, এখন তুমি যাবে কিভাবে? তো বলছে যে আমি যাব না। তো চাচা বলছে যে তুমি তো পড়ি, তুমি তো মেয়ে, তো তুমি মেয়ে হয়ে আমার বউকে ধরছে কেন, তুমি আমাকে ধরতে পারতে, এরকম একটা জোক বললো ওখানে। তো তারপরে মানে এটা বলার পরে বলছে যে আমি কোনোভাবেই যাব না, কারণ আমার এটা ভালো লাগছে আমি এখান থেকে যাব না। তখন সে বলছে যে না তোমাকে যেতে হবে, ফকির বলছে তোমাকে যেতে হবে। তারপরে ওই ছবিতে ওই পঞ্চি দিয়ে আস্তে 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 মানে একটু করে মারছে, তখন সে ব্যথা পাচ্ছে এবং চিৎকার করছে আর মারো না চলে যাবো চলে যাবো। আবার যখন মারা বন্ধ করছে ঠিক তখন আবার সে একই রকমই করছে। তো একটু পর্যায়ে সে যেতে রাজি হলো, সে যেতে রাজি হলো, যখন বেশি এরকম ভাবে তাকে পানিশমেন্ট করা হচ্ছে তখন সে যেতে রাজি হলো। এবং সে যাওয়ার সময় ওই বললো যে তুমি যে চলে যাবে তার কি প্রমাণ নিয়ে যাবো? এর মধ্যে সে কিন্তু কিছু চেয়েছিল, অনেক কিছু আবদার করেছে, শেষ পর্যন্ত শুধু ওই যে মিষ্টি বা মিষ্টি জাতীয় পরে ওই যে কি বলে ওকে বাতাসা বলে, হ্যাঁ বাতাসা, এই বাতাসা চেয়েছিল, ওটা ওখানে দিয়ে আসতে হবে। তো ঠিক আছে তোমাকে বাতাসা দেওয়া হবে, তুমি চলে যাও। পরে যখন চলে গেল, কিন্তু এখানে ইয়ে বিষয় হচ্ছে যে যখন চলে যাওয়ার পর যে এই যে মাটিতে যে বাড়ি দিয়েছিল এই মাটিতে যে কোন ছিল তার চাষিকে কিন্তু মারে নাই,
আচ্ছা
মারছে মাটিতে, কিন্তু এই দাগগুলো মানে এই দাগগুলো চাষির পায়ে হাতে পিঠে
বডিতে মানে
বডিতে এর ইফেক্টটা কিন্তু পড়ছে, যা আমি সায়েন্স টিচার হিসেবে মানে একটু মেনে নেওয়া একটু কষ্টকর, কিন্তু কারণ এটা তো লজিক্যালি আসে না, কিন্তু আসলে সেটা আমি স্বচক্ষে যেহেতু দেখছি সেটা আসলে আমি দেখছি যে মাটিতে মারছে সেটা কিন্তু ওনার গায়ে লাগছে। এবং এরপরে চাষি সুস্থ হওয়ার পরে যেটা বলছে সেটা আরো ভয়ঙ্কর, যে চাষি কি দেখছিল আসলে এটুক তো আর মানে আমরা তখন পর্যন্ত জানি না। তো চাষি যখন সুস্থ হলো ঘন্টা দুয়েক তার জ্ঞান ছিল না, আস্তে আস্তে সুস্থ হলো, তারপরে জানা গেল কি যে বাথরুমে যাবার পর সে বাথরুমে থেকে বের হয়েছে, এই সময় দেখে যে একটা মহিলা আমাদের পাশের বাড়ির একটা মহিলা মানে বৃদ্ধা মহিলা, সে ঠিক তাও তিন চার মাস আগে মারা গেছে, সে মহিলাটি মারা গেছে, কিন্তু সে দেখছে যে ওই মহিলাটা কিন্তু অনেক অসুস্থ ছিল, যখন মারা যায় ছয় সাত মাস বিছানা থেকে উঠে নেয়, কিন্তু তার আগে যেরকম লাঠিতে ভর করে চলত ঠিক সেই সময়কার দেখছে যে সে আস্তে আস্তে লাঠিতে ভর করে তার দিকে আসতেছে। যখন আসতেছে তখন তো চাষি প্রথমে বুঝতে পারেনি, তখন প্রথমে মনে করছে তো সেই, কিন্তু তারপরে তো মনে হচ্ছে সে তো মারা গেছে আর সে তো হাঁটতে পারে না, সে তো মারা গেছে। তখন চাষি ভয় পেয়ে গেছে, তখন আস্তে আস্তে তার দিকেই আসতেছে। তখন চাষি দৌড়ে যখন ঘর পর্যন্ত গিয়েছে, ঘর পর্যন্ত আমি ঘর পর্যন্ত গেলাম এবং ঘরের দরজা যখন আটকিয়ে দিব, ঠিক তখন দেখি আমার সামনে মানে দরজাটা ভিড়িয়ে দিচ্ছে, জোরে করে দিবে, ঠিক ওই সময় আমাকে একটা চাপ দিল, মানে আমিও দরজা দিয়েছি, আমাকে মনে হলো যে আমার শরীরের সাথে কিছু একটা ধাক্কা খেলো এসে, জাস্ট এইটুকুই আমার মনে আছে, এরপরে আমার মনে নেই। তারপরে চাচার কাছ থেকে ওইটা শোনা গেছে যে সে ধাক্কা দিয়ে দরজা আটকিয়ে দিয়ে তারপরে সে কি দেখা যাচ্ছে যে বিছানায় বসে এইভাবে কান্না করতেছিল, এইভাবে হাসতেছিল। তো আমি এই এক্সপিরিয়েন্সটা আসলে আমি যে সচক্ষে তার ইয়ে থেকে ধরা,
আপনি না দেখলে হয়তো কখনো
বিশ্বাস করতাম না, বাট আমার কাছে এখন এরকম আরো কিছু ঘটনা আমার সঙ্গে এবং আমি যা দেখছি তাতে আমার 100% এখানে বিশ্বাস এসে গেছে যে জিন তো অবশ্যই আছে, এবং সেটা সবসময় একটু যদি আমার স্কোপ দেন আমি একটু কিছু বলতে চাচ্ছিলাম যে জিন কিন্তু আছে, এবং এই জিন চাইলেই আপনাকে ধরতে পারবে না, চাইলেই আপনাকে ধরতে পারবে না, কারণ সেরকম সৃষ্টিকর্তা দিয়ে দিচ্ছে। কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আছে যে জিনিসগুলো হলে আপনাকে কিন্তু আপনার ভিতরে আপনার বডির ভিতরে সে তার নিয়ন্ত্রণটা নিতে পারবে, কারণ সে হলো অশরীরী আত্মা, তার কিন্তু শরীর আসলে নাই, এক্সিস্ট করে না শরীর, কিন্তু সে কিন্তু শরীরের আশা করে, আমার যা এতদিনে যা বুঝছি সে শরীর আশা করে, এবং এই শরীর আশা করতে গেলে সব শরীরে কিন্তু ইচ্ছা হচ্ছে, যদি ইচ্ছে মতো করতে পারত তাহলে পৃথিবীতে মানুষকে বসবাস করতে দিত না, কিন্তু সেটা পারে না, কিন্তু সেটা কোনো ঘটনায় ঘটে। যেমন মনে করেন যে এই যে চাষি যে ভুলটা করছে পানিটা নেওয়া, এই যে ভুলগুলো, কারণ এখানে কোরআন সরাসরি বলছে যে এই পায়খানা পেশাব যে আমাদের যে ন্যাচারাল যে কাজগুলো এই মাধ্যমে কিন্তু আসে, এবং তারা কিন্তু তাদের খাদ্য কিন্তু এই ধরনের খাদ্য, জিনের খাদ্য, এবং এই জায়গায় যদি আমরা এই জিনিসগুলো আমরা একটু সতর্ক করি, এবং তার একটু দোয়া আছে এবং সিস্টেম আছে, সেই সিস্টেমে যখন বাথরুমে যখন ঢুকবেন বাম পা দিয়ে ঢুকে একটা দোয়া আছে, আল্লাহ আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এই যে জিনিসগুলো যার যার জায়গা থেকে এই জিনিসগুলো মেনটেন করা, এবং এখানে বেশি সাহসও দেখানো যাবে না, আবার বেশি ভয় পাওয়া যাবে না, দুটো কাজ করলে আমরা এই জায়গা থেকে আমরা
সেফ থাকতে
পারবো।
অলরাইট, এবং ডেফিনেটলি মানে প্রথম যে এক্সপিরিয়েন্সটা আমি শুনছিলাম, মানে আমার শোনা এখন পর্যন্ত মনে হয় জিন রিলেটেড সবচেয়ে উইয়ার্ড একটা ঘটনা। সো সায়েন্স রিলেটেড ব্যবসা নিয়ে আসলে যারা ঘাটাঘাটি করেন, সো সেরকম একজন ব্যক্তি আমাদের সাথে আছেন, তিনি পেশায় একজন শিক্ষক, এবং তিনি নিজেই যেটা বলছিলেন যে সায়েন্সের টিচার তিনি, বাট প্রথম ঘটনা যেটা তিনি সেটা দেখার পর, স্বচক্ষে দেখার পর কিছুটা তার ভিতর রিয়েলাইজেশন আসে যে না সামথিং কিছু একটা আমাদের চারপাশে থাকে যেগুলো আমাদের কিছু কিছু ভুলের কারণেই আসলে আমাদের মধ্যে এসে পড়ে, তিনি লাস্টে যে কথাটা বলছিলেন। এবং কেমন লাগলো স্টোরিটা ডেফিনেটলি জানাবেন আরিফ ভাইয়ের, প্রথম ঘটনাটা কেমন লাগলো, জে এফ এম স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর আপনার যে কোনো প্রশ্ন কিংবা মতামত লিখে পাঠিয়ে দেবেন 6969 নম্বরে। চলছে ভূত স্টুডিও লিখে ফেলতে পারেন কথাবার্তাগুলো। একই সাথে আগামী পর্বে যদি আপনি আসতে চান, তার জন্য RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন এবং প্রফেশন আর পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। আবার বলছি, আগামী সপ্তাহে যদি আপনি আসতে চান, তার জন্য লিখতেই হবে আপনাকে RBS, তারপর নাম, লোকেশন এবং প্রফেশন আর পাঠাবেন 6969 নম্বরে। ইউনা বলছিলেন ভালো লাগলো, ঘটনাটা আরো বেশি ভালো লাগবে এবং আরো বেশ কিছু ঘটনা শুনবো। ডেফিনেটলি আরো বেশ কিছু ঘটনা রয়েছে আরিফ ভাইয়ের কাছে, এবং ডেফিনেটলি সেই ঘটনাগুলো কেমন লাগে সেই কথাবার্তাগুলো আপনি জানাবেন। নাম্বারটা কিন্তু 6969। একই সাথে ফেসবুকেও আছি আমরা কানেক্টেড, facebook.com/jagofm। আর রুকসানা তিনি শুনছেন যাত্রাবাড়ি থেকে, এই মুহূর্তে ভালো লাগে, সো ভালো মন্দ সবগুলো ফিডব্যাকই জানাবেন, নাম্বারটা 6969। সো আরিফ ভাইয়ের কাছে আমরা আবারও যাবো, তার সেকেন্ড ডাইরেক্টের স্টোরি আমরা শুনবো।
এখন আমি যে ঘটনা করবো সেটা আমার নিজের সাথে ঘটে,
কতদিন আগে প্রায়,
এটা ঘটছিল 2002, তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি। তো সেই সময় একটা ছোট্ট ঘটনা, কিন্তু ঘটনাটা যখন ঘটে তখন আমি কিন্তু সরাসরি বুঝি নাই যে এটা কোনো প্যারানর্মাল কোনো ঘটনা বা কোনো একটা জিনের ঘটনা বা কোনো এ ধরনের কিছু। আমি আমাদের গ্রাম থেকে একটু দূরে, আমাদের গ্রামের পরে একটু ফাঁকা, তারপরে একটা বিল পার হওয়ার পরে আর একটা গ্রাম, সেই গ্রামে আমি সন্ধ্যা আর পর সেখানে একটু খেলাধুলা করে ক্যারাম খেলে তারপরে আমি আসতেছিলাম। বেশি রাত হয়নি, রাত 8টা, তো রাত 8টার দিকে আমি আসতেছি, অ্যাজ ইউজুয়াল আসতেছি। কিন্তু এখানে আমাদের আসার রাস্তায় বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো আসলে আমি শুনে আসছি সবসময় যে এই জায়গাগুলো ভুতুড়ে। যেমন একটা পুকুর পড়ে, সেই পুকুরটা অনেক আগে অনেক আগের কিছু ঘটনা আছে পুকুরে, দেখা যাচ্ছে যে ওই পুকুরে অনেক কিছু মানে হারিয়ে যেত, বাচ্চা ডুবে যেত, এই ধরনের কিছু ঘটনা আমরা সেই সময় আমাদের সময় আর দেখি নাই, আগে থেকে শুনে আসছি। তো সেই একটা জায়গা খারাপ আছে। আরেকটা হচ্ছে ওখানে হিন্দুদের যে মাদারের ভিটা বলে, ওখানে মাদারের গান টান হতো এরকম একটা কিছু, তো ওইখানেও একটু ভয় রেখে গেছে। তো আমি একটু বলে রাখি, আমি বা আমার আমার ফ্যামিলির পুরুষ সদস্য কেউই আসলে জিন ভূত আছে এটা সবাই বিশ্বাস করে, কিন্তু দেখছেও আমার দাদা বা বাবা চাচারা, কিন্তু আসলে ওই অর্থ ওই রকম ভাবে তারা ভয় পায় না, সেই জিনিসটা কিন্তু আমার ভিতরে ছিল বা আমার ভিতরে সেটা আছে যে যদি এসে যায়, আমার দাদা সবসময় বলে যদি সামনে এসে যায় তখন কিন্তু তুমি ভয় পাবা না, তাকে সুন্দরভাবে তার জায়গা
ঢেল দিতে হবে,
হ্যাঁ তাকে যেতে দিবে, দেখবে তোমাকে কিছু করতে পারবে না। তো সেটাই আমি সবসময় ই করতাম, আমি ওইভাবে ওই অর্থে ভয় পেতাম না। তো আমি এই আমাদের বাসার ঠিক কাছে আসার সময় একটা তেঁতুল গাছ ছিল, বড় তেঁতুল গাছ, এবং এই তেঁতুল গাছটাকে নিয়েও কাহিনী অনেক আছে এবং প্রচলিত যে এই তেঁতুল গাছে অনেক কিছু থাকে। ঠিক তেঁতুল গাছটার পাশে মানে গ্রামের রাস্তা চিকন রাস্তা, তো তেঁতুল গাছটার পাশে রাস্তার পাশে দেখলাম যে আমাদের মানে গরু আছে, সেই গরু আমাদের গরু, আমি দেখলাম যে আমাদের গরু যেটা যেটা একটু মানে আছে না, কিছু গরু আছে দেখাচ্ছে যে ই করে সার, যেগুলো যেগুলো হচ্ছে যে সহজে তার কাছে অনেকে যেতে পারে না, এরকম একটা গরু ছিল। তো সেই গরুটা সাদা গরু, সেই গরুটা রাস্তার পাশে কোলা গাছ ছিল, কোলা গাছগুলো খাচ্ছে ওখানে, ওই যে বিভিন্ন শাকসবজির ওই যে কি বলে ওকে আমাদের ইয়েতে বলে জাংলা করে দেয় আর কি, মাচাল মাচাল করে দেয়। তো এই মাচালের উপরে ওই ইগুলা ছিল, ওই শাকসবজির গাছগুলো সে মানে এমন ভাবে খাচ্ছে, দুমড়ে মুচড়ে খাচ্ছে, শব্দগুলো হচ্ছে অনেক অনেক মানে খাচ্ছে যে সে শুধু খেয়েই যাচ্ছে। আমি শব্দটা শুনতে পাচ্ছি যে আমি তা গরুর অনেকটুক আগে থেকে শব্দ শুনতে পাচ্ছি যে কিছু একটা ওখানে খাচ্ছে। তারপরে কাছে এসে দেখলাম গরু, এবং গরু দেখলাম যে আমাদের গরু, আমি মানে গেস করলাম যে এটা আমাদেরই গরু, কারণ আমি শিওর যে গরুটা আমাদের গরুর মতোই, তো আমাদের গরু। এখন আমি ওই গরুটার পিছনে বা ওই গরুটাকে তাড়ানোর কোন চেষ্টা করলাম না, এই কারণে যে গরুটার কাছে আমি যাওয়ার মতো সাহসই পাই না, ওই গরুটাকে রাখালেই টাইটেল পরে। তো ওই গরুটাকে ওখানে দেখে আমি যখন ওই গরুটা পাস করে চলে আসলাম, চলে আসলাম তখনও আমি কিন্তু শব্দ শুনতে পাচ্ছি যে খাওয়ার শব্দ, এবং যে পরিমাণ খাচ্ছে যদি আমি মানে মনে হচ্ছে যে ওখানে আর কিছু অবশিষ্ট থাকার মতো না, কোলা গাছের যে ছোট ছোট গাছগুলো সেগুলো তো খাচ্ছেই, মনে হচ্ছে সব টেনে ছিঁড়ে ফেলছে এরকম শব্দ। বাসায় গেলাম, বাসায় গিয়ে আমাদের যে মানে মানে কিষাণ যেটা সেটা এই যে আমাদের বয়সী ছিল, তো ওকে বললাম যে তুমি মানে ই করো না কেন, গরুটাকে বাঁধো নাই, গরু আবার ছুটে পড়ে, মাঝে মাঝে কিন্তু গরু আমারটা ছুটে যায়, তো তুমি মনে হয় ঠিক মতো বাঁধো নাই। তো ও বললো যে না আমি বেঁধে আসলাম একটু আগে, তো আমি বললাম আবার চেক করো, আবার চেক করো বললাম, আর আমার বড় ভাইকে বললাম, বড় ভাই আর সে দুজনে গিয়ে চেক করে দেখে হ্যাঁ গরু আছে, তাহলে এটা কার গরু। এই ঠিক আছে, সময় মোটামুটি পার হয়েছে, মোটামুটি 10-15 মিনিট চলে গেছে এইগুলো দেখা দিয়ে করতে। তারপরে তখন তিনজনেই আবার গিয়েছি, এই তিনজন আমার বড় ভাই আমি আর হচ্ছে যে ওই কিষাণটা, যে জায়গায় গরুটা ছিল আমি বলছি দাবি করছি যেখানে গরু ছিল সবকিছু খেয়ে ফেলছে। তো তিনজনে যাওয়ার পরে কি বলবো মানে আমি এত মানে আশ্চর্য হয়েছি যে ওখানে যে গরু চলে যাওয়ার রাস্তা আছে, হ্যাঁ 15 মিনিটে গরু চলে যেতে পারে, অনেকগুলো চলে যেতে পারে, কিন্তু সে যে খাইছে আমি দেখলাম সেগুলো তো ওখানে থাকবে, তার চিহ্ন তো ওখানে থাকবে, কিছু নাই কিছু মানে আমি যে দেখলাম যে মানে ওই মাথালে যে সবজির ই করা দেওয়া আছে ওগুলো তো ভেঙে ফেলছিল আমি দেখলাম, মানে আমার আমার কাছে যা মনে হলো যে টেনে সব নামিয়ে ফেলছে, কলো গাছগুলো সব খেয়ে একদম শেষ করে ফেলছে। তো কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে কোনো একটা কিছু নড়ে নেই, লাইট নিয়ে দেখা হলো যে কোনো কিচ্ছু হয় নাই, তখন তো আমার বড় ভাই বুঝতে পারছে যে ঘটনা কি। তো এখান থেকে আসার পরে আমাকে ওখান থেকে বড় ভাই বলে চলো চলে যাই, পরে নিয়ে আসার পরে পরে আমি আমাকে আমার বাবা বলল, সবাই আরো বলল বয়োজ্যেষ্ঠ যারা ছিল, যে তুমি যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তুমি যদি ওই গরুর পিছনে যাইতা ধরতে যাইতে তাহলে সমস্যাটা হতো, কারণ আমাদের গ্রামে গ্রামে এই ধরনের জিনের কিছু প্রকার পেত আছে, এই জিনটার মানে জিন কিন্তু সব জিন কিন্তু সব ধরনের রূপ নিতে পারে না, আমার যা এতদিন আমি যা বুঝছি কিছু কিছু জিন দেখা যাচ্ছে যে এই ধরনের জিনকে বলা হয় আমাদের দেশের ভাষায় গোদান বলা হয়। তো এরা কি করে, এই গরু সাজে বিভিন্ন গৃহপালিত পশু এরকম সাজে এবং এই এই ধরনের রূপ নেয়। নেওয়ার পর বলে যে তুমি যদি গরুকে ই করতে যেতে হয় ওখানে গরু তোমাকে মানে ইয়ে করে ফেলতো, কিংবা গরু আস্তে আস্তে ওই যে তোমার ওই পুকুরের দিকে কিংবা ওই যে মোরা ই আছে মাদারের ই আছে ওইদিকে তোমাকে আস্তে আস্তে চোরার ভিতরে নিয়ে যেত, বিলের ভিতরে নিয়ে যেত, একটা সময় তুমি ভয় পেয়ে হোক আর সেই তোমাকে ই করে হোক তোমাকে মেরে ফেলতো। যাই হোক, এই যে একটা এক্সপিরিয়েন্স বললাম আমি, কিন্তু ওই সময় ফিল করি নাই যে এটা একটা ভৌতিক কিছু,
একদমই অদ্ভুত এটা কথা।
ওই সময় আমি ফিল করি নাই, একদমও ফিল করি নাই যে এটা হলো ভৌতিক কিছু, কিন্তু আমি কিন্তু পরবর্তীতে যখন দেখছি তখন কিন্তু আমার ভিতরে ভয়টা আসছে যদি এটা হতো তাহলে কি হতো হয়তো আমার সাথে। এবং এটা এর জন্য আমি যেহেতু এরকম আরো কিছু ফেস করছি, এরকম অনেক ঘটনা আমার সাথে ঘটছে যা আমি ঘটার পরে বুঝছি, যার জন্য আমাকে অনেক কবিরাজ বা অনেকই যখন দেখছে বা ই করছে বলছে যে যে আমার উপরে নাকি তার মানে জিনের একটা রাগ বা ই আছে, কিন্তু যে কোনো কারণে আমার কাছে সরাসরি তারা ই করতে পারে না, আমাকে সরাসরি তারা ই করতে পারে না, আমি যে সরাসরি যে আমাকে একবার ই করে ফেলবে আমাকে অ্যাটাক করবে এরকম করতে পারে না, কিন্তু আমার উপরে তার একটা ই আছে, তার একটা ই কিন্তু আমি সাভারে এসেও যখন আমি সাভারে কিছুদিন থাকলাম তখনও কিন্তু এরকম একটা ই পাইছি, তখনও কিন্তু একটা কবিতা এরকম বলছে যে আপনার উপরে রাগ আছে।
তো যাই রাগটা কেন,
রাগটা কেন আমি এই জন্য হয়তো বা হতে পারে যে আমি ভয় পাই না, তাহলে রাগটা কেন বলতে গেলে এখানে আরেকটা ঘটনা আছে, সেই ঘটনাটা অনেক বড়, মানে সেটা হলো
সেই ঘটনাটায় আমরা আসব, সেই ঘটনাটা আমরা শুনবো। বাট যেহেতু একটা ঘটনা শুনলাম এবং আমার কাছে ঘটনাটা বেশ অদ্ভুত লাগলো, একটা গরু ডেফিনেটলি গৃহপালিত প্রাণী এবং ওর দায়িত্ব হচ্ছে খাওয়া দাওয়া করা, বাট সেই খাওয়াটা যদি অস্বাভাবিক হয়ে যায়, অস্বাভাবিক মাত্রায় হয়ে যায়, আপনি যখন আপনার আরো দুজন মানুষকে নিয়ে আসলেন সেই কলা গাছ বা মাছা যেটা সে সব ঠিকঠাক,
সব ঠিকঠাক কোনো কিছুরই ওই জায়গায় যে একটু নড়াচড়া হয়েছে তা হয়নি। হ্যাঁ আমি তো বলেই নিয়েছি যদি গরু ওখান থেকে চলে যাওয়ার মতো সময় ছিল, যথেষ্ট সময় ছিল হয়তো গরু চলে যেতে পারত,
বাট
সেখানে তো কিন্তু কিছু থাকবে,
তার যে ডিজাস্টারটা ছিল সেটা কিছুটা পরে থাকবে একদমই। সো এই ব্যাপারটা যথেষ্ট অদ্ভুত এবং প্রথমবার আমরা শুনলাম ভূত স্টুডিওতে গরু নিয়ে এরকম একটা অদ্ভুত একটা ঘটনা। গরু বেসিক্যালি আমরা ঢাকা শহরে যারা থাকি দেখা যায় যে কোরবানির যে মৌসুমটা সেই সময়টায় শুধুমাত্র দেখা যায়, বাট ঢাকার বাইরে যে গ্রাম বলি বা মফস্বল বলি সেই জায়গাগুলো প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় যে দুটো চারটে তিনটে করে গরু থাকে, তো সেই জায়গায় গরু দেখাটা কিন্তু স্বাভাবিক। বাট গরুর এই ধরনের অদ্ভুত একটা ব্যাপার স্যাপার মানে এই জিনিসটা আসলে মেনে নেওয়াটা ভেরি ভেরি টাফ। বাট যেটা আমরা শুনছিলাম আসলে যেই অদ্ভুত গরুর যে ফেস যেটাকে তিনি দেখেছিলেন গরু মনে করছিলেন সেটা হয়তো বা গরু ছিল না, হয়তো বা অন্য একটা কিছু ছিল হতেই পারে, এবং একের পর এক এভাবে করে অদ্ভুত কিছু ঘটনা আমরা শোনাবো। তো কেমন লাগলো লাস্ট ঘটনাটা আরিফ ভাই অবশ্যই জানি ফেলবেন 6969 নাম্বারে। চলছে ইন দ্য মিন টাইম ভূ স্টুডিও, আর ভূ স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ ঝালসে আনাচুর্য, প্রাণে সাহস যোগায়, প্রাণের সাহস নিয়ে পুরোটা সময় থাকবেন জাগো এফএম 94.4 এ, কারণ চলছে কিন্তু ভূ স্টুডিও। এবং চানাচুর আর স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, যার নাম প্রাণ ঝালসে আনাচুর্য, প্রাণে সাহস যোগায়। সো রাত একটা পর্যন্ত প্রাণে প্রচুর সাহস নিয়ে আপনাকে থাকতে হবে, এবং এরকম ঘটনাগুলো যখন আপনি শুনছেন একের পর এক, হয়তো বা আপনি এই মুহূর্তে বেডরুমে আছেন হয়তো বা বাইরে, সো ঘরে কিংবা বাইরে যেখানে আপনি থাকেন না কেন, ভালো নাকি মন্দ কেমনটা লাগছে অবশ্যই জানাবেন। সেই কথাবার্তাগুলো জানাতে হলে JFM স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 6969 নাম্বারে। কিছু কিছু মানুষ অনেকেই লিখছেন, যেমনটা হুমায়রা বলছেন বাসায় একেবারে একা এবং প্রচন্ড রকম ভয় লাগছে, শরীরটা বারবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ওকে, তো যদি আপনার গল্পগুলো শুনতে খুব বেশি মনে হয় যে না আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে স্টপ করে দেওয়াটা বেটার। ইফ ইউ থিংক যে আপনি এনজয় করবেন সেক্ষেত্রে আপনি শুনতে পারেন, ঠিক আছে। একটার আগ মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু থাকবো আজকে ভূত স্টুডিও নিয়ে, আর ভূত স্টুডিও মানে ব্রাচি বাই ব্রাঞ্চ আলোচনাচুর যা প্রাণে সাহস যোগায়। সুনিতা মিন্তি আমরা যেটা করবো তানজিরের কাছে আবারও আমরা যাবো, তানজিরের আরেকটা ঘটনা আমরা শুনবো, তারপর যখন ফিরবো আপনাদের পাঠানো SMS ফেসবুক কমেন্টগুলো পড়বো। তানজির কোন ঘটনাটা শুনছি এখন আমরা,
এখন যে ঘটনা শুনবো সেটা হচ্ছে আমার সাথেই ঘটে যাওয়া ঘটনা
কতদিন আগে।
আমি হচ্ছে ওই যে প্রথম যে ঘটনাটা বললাম না, ওই ঘটনার ছাপটাকে কেন্দ্র করেই আসলে আমার সাথে আরেকটি ঘটে যাওয়া ঘটনা। আর সেটা হচ্ছে আমি তখন হচ্ছে ওই যে সাউন্ডটা হতো না ওখানে, যে ঠকঠকাটা শব্দ হতো আর কি, কেউ একটা মানে পাথর দিয়ে আঘাত করছে ছাদের উপরে অনেক সজোরে রিপিটেডলি করেই যাচ্ছে এরকম একটা সাউন্ড আর কি। তো তখন হচ্ছে আমি এই ব্যাপারটা একদিন হচ্ছে আমি ইভেন তাকে একটু ভমক মানে ইয়ে আর কি মানে আমি জানি না আসলে সে কি আছে সেখানে কি আছে আর কি তো তারপর হচ্ছে আমি তাকে এক ধরনের ধমকি আর কি বলা চলে যে ওখান থেকে জানালা দিয়ে বলছে কে এখানে বা এখানে কে আছো সামনে গেল তো আর পাওয়া যায় না এরকম একটা কিছু একটা বললাম তো বলার পর হচ্ছে আমি সেই রাতে আর কি ঘুমিয়ে যাই পরের দিন রাতে আর কি আর হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ এলাকাতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে লোডশেডিং হয় আর কি বিকজ আমাদের ওই এলাকাটাতে মানে ইলেকট্রিসিটি আসলে খুব একটা বেশি নাই তো এই জন্য আর কি প্রচুর পরিমাণে লোডশেডিং হয় আর ওটা হচ্ছে আর ওটা হচ্ছে প্রত্যন্ত একটা অঞ্চল আর কি আচ্ছা তো তারপরের দিন রাতে আর কি তো হচ্ছে লোডশেডিং হচ্ছিল তো ওই মুহূর্তে তখন রাত প্রায় বারোটা মতো তখন আমি ছাদে যাই অ্যান্ড ছাদে গিয়ে বসে আমি ফেসবুকিং করছিলাম আর কি আবারও অ্যান্ড দেন ওখান থেকে আসার পরে আমি যখন নেমে যাব যখন ইলেকট্রিসিটি আসছে আর কি এরকম কিছু একটা দেখতে পেলাম তখন আমি যখন নেমে যাবো ফোনটা নিয়ে তখন আমি ফোনের ফ্লাশ লাইটটা আবার অন করে আমি যখন সিঁড়ি দিয়ে নামবো আর কি তখন মানে আমি মানে সতর্কতার সাথে যথেষ্ট সতর্কতার সাথে যথেষ্ট সেন্স আছে আমার আমি আমি আসলে অনেক কেয়ারফুলি আসলে আমি সিঁড়ি দিয়ে নামছিলাম মানে এমন অবস্থা আমি মানে মানে কিছু একটা ফিল করলাম আর কি যে সামওয়ান ইজ পুশিং মি আর কি আমাকে মানে কেউ একজন পুশ করলো আর কি এরকম কিছু একটা তো আমি নিজেকে কন্ট্রোল না করতে পারি আমি আসলে একটা সিঁড়ি বাদ দিয়ে আর একটা সিঁড়ি আর কি এরকম ইয়েতে আমার পাতা সজোরে ধাক্কা খায় আর পাতা মানে মুচড়ে যায় আসলে একটা মুচড় লেগে যায় আসে মানে পায়ের মধ্যে আর কি তারপর আমি বাসাতে চলে আসি যথারীতি অ্যান্ড দেন ওখানে যাওয়ার পরে আমি ঘুমানোর চেষ্টা করি তারপর মনে হলো আমি কিন্তু ওই ভূতের যেই মানে ভূত রিলেটেড যে প্রোগ্রাম মানে প্রোগ্রামগুলো আছে আর কি তো এগুলো আমি মোটামুটি ভালো শুনি আর কি কারণ এই ভূত সম্পর্কে আমার অনেক
কিউরিয়াসিটি বেশি
তো হচ্ছে আমি তারপর একটা এপিসোড আর কি ভূত স্টোরির একটা এপিসোড আর কি তখন আমি মানে এরকমটা মনে হলো যে আমি শুনবো আর তারপর আমি এটা শুনি শোনার পরে আমি এটা যখন শেষ হলো তখন প্রায় রাত একটা বিশ মতো বাজে তারপর আমি হচ্ছে এই ঘটনাটা ইয়ে করে আমি তখন মনে হলো যে আমি একটা গান শুনতে পারি আর কি তখন আমি মানে হেডফোনটা কানে লাগিয়ে আমি একটা গান প্লে করলাম তার কিছুক্ষণ পর আমার মনে হলো যে এই গানটা যে চলছে এই গানটা তো আমার ফোনে নেই
আচ্ছা
এই গানটা আমার ফোনে নেই আমার মোবাইল ফোনে ছিল না আসলে মানে আমি মানে তখন মনে হচ্ছে আর কি যখন আমি গানটা যখন মানে প্লে করে আর কি মানে ফার্স্ট টাইম আর কি আর তখন আমি গানটা শুনি ইউজুয়ালি শুনছিলাম আর কি তো পরবর্তী মনে হলো যে এই গানটা তো আমার এই ফোনে নেই আমার ফোন ইউজুয়ালি দুইটা তো হচ্ছে আমার ওই ওই ফোনটার গান আর কি তো পরবর্তীতে আমি এটা চেক করার জন্য আমি হেডফোনটা খুলে ফেলি যে আসলে কি হচ্ছে তো হেডফোনটা খুলে ফেলার পরও আমার ফোনে কোনো গান পাচ্ছে না অথচ আমার হেডফোনের মধ্যে আর কি মানে মানে এরকম একটা সাউন্ড আর কি আমি শুনতে পাচ্ছি না তো এটা আসলে আমি খুব একটা সিরিয়াসলি নেই কারণ একটা হ্যালোসিনেট হতে বা হ্যালোসিনেশন হতেই পারে আসলে এটা স্বাভাবিক পরবর্তীতে আমি হচ্ছে আমার ভ্রমটা কাটানোর জন্য আর কি আমি হচ্ছে আমি ইয়াতে বেসিনে চলে যাই দেন ওখানে ফেস ওয়াশ করার পর হাত মুখ ধুয়ে আসার পর আমি আবার রুমে আসি আসার পর ঘুমানোর চেষ্টা করি তখন হচ্ছে আমি মানে আমার বালিশের পেছনে আর কি আমি হাত দিয়ে আমি এরকম ঘুমাচ্ছিলাম ওই মুহূর্তে আমার খানিকক্ষণ পর আর কি পাঁচ থেকে সাত মিনিট পর আর কি আমার মনে হলো কেউ জানি আমার হাতের উপরে হাত দিয়ে আছে মানে আমার হাতের উপরে কিছু একটা টাচ পড়ে আছে আর কি আমার হাতের উপরে কিছু একটা পড়ে আছে এরকম কিছু একটা মনে হলো আর কি তারপর হচ্ছে আমি মানে হঠাৎ করে উঠে আমি গা ঝাড়া দিয়ে উঠে হাত সরিয়ে নিয়ে এসে তারপর পিছনের দিকে দেখে তাকিয়ে দেখি যে কিছুই নেই আসলে ওখানে
একদমই
কিছুই নেই তারপর হচ্ছে আমি আবার ঘুমানোর চেষ্টা করি ব্যাপারটাকেও আসলে সেভাবে নিইনি আমি তারপর হচ্ছে আমার কেন জানি মনে হলো যে আমার মানে আমার বারান্দা আর কি আমার আমার রুম আর কি রুমের সাথে বারান্দা তো বারান্দাতে কিছু মানে কিছু একটা প্রেজেন্স আর কি ওখানে আমি টের পেলাম আর কি এরকম মনে হলো যে আসলে ওখানে কেউ একজন আছে আর কি হেঁটে বেড়াচ্ছে এরকম কিছুটা মনে হলো আর কি তো তারপর আমি আবার ব্যাপারটাকে চেক করার জন্য যে আসলে কি হচ্ছে আমার সাথে তারপর আমি হচ্ছে মানে আমার রুমের লাইটটা অন করি অ্যান্ড দেন বারান্দাতে চলে যাই দেন ওখানে যাওয়ার পর আসলে আমি কিছুই দেখি না আসলে তারপর হচ্ছে আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম আর কি তারপর মানে মানে এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে আমি যখন ওখানে যাচ্ছি ওখানে কিছুই নাই অথচ আমি যখন আবার ঘুমাতে চলে আসি তখন আবার এই ধরনের কিছু একটা মানে সাউন্ড আমি শুনতে পাচ্ছি ওখানে কেউ একটা হাঁটা মানে হাঁটাচলা করছে বা ওখানে কিছু একটা প্রেজেন্স আছে আর কি এরকম আমার মানে এরকম মনে হচ্ছিল আর কি তো সে রাতে আর কোনো কিছু ঘটেনি আমি ঘুমিয়ে যাই তারপর সকালবেলাতে এই ঘটনাটা আমি আমার আব্বু আম্মু তারপর আরো সবার সাথে যখন শেয়ার করি তখন তারা একটা হুজুরের সহায়তা নেন দেন এই ব্যাপারটা জানতে পারেন যে আসলে ওই যে আমি যে গালিটা দিলাম না ওই যে মানে ইয়েটা বকাটা দিলাম না যে
যে মানে উপরে যেই ছিল আমি জানি না আসলে কে ছিল, আমি যে পকাটা দিলাম আর কি, তো ওটা অবশ্যই একটা স্পিরিট আর কি, একটা জিন ছিল আর কি, বা একটা প্রেতাত্ম ছিল আর কি, মানে হুজুরের মতে। তো উনি তারপরে বলেন আর কি যে আপনার ছেলে এভাবে বকা টকা দিয়েছেন, তো এই জন্য আর কি মূলত তার ক্ষতি করার জন্য এরকম কিছু একটা। তারপর পরবর্তীতে আমাকে একটা তাবিজ দিয়ে দেন উনি, তো তারপর থেকে আমি আমার কোন সমস্যাটা
এখন পর্যন্ত কোয়াইট ওকে।
জি কোয়াইট ওকে।
ওকে, দ্যাটস ওয়াই যেটা সবসময় আমরা বলি যে এই ব্যবসা ব্যাপারগুলো নিয়ে নাড়াচাড়া না করাটা বেটার, যতটা সম্ভব নিজেকে সেফ রাখাটা উচিত। আদারওয়াইজ মানে এমন একটা কিছু আপনার সাথে ঘটতে পারে যে এই ব্যাপারটার জন্য আপনি একদমই প্রস্তুত না, কিংবা যেটা এফোর্ড করার মতো সবার ক্ষেত্রে আসলে অ্যাবিলিটিটা থাকে না। Anyways, studio is on, এবং একদমই লাস্ট আওয়ার, একদমই লাস্টের দিকে আমরা ঘুরতে সময়টা বলছি 12:35 ইন দ্য মিন টাইম। সো একটা শর্ট ব্রেক নিবো আমরা, ব্রেক থেকে যখন ফিরবো আপনাদের পাঠানো টেক্সট গুলো পড়বো এবং ফেসবুক কমেন্টস প্লাস আরো বেশ কিছু ঘটনা ওয়েট করছে। সো স্টে টিউন উইথ 94.4 FM চলছে ইন দ্য মিন টাইম ভূ স্টুডিও, আর ভূ স্টুডিও মানে ব্রট টু ইউ বাই প্রাণ ঝলঝানা চর্যা, প্রাণে সাহস যোগায়। That's right, and welcome back once again. এবং চলছে কিন্তু ভূ স্টুডিও, আর ভূ স্টুডিও মানে ব্রাচ্চু ভাই প্রাণ ঝাল চানাচুর যা প্রাণে সাহস যোগায়। চানাচুর আর স্পাইসি মশলার বারদাং একটা ম্যাচ ফেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে যোগায় সাহস, যার নাম প্রাণ ঝাল চানাচুর যা প্রাণে সাহস যোগায়। সো এক এক করে প্রাণে সাহস যোগিয়ে যারা ছিলেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ, পুরোটা সময় এভাবে করে আপনি থাকবেন। এবং ইন দ্য মিন টাইম যেটা করবো সেটা হচ্ছে আবারও আজকের একদম থার্ড গেস্ট যিনি রয়েছেন আরিফ ভাই, তার কাছে আমরা যাব, তার নেক্সট ঘটনাটা আমরা শুনবো এখন এই মুহূর্তে।
ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ। এখন আমি যেটা বলবো, যেহেতু আপনি একটা প্রশ্ন করেছেন কেন এত রাগ, তো সেই ধরনের একটা মানে আমি ঘটনা, সেই ঘটনা থেকে আমি বুঝছি যে ওই জায়গা থেকে আমার উপরে আসলে রাগ আছে তাদের, তাদের কিন্তু আসলে একটা রাগ আছে সেটা আমি বুঝছি যখন সেই সময় তার সমসাময়িক সময়ে আমি মানে যে ঘটনাটা আগে বললাম, জাস্ট আগে বললাম, তার কিছু ওই সময় ওই বছরের শেষের দিকে আমাদের এলাকার একটা ছোট ভাই ক্লাস সিক্সে পড়ে, তো একদিন হলো কি দুপুরবেলা সে স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার আগে গ্রামে যেটা হয় তাই সে ওই যে জমিতে খাবার, জমিতে লোক ওই যে ধান লাগাচ্ছে সেখানে খাবার দিতে গেছে, তো সেখানে খাবার দিয়ে আসার সময় সে একটা আম গাছ পড়ে, সে আম গাছের নিচে দেখে একটা আম পড়ে রয়েছে, তো আম যখন পড়ে রয়েছে সে আমটা স্বভাবতই যেহেতু ছোট ছেলে সে আমটা নিছে এবং নিয়ে ওখানে সে আমটা না ধুয়ে বা না কোনো কিছু করে ছাড়াই সে কি খাওয়া খেয়ে ফেলছে আমটা। যখন আমটা খাইছে বাসায় চলে আসছে, বাসায় চলে আসার পর সে তার ভিতরে অ্যাবনর্মালিটি শো করছে, যেমন সে রেগে যাচ্ছে আর সে দেখা যাচ্ছে যে আবার কান্না করতেছে, হাসতেছে, এবং সে যেটা করতেছে একটা অদ্ভুত যেটা জিনিস সেটা হলো সে কিন্তু সেই সময় আরবি জানে না, কোন
একদমই জানে
আরবিক ল্যাঙ্গুয়েজ সে জানে না, ইভেন যতদূর মনে পড়ে হয়তোবা সে ওই অক্ষরগুলোও চিনে না, বাট এটা ঘটার পরে তার মুখ দিয়ে সে শুধু এই সুরাগুলো বলছে, এবং শুধু তাই বলছে না, সে কোরআন শরীফ চেয়ে নিছে একটা পর্যায়ে, সে কোরআন শরীফ গুলো কোরআন শরীফের যে সুরাটা পড়ছে মানে সে সুরাটা সে যখন বের করছে ঠিক ওটাই বের হচ্ছে, এবং সে মুখস্থ বলছে, সে কিন্তু আরবি আরবিক ল্যাঙ্গুয়েজ সে জানে না, বাট সে কিন্তু বলতেছে পড়তেছে
একদম মুখস্থ,
একদম মুখস্থ বলতেছে, এবং তার মানে এই 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 এটা করার পরে দুইটা মানে ওই গ্রামে একটা ছিল, এই গ্রামে যে একটা কবিরা ছিল এবং আরেকজন আবার আরেকটা দূরের গ্রামের একটা কবিরা নিয়ে আসছে, এখন দুই কবিরা আসার পরে যেটা ঘটছে যে যেটা স্বভাবতই গ্রামের কবিরাজ থেকে রেখে ওটাকে বলছে ভাই তাহলে আপনি চলে যান ইনি দেখো, ওকে তো দেন, তারপর এই কবিরাজ তার ইয়ে মতো সে চেষ্টা করে, এবং চেষ্টা করার পরে নেমে যায়, নেমে যাওয়ার পরে আবার সে উঠে, একদিন দুদিন ভালো থাকে, আবার এবার প্রায় এক মাস মানে আমি যে সঙ্গে বলছি যে এক মাসের মতো সে এভাবে সাবার করে বাচ্চাটা, এবং সে খায় না চিকন হয়ে যায়, এবং সে তা যেটা দেখছি এই গ্রামে একটা হলস তলস কাণ্ড কিন্তু ঘটে যায়, কিরকম সে এই জিনটা কি করে তার মুখ দিয়ে যখন সে ভর করে তখন সে কে কি করছে তার সামনে যদি কেউ যায় তার প্রকৃতি সম্বন্ধে সে বলে দেয়, বলে যে তুমি, তোমার তো দেখা আছে যে নজর খারাপ, তুমি ভালো মানুষ না, তুমি মহিলাদের দিকে অন্যভাবে তাকাও, এরকম কিছু। তারপরে কে কার কাছে মানে কে কার কোনো কিছু চুরি করে গ্রামে, যেরকম কে কার কিছু চুরি করছে, এগুলো সে বলা শুরু করে। তো একটা এই পরিস্থিতি তৈরি হয়। তারপর ওই কবিরাজ তখন এই কবিরাজটা বুঝতে পারে যে আসলে আমি যেটা করতেছি আমার এই কাজটাকে কেউ আবার উঠা দিচ্ছে, মানে আমার এটাকে রহিত করে দিচ্ছে। পরে ওই কবিরাজের কাছে যখন যাওয়া হয় ওকে বলা হয় যে ছেলেটা তো বাঁচতেছে না, এভাবে দীর্ঘদিন যদি এভাবে থাকে সে তো মারা যাবে। সে এমনও শক্তি তার কাছে দেখা যায়, সে একটা যে আমাদের দেশে ওদের বাসায় খাট ছিল না, চৌকি বলে, ওটাকে জাগায় হাত দিয়ে। এবং ওই ওই অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার মানে এর কোনো কবিরাজ জিজ্ঞাসা করে নাই, জাস্ট আমার হলো সম্পর্কে খালু হয় সে জিজ্ঞাসা করছিল, উনিও একটা হাজি মানুষ, তিনি উনি বলছিলেন যে তোমাদের তোমরা যে এবার মানুষের বাচ্চা ছোট বাচ্চাকে যে কষ্ট দিচ্ছ, যে ছোট বাচ্চা তোমরা তো যে সুলেমান নবীর সঙ্গে তোমাদের কি কন্ট্যাক্ট ছিল বা কি কথা দিছিলে তোমরা, তো বলছে যে মানুষের কোনো ক্ষতি করবো না, তো তুমি যে এই বাচ্চাকে ধরছো আর কোনো কথা বলে না। তো তার এই যে জিনিসগুলো এত হয়তো মনে করতে পারে যে এটা কেমন, যে সে কোরআন শরীফ পড়তেছে বা আরবি পড়তেছে, এটা আসলে অনেকের বিশ্বাসযোগ্য হবে না, যদি আমি না দেখতাম আমি হয়তো বিশ্বাস করতাম না।
খুবই অদ্ভুত ব্যাপার ওই সময়টা, সে ওই আরবি যে বর্ণমালা গুলো সেটা সে পরিচিত না,
সে তো জেনারেল লাইনে পড়ে, খুব সে আরবিক ল্যাঙ্গুয়েজ তো তার জানার কথাই না। তো তারপর ওই কবিরাজ আসার পরে ওই কবিরাজ বলে যে আচ্ছা ঠিক আছে আমি আর কিছু করবো না, ওর কাছে সব লোকজন যাওয়া হয়, গ্রামের ওই গ্রামের লোকজনকে নিয়ে যাওয়া হয় যে সে এটা করতেছে। পরে সে বলে যে ঠিক আছে এটা ওকে সারাতে পারে, গ্রামের ওইকে দিয়ে সারান, সমস্যা নেই। তো আমি সংক্ষেপে করছি এই জন্যে, আরো অনেক ঘটনা প্রায় মাসব্যাপী এটা থাকে 25-26 দিনের মতো। লাস্ট দিনে যখন ওই কবিরাজটা যখন ওখান থেকে অনুমতি নিয়ে আসলো যে আর কোনো সমস্যা করবে না, সে মানে আমি মনে হয় বুঝাতে পারছি কিনা, একটা কবিরাজ উঠা দিচ্ছে মানে সারাচ্ছে আর একটা কবিরাজ উঠা দিচ্ছে, এই যে তাদের মধ্যে একটা রেশারেশির জন্য, তো বাচ্চাটা কিন্তু সাফার করছে। তো তারপর শেষ দিনে আমি জাস্ট বোঝাবো যে বাসাটা চারিদিকে ঘুরানো বাসা, তো বাসার একটা ওই বাসার একটা রুমের দরজার এই দরজার সামনে তাকে বসানো হয়েছে আর চারিদিকে মানুষ উঠানে বসছে, আর তাদের বাসা এন্ট্রি করার যে দরজা সেই দরজাটা ওই যে ওইখান থেকে সে যেখানে বসেছে রুমের ভিতরে সেইখান থেকে কিন্তু ওই দরজায় কেউ এন্ট্রি করলে এই ছেলের দেখার কথা না, দেখতে পাবে না।
ওকে,
মানে যে জায়গায় সে বসে আছে তাকে বসানো হয়েছে এই জায়গায় কেউ যদি ওই বাসায় প্রবেশ করে প্রথম তাকে কিন্তু দেখতে পাবে না, কোনোভাবে দেখা সম্ভব না একটা মানুষের পক্ষে। তো ওই বাসায় ওই যখন ওই ওই সময়টায় আমি গেট দিয়ে ঢুকতেছি, আমি গেট দিয়ে ঢুকতেছি আর ওই সময় মানে এই কবিরাজটা ওকে বলছে যে তুমি যাও, কেন যাবে না, কি করলে যাবে, তখন ও বলছে যে আমি যেতে পারি, এর আগে অনেক কিছু হয়েছে হয়তো আরো অনেক সময় ধরে বলছে যায় নাই, তো বলছে আমি যেতে পারি, আমার নাম নিয়ে আমার বাবার নাম নিয়ে আমার নাম নিয়ে বলছে যে ওর গলায় একটা তাবিজ আছে এবং ওই তাবিজে আমার মানে ওর ভাষায় যেটা আমার বোনকে রাখা আছে, বেঁধে রাখা আছে
তাবিজে,
রাইট। তো বলছে যে ওর গোলায় একটা তাবিজ আছে এবং ওই তাবিজে আমার বোনকে বাধা আছে, ওইটা এই তাবিজটা আমাকে দিলে দেন আমি যাবো, তাছাড়া যাবো না। এর মধ্যে আমি প্রবেশ করছি ওই মানুষের ভিতরে, আমি আসলাম, আসার পর এখন কবিরাজ বা আরো মানুষ বলছে, কেউ বলছে যে কবি এটা দিয়ে দাও, বাচ্চা যেহেতু এত সাফার করছে এত কষ্ট পাচ্ছে দিয়ে দাও, আবার কেউ আমার পক্ষে এসে যদি দিয়ে দাও তাহলে তোমার যদি ক্ষতি হয়, এই যে এটাই। তখন আমারও কেন জানি মনে হলো যে আমি দিব না। এখন এই একটু বলি যে এই তাবিজটা আমি কোথায় দিয়েছিলাম, এই তাবিজটা কিন্তু আমি কোনো মানে এইভাবে পাইনি, তাবিজটা দিয়েছিল আমাদের ওই জায়গায়, একটা সময় আমাদের বাসার পাশ দিয়ে রেল লাইন আছে, তো রেল যেহেতু রেল লাইন তো ওই রেল লাইনে তখন একটা পাগল জাস্ট কোথা থেকে আসতে কি আসতে যায় না, তো একটা পাগল সে কি ওই ছোট ছোট যে পাথর থাকে না, ছোট ছোট সাদা এই পাথরগুলো সে খেত,
এই পাথর খেত
এবং তার গায়ে মাটি সব শুয়ে থাকতো এইভাবে। তো ওই লোকের কাছে অনেকেই যায় দেখত, তো আমি যে একসময় গিয়েছিলাম আমরা কয়েকজন মিলে, তো সবার মধ্যে থেকে আমাকে ওর গায়ে থেকে একটা মাটি নিয়ে বলছিল, তখন আমি মানে ওই যে বললাম ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, তখন ফার্স্ট ইয়ার পরের ঘটনা, তো তখন তো একটা কিউরিয়াসিটি, তখন আমাদের একটা সাহস বা একটা অন্যরকম থাকতো, যাওয়ার একটা আগ্রহ কৌতূহল। তো তখন সে জাস্ট মাটি নিয়ে বললো এটা তুই তাবিজ করে রাখিস, ওটা ওই কিউরিয়াসিটিতে কিন্তু রাখছি আমি, ওটা তার গায়ের মাটি থেকে। তো তারপরে ওই তাবিজটা যখন চাইলো তখন আমিও দিই নাই, লোকজন আমার পক্ষে আসলো, কিছু কিছু না দেওয়া যাবে না, যাই দিই নাই, যাই হোক। তারপরে অন্যভাবে ওই যে মরিস নিয়ে তারপরে হাতের কোনোতে বেঁধে ওকে শাস্তি দেওয়ার মাধ্যমে তাকে কিন্তু ওখান থেকে রিমুভ করলো। বাট আমি এই তাবিজটা নিই নাই, আমার গোলায় আছে, কিন্তু জাস্ট তিন চার দিন পরে আমি দেখলাম একদিন তাবিজ আছে আমার গোলায়, শুয়েছি ঘুমাইছি, কিন্তু সকালে উঠে দেখলাম তাবিজটা নেই। তাবিজটা বিছানায় নেই, বিছানায় পড়ে যেতে পারতো বা অন্য কোথাও যেতে পারতো, কোথাও আমি এই তাবিজটা আর পাইনি। সে তাবিজ আর পাই নাই, আর কোনোদিন পাইনি, কিন্তু আমার কোনো ক্ষতি যে হয়ে গেছে বা এরকম কিছু হয়েও নাই। তো তাবিজটা কিভাবে হারাইছে এটা কিন্তু আমার এখনো মানে আমি
না
ওই তাবিজের কোনো ইয়ে হয় না, কিন্তু ওই তাবিজের যে হারানোর জন্য যে আমার কোন একটা ইফেক্ট সরাসরি পড়ছে এরকমও কিন্তু পড়ে নাই। তাবিজটা কিন্তু আমি মিসিং, আমার তাবিজটা মিসিং হয়েছে।
অলরাইট, এবং আরেকটা ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স, এবং শেষ পর্যন্ত তাবিজটা পাওয়া যায়নি। এবং অনেক সময় এটা হয় যে অনেকে যেটা বলেন যে তাবিজের কার্যকারিতা শেষ হয়ে যাওয়ার পর হয়তো বা অটোমেটিক্যালি হারিয়ে যায়, হয়তো আবার অনেকে যেটা বলে যে তাবিজের একটা সময় থাকে, সেই সময় পর অটোমেটিক তাবিজটা চলে যায়। এনিওয়েজ, শেষ ঘটনাটা আমরা শুনবো আরিফ ভাইয়ের কাছে, একদম ছোট্ট একটা ঘটনা দিয়ে আজকের মতো ভূ স্টুডিওটা আমরা শেষ করছি, এবং আরিফ ভাইয়ের লাস্ট ঘটনাটা আমরা শুনছি। তো শেষ ঘটনাটা এখন শুনবো আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে। এনিওয়েজ, ঘুরিতে সময়টা বলছে 12:49 এই মুহূর্তে, একদমই সেটা শর্ট স্টোরি আমরা শুনবো আজকে। তো ঝটপট করে যেটা করবেন, 6916 নাম্বারটা ওপেন, এই নাম্বারে টেক্সট করে ফেলতে পারেন, এবং আজকের মতো এই গল্পটা শুনে বিদায় নিচ্ছি। তো শেষ কোন ঘটনা শুনছি ভাই আমরা?
আচ্ছা, আমি এই ঘটনাটা বলো, 2005 সালে আমি ঢাকায় তখন থাকি, ঢাকায় আসছি, ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকায় আসছি। ঢাকায় আসার পর তো ঢাকা থেকে বাড়ি যাব, বাড়িয়ে গেছি, মানে আমার বাস থেকে নামছি নাটোর শহরে। আমি যে আগেই বলছি যে নাটোর শহর থেকে আমাদের বাসা প্রায় 13 কিলো দূরে, তো 13 কিলো উত্তরে। তো ওখান থেকে আমাদের সিএনজি চলে, আর সেই সময়টা সিএনজিও চলতো, প্লাস আপনার ওই যে লসিমন বা যে শ্যালো চালিত ইঞ্জিন চালিত যে ইটা চলে ওটাও চলত। তো আমি ওখানে নামার পরে, আমি নাটোর শহরে নামার পরে, শহরে নামার পরে ওইখানে দেখলাম যে অনেক বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির পরে আবহাওয়াটা অনেক বেশি শান্ত, এবং কোনো যানবাহন পাচ্ছিলাম না। এই সময় একটা সিএনজি রাজি হয় যাওয়ার জন্য, আরো 3-4 জন লোক ছিল সঙ্গে, কিন্তু তাদের বাসা ছিল আমাদের বাসা থেকে আরো 3 কিলো, মানে যদি আমরা বাই রোডে যাই তাহলে 3-3.5 কিলো, আর পাশাপাশি কিন্তু আমাদের রেল লাইনটাও আছে।
ওকে,
তো এখন নামাই দিবে 3-4 কিলো আগে, তখন রাত বাজে নাটোর শহরে, যখন আমি তখন রাত বাজে 9:30 মতো। এরপরে আমি ওখানে রাজি হলাম যে 3 কিলো আগে যেহেতু নামাই দিবে, ওখানে যা যদি কিছু পাই, ভ্যান ট্যান বা জাতীয় কিছু যদি পাই ওখান থেকে যে চলে যাব। তো তারপরে ওদের সঙ্গে চলে গেলাম, ওই লোকগুলো ওখানে নেমে গেল, আমিও নেমে গেলাম। বৃষ্টি যেহেতু হয়েছে আকাশে, বৃষ্টি আগে হয়ে গেছে, আর তারপরে আকাশটা পরিষ্কার, একটু চাঁদের আলো আছে। এরপরে আমি দেখলাম যে আমি যদি বাইরে, আমি কোনো কিছু পাচ্ছি না, আমি যে যাবো বাড়িতে, আমি কোনো ভ্যান বা
কোনো ট্রান্সপোর্টই নাই,
এই কারণে নাই, কিন্তু স্বাভাবিকভাবে থাকে, কিন্তু অন্যান্য সময় থাকে, কিসের জন্য নাই, যে বৃষ্টিটা হয়েছে সবাই বাসায় চলে গেছে, আর বাসায় যাওয়ার জন্য একেবারে নিস্তব্ধ, একবারে মানে বৃষ্টি হওয়ার পরে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, এবং চাঁদের আলো, মানে কি বলবো, মানে খুবই সুন্দর একটা হওয়া, কিন্তু কোনো মানুষ নেই। তো যখন কোনোভাবে কিছু পেলাম না, আর আমি একটু বলছি যে আমার সাহসটা ছিল, পারিবারিকভাবে সাহসটা ছিল, আর আমি এই সাহসে তখন চিন্তা করলাম যে বাইরে উড়ে গেলে আমাকে বেশি রাস্তা দিতে হবে, আর আমি যদি রেল লাইন দিয়ে যাই তাহলে আমাকে শর্টকাট, মানে রেল লাইনটার রাস্তাটা হবে সোজা হলে তার দূরত্ব দেখা যাচ্ছে 2-2.5 কিলো, এক স্টেশন থেকে আরেক স্টেশন, যেখানে নামাই দিয়েছে সেখানে কিন্তু একটা রেল স্টেশন, তারপরে আমাদের স্টেশন 2-2.5 কিলো দূরে। তো এই এতটুক পথ কিন্তু আমাদের, আমাকে এই রাত তখন মেবি 10:30 এই সময় আমার যেতে হবে। তো আমার যখন আমি যাবো চিন্তা করছি তখন কিন্তু আমার ভিতরে ভয় নাই, কারণ আমি ওই রাস্তায় কিন্তু দেখাচ্ছে যে ওই রাস্তায় এই জন্যই যাওয়া লাগছে যে রাত 12:11 একা বা 2-4 জনে মিলে আমরা কিন্তু রাস্তায় যখন আমরা গ্রামে থাকছি তখন কিন্তু গিয়েছি, সেই সাহসটাকে নিয়েই অনেকদিন পর ঢাকা থেকে যাচ্ছি। তখন অনেক আগে কিন্তু এইভাবে ইউজ টু ছিলাম, আমি ওখান দিয়ে হেঁটে গিয়েছি, মানে এখানে এই গ্রাম ওই রাস্তা দিয়ে এসে কিন্তু আমার আবার নানা বাড়ি, কারণ আমার আশা লাগছে অনেক সময়। তো ওই সাহসটা নিয়েই ছোট একটা ব্যাগ ছিল যাচ্ছি, তো অনেক দূর চলে আসছি, প্রায় মাঝামাঝি রাস্তা,
মানে পরিবেশটা এত ঠান্ডা এত নীরব গ্রামে, আর বৃষ্টি হতে মানে একদম আর বাইরে কেউ নেই, বাইরে কোনো শব্দ নেই। আর এখন যে মাঝরাস্তা আসছি, এতক্ষণ কিন্তু রেল লাইনের পাশ দিয়ে বাড়ি ছিল, এখন রেল লাইনের পাশে প্রায় এই দুই দিকেই প্রায় এক কিলো করে দূরে, মানে বাই রোডটা চলে গেছে দূরে, এদিকে ওদিকে আবার এক দূরে রাস্তা, এদিকে আমি পিছনে ফেলে আসছি এই রাস্তা, সামনে আমার ফাঁকা, পুরো দিকে যদি হিসাব করি প্রায় চারিদিকে রাউন্ড এক কিলো করে দূরে, কোনো বাড়িঘর নেই। ঠিক ওই সময় আমি যাচ্ছি, তো একটা বড় শিমুল গাছের কাছে যখন গেলাম, তখন দেখলাম, আমি জানি যে জায়গাগুলো কিছুটা মানে রেল লাইন কিছুটা ইয়ে হয়, তো আমার কোন সময় এত মানে ভয় ভিতরে কিন্তু আসি নাই, কিন্তু হঠাৎ করে কোনো কিছু দেখার আগেই আমার কাছে কেন যেন ওই সময়টা আমার ওই দিন একটু ভিতরে ভিতরে ভয় আসছিল। ভয় কি, শরীরটা কেমন যেন ভার, আর আমার মনে হচ্ছে মনে মনে ভাবছি যে আমি মনে হয় ডিসিশনটা ঠিক নিই নাই, আমার মনে হয় আসা ঠিক হয়নি। এটা যখন আমার ভিতরে আসলো, কিন্তু আমি তো বুঝতেও দিচ্ছি না বা বুঝতে দেওয়া যাবে না যেটা আমার মনের ভিতরে ছিল, তো এরপরে দেখলাম যে একটা লোক, এটা বলতে গেলে আমার এখন ইয়ে আসতেছে, কারণ আমি এই জিনিসটা জীবনে একটা ভুল করে গেছি, বা ভুল কি বলবো, গল্পটা শেষ, স্টোরিটা শেষ হলে তারপরে বুঝতে পারবেন। একটা লোক দেখলাম শুয়ে মানে পড়ে আছে, অ্যাক্সিডেন্ট করে পড়লে যেটা হয় সেরকম ভাবে ওই পাথরের উপরে পড়ে, মানে হালকা কিছু মানে মানে আঘাত পেলে যেরকম গোল শব্দ করে সেরকম শব্দ করতেছে। তা আমি ধরেই নিয়েছি দেখুন মানে প্যারানাল কিছু, প্যারানাল কিছু হয়তো জিনটিন। আমি যখন
বিকজ আপনার সাথে এর আগে অনেকবার
রাইট রাইট, এবং যেহেতু আমার দাদা বলছে যে এগুলো কিছু দেখলে তার কাছে যাবে না বা এরকম এরকম, তো আমি কিন্তু আর যাইনি, আমি যাই নাই, আমার ভয়টা আরো বেড়ে গেল। এখন ভয় বেড়ে গেলে আমি তো ভয়টাকে বোঝানো যাবে না, আমার পা উঠতেছে না, কিন্তু আমি আমি এটুকু বলছি যে আমার কোনো কিছু যেন অ্যাবনর্মাল তারা বুঝতে না পারে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাকে তো অবশ্যই যদি এখানে দিন টেন থাকে তারা তো দেখবে, আমাকে তো পর্যবেক্ষণ করবে তারা, আর যেহেতু আমাকে বলছে ভয় পেলে সমস্যা, তো আমি আমার লাইফে এইটা ছিল এই যে পরে বাকি এক কিলো রাস্তা পরে আমি আমার স্টেশন পাবো, দেন স্টেশনের পরে আমার পুরো একটা বাজার পার হইতে হবে, এবং বাজার পরে পার হয়ে দেন আমি বাড়ি পাবো। এখন আমি চিন্তা করছি আমি স্টেশন পেলেই মনে হয় আমার ই হয়ে যাবে, কারণ ওখানে তো মানুষজন থাকে স্টেশনে, তো এখন আমি এই রাস্তাগুলো পার হতে পারছিলাম না, একটু যে শব্দ এগুলো হয়তো বা কোনো ভৌতিক কিছুই না, যেমন ধরেন হয়তো দেখা যাচ্ছে যে ওই রেল লাইনের পাশে যে ঝোপঝাড় থাকে সেখানে হয়তো কোনো একটা প্রাণী একটু লড়াচড়া করলো কিংবা একটু গেল, হ্যাঁ একটু শব্দ হলো,
আপনি এগুলো দেখে ভয় পাচ্ছিলেন,
তখন ভয় ভিতরে আসতেছিল, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছিলাম নর্মাল তো এগুলো হতেই পারে, এরকম তো এরকম বহু শব্দ হয়েছে, আমি এই রাস্তা দিয়ে গিয়েছি তখন তো কোনো সমস্যা না, কিন্তু আমি কিন্তু ভয় পাচ্ছিলাম খুব কষ্ট করে। এরপরে ব্রিজ পরে, ছোট ছোট ব্রিজ আছে দুইটা, এগুলো পার হয়ে মানে আমি অনেক ভয় পেয়েছি, এবং ভয়টা ভিতরে নিয়েই আমি হেঁটে আসছি। আসার পর আমি স্টেশনে চলে আসছি, এক কিলো রাস্তা পার হয়ে চলে আসছি, কিছুই হয় নাই, আমি কিন্তু ওই লোকটাকে ওখানে ফেলে রেখে আসছি, আমি কিন্তু ওকে ওখানে ফেলে রেখে আসছি। আসার পর স্টেশনে এসে দেখলাম যে না, স্টেশনে ওর লোকজন নাই, যে কুলিরা থাকে, কুলিরা একটা ঘর আছে,
তারাও নাই,
বৃষ্টি হয়ে গেছে এলাকায়, সবাই কিন্তু নিস্তব্ধ, কিন্তু আমাদের বাজারটার সাথে কিন্তু আমাদের বাজার পার হলেই বাসা, আমাদের বাজার পার হলেই বাসা, বাজারে রাতে এগারোটা বারোটা যদিও গ্রাম, তারপরে বাজারে কিন্তু লোক থাকে, স্টেশনে কিন্তু লোক থাকে, তো লোকজন নাই। ওইখানে এসে দেখলাম একটা স্টল আছে, স্টল একটা খোলা আছে, আরো মানে স্টেশন ওই মাথা থেকে যখন এদিকে আসলাম, তো তারপরে এখন বাজার পার হয়ে যেতে হবে, বাজার পার হয়ে যেতে হবে। এখন এই বাজারে মানে বাজারে যে একটা জিন থাকে এটা কিন্তু বহুদিন শুনছি বা বহু লোকের কাছে শুনছি, একটা জিন থাকে, সে জিনটা মানে জিনটার ইয়ের আকৃতি এরকম যে তার গলা থাকে না, গলা কাটা জিন, তার গলা নেই, চোখ দুটো চোখ দুটো থাকে বুকের পাশ, বুকের উপরে দুটো চোখ থাকে, এবং যার গলা শুধু কাটা থাকে এটাই না, গলা দিয়ে রক্ত ফিনকি দিয়ে উপরে ওঠে। এই যে জিনিসগুলো আমি যে ওই জায়গায় ভয় পেয়ে আসছি, এবং এই জায়গায় কিন্তু আমার ভিতরে ওই জিনিসটা কাজ করছে, তখন আমি এই বাজারটা পার হবো কিভাবে, যদি আমি বাজারের এই সাইডটা তো আর মানে লোকজন নেই, স্টেশনে যাচ্ছিল, স্টেশন থেকে নেমে আমার বাজারে যেতে হবে, বাজার দিয়ে বাজার পার হলে আমি বাড়ি পাবো। এরপরে আমি ওই ভয়টা ভিতরে নিয়ে মানে আমি আমার মতো করে যা পারি সেগুলো ই করে ইয়েতে করে আল্লাহর নাম নিয়ে সুরা পড়ে আমি খুব কষ্টে ওই দিন বাজার পাড়েছি, আমি কিন্তু ফেস করিনি, বাজারে যে জিনটার কথা বললাম ওটা ফেসবুক, কিন্তু আমার ভিতরে, হ্যাঁ ওটা কিন্তু আমার ভিতরে ছিল, যদি সামনে আসে ওটা সম্বন্ধে এটাই যে ও শুধু সামনে পড়ে, দাদা বলছিল বারো লোকজন বলে ওরা সামনে পড়লে ওই জিনটা বাজারের যে জিনটা এটা যে গোলা কাটা এটা কিন্তু কারো সরাসরি কোনো ক্ষতি করে না, কেউ যদি দেখে ভয় পায় সেটা আলাদা জিনিস, মারা গেছে লোকজন সেটা আলাদা জিনিস, কিন্তু সে কাউকে সে যখন যাবে তাকে যেতে দিতে হবে, তার সাথে ফিকশন করা যাবে না এবং তার গতিপথে কোনো রহিত করা যাবে না, তাকে জাস্ট যেতে দিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু দেখলেই তো সমস্যা হবে, ওটা যদি দেখি
দেখতেই
অস্বাভাবিক। তো আমি খুব কষ্ট করে গেলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে ঠিক পরের দিন আমি জানলাম যে লোকটা আমি দেখে আসছিলাম ওই লোকটা আসলে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করেছিল, ওই লোকটা মানে ওই লাশটা পরের দিন ওখানে পাওয়া গেছে। আমার খুবই কষ্ট হয়েছে যে আমি তো আসলে হয়তোবা ওইখানে যদি আমি দেখতাম বা এরকম কিছু হতো তাহলে হয়তো একটু দূরে
করতে পারতাম,
একটু দূরে লোকজন ছিল বা বাড়ি ছিল একটু দূরে, কিন্তু তো বেশি দূরে না তো সেটা, সেই লোকজনকে এরকম ডেকে যে এক কিলো তো যাওয়াই যেতে পারে, আমি কিন্তু এটা করতে পারতাম, এই জন্য আমার নিজেকে ঠিক অপরাধী বলবো না কিন্তু খুব কষ্ট হয়েছে, যেটা আসলে আসলে উপর থেকে হয়তো ভাগ্যে তার এটা ছিল, এটা হয়তো তার ভাগ্যেই ছিল বা আমি যার জন্য তার এভাবে আসলে মৃত্যু হয়েছে, কিন্তু আমি কিন্তু তাকে ধরে নিয়েছিলাম যে আসলে এটা
অস্বাভাবিক কিছু না,
স্বাভাবিক কিছু না, আসলে মানুষ না, যেহেতু আমি আগে থেকে একটা ভয়ের ভিতরে ঢুকে গেছিলাম, আর এই জন্য আমি শুরুতে বলছিলাম যে বেশি সাহস করা যাবে না, এই সাহস করা যাবে না এই কারণে যে আমি যে সাহসটা করছিলাম আগের যে সাহস নিয়ে আমি গিয়েছিলাম ওই দিন, কিন্তু আমি কোনো কিছু না দেখেও হার্ট অ্যাটাক করে মারা যেতে পারতাম, এর জন্য আমি সব লিসেনারদেরকে বলবো যে এক্সেস সাহস দেখানো যাবে না, আবার যদি এরকম পরিস্থিতিতে পড়েই যাই আমরা ভয়ও এমন ভাবে পাওয়া যাবে না যাতে আপনি ওর কিছু করার আগে আপনি দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হয় বা এই ধরনের কিছু হয়।
এক্স্যাক্টলি, এবং থ্যাংক ইউ সো মাচ আপনাকে এবং অনেক অনেক ধন্যবাদ যারা ছিলেন পুরোটা সময় জুড়ে জাগরণ 94.4, এবং আরিফ ভাই আবারও কখনো কখনো দেখা হয়ে যাবে, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন আপনি, একই সাথে তানজিরও ছিল আমাদের সাথে, তানজির অসংখ্য ধন্যবাদ, এবং আবারও কখনো কখনো সেম জায়গায় দেখা হয়ে যাবে, টিল দেন ডেফিনেটলি ভালো থাকুন, অনেক
অসংখ্য ধন্যবাদ আপনাকেও অপূর্ব ভাইয়া, আর হচ্ছে আর একটা ধন্যবাদ দিতে চাই আমাদের রাসেল ভাইয়াকে যিনি আসলে আমাকে এখানে
ডেকেছেন,
আর কি আমি মানে সামগ্রিকভাবে একটা ধন্যবাদ দিতে চাই আমাকে এখানে আমার এক্সপিরিয়েন্স গুলোকে আসলে মানে শেয়ার করতে মানে শেয়ার করার জন্য আর কি একটা সুযোগ দেওয়ার জন্য, আর হচ্ছে আর একটা ধন্যবাদ দিতে চাই সেটা হচ্ছে আমাদের লিসেনার্সদেরকে যারা হচ্ছে এতটা সময় ধরে ধৈর্য সহকারে আমাদের আজকের স্টুডিওতে মানে শেয়ার করা সব ঘটনাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে,
থ্যাংক ইউ এভরিওয়ান, এবং ডেফিনেটলি আজকের মতো আমরা বিদায় নিচ্ছি স্টুডিও থেকে, এবং স্টুডিও মানে প্রাণের সাহস যোগায়, এবং পুরোটা সময় জুড়ে অপূর্ব ছিলাম আপনাদের সাথে, অদ্ভুত অস্বাভাবিক অন্যরকম কিছু ঘটনা আজকে তুলে ধরছিলাম আমরা স্টুডিওতে, ডেফিনেটলি আগামী পর্বে কোনো না কোনো সাসপেন্স থাকছে, কোনো না কোনো সারপ্রাইজ থাকছে, ততক্ষণ পর্যন্ত থাকুন জাগরণ ফ্রম 94.4 এর সাথে, এবং আগামীকাল আগামীকাল বললে ভুল হবে, ঠিক আজকে সন্ধ্যা 6টায় আবার কথা হচ্ছে আপনার সাথে আমার জাগরণ সিটি, দেন জাগরণ 94.4 এর সাথে থাকুন, প্রাণের সাহস যোগায়, এবং পুরোটা সময় জুড়ে অপূর্ব ছিলাম আপনাদের সাথে, অদ্ভুত অস্বাভাবিক অন্যরকম কিছু ঘটনা আজকে তুলে ধরছিলাম আমরা স্টুডিওতে, ডেফিনেটলি আগামী পর্বে কোনো না কোনো সাসপেন্স থাকছে, কোনো না কোনো সারপ্রাইজ থাকছে, ততক্ষণ পর্যন্ত থাকুন জাগরণ ফ্রম 94.4 এর সাথে, এবং আগামীকাল বললে ভুল হবে, ঠিক আজকে সন্ধ্যা 6টায় আবার কথা হচ্ছে আপনার সাথে আমার জাগরণ সিটি, দেন জাগরণ ফ্রম 94.4 এর সাথে থাকুন, এক্সক্লুসিভলি অন ফিউশন বিডি.কম।